This track was downloaded from FusionBD.com.
কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য।
দুপুরে বাসায় দেখুন খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি কামড়ায় কামড়ায় খাইতাম।
কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু।
তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা?
আমাদের সে উনি চলে গেল কেন?
কিছু প্রশ্নের কোনো উত্তর নেই।
সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম।
কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন হ্যালো 8920 তে কিব্রিয়ার সাথে প্রতি বুধবার রাত 11:10।
সময় এখন রাত 11:12। কিবরিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও FM 90.2 এবং আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920 17তম পর্বে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। এখন থেকে শুরু করে আমরা জানি না নির্দিষ্ট সময়, তবে রাত দুটো পর্যন্ত আমাদের সময় আমরা কথা বলবো, জীবনের গল্প আপনাদেরকে শোনাবো। এবং আপনারা যারা নিয়মিত অনুষ্ঠানটা শোনেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনুষ্ঠানে আমরা মূলত আপনাদের কথা তুলে ধরি এবং আমরা বিশ্বাস করি লাখ কোটি মানুষ, প্রত্যেকটি মানুষের মধ্যেই, প্রত্যেকটি মানুষের জীবনে এমন কোন গল্প লুকিয়ে আছে যেটা আমাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারে, যা থেকে আমরা অনেক কিছু লাভ করতে পারি, যা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং সেই সব চমকপ্রদ গল্প কিংবা সেই সব মূল্যবান গল্পগুলো আমাদের অনুষ্ঠানে উঠে আসে। আজকেও তার ব্যতিক্রম হবে না, আজকে দুজন অতিথি থাকবেন আমাদের এই অনুষ্ঠানে, যাদের একজনকে আমরা পেয়েছি আমাদের ফেসবুক যে পেজটি রয়েছে সেখান থেকে এবং একজনকে আমরা পেয়েছি ফোন কল থেকে। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানটির জন্য 24 ঘন্টা একটি নাম্বার খোলা রয়েছে আপনার জন্য, নাম্বারটি হচ্ছে 9115668। আবারও বলছি 9115668, দিনরাত 24 ঘন্টা খোলা থাকে নাম্বারটি আপনার জন্য। আপনি ফোন করতে পারেন এখানে। ফোন করার পর প্রথমে আপনার নামটি বলতে হবে, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে এবং তারপর বলতে হবে আপনি কি বলতে চান। আপনি যদি আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান তাহলে আপনার ঘটনাটি ছোট্ট করে বলুন এবং বলুন আপনার সাথে আমাদেরকে যোগাযোগ করতে, এবং অবশ্যই আপনার সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করব এবং হতে পারেন আপনিও আমাদের এখানকার অতিথি, বলতে পারেন আপনার জীবনের গল্প। গত সপ্তাহে আমরা আলী আকবরকে নিয়ে এসেছিলাম আমাদের অতিথি করে। আলী আকবর তার জীবনের চরম এবং মর্মান্তিক ঘটনাগুলো, আলী আকবর তার জীবনের গল্পগুলো আমাদেরকে বলেছেন এবং সেই গল্পটি প্রচার করবার পর শত শত হাজার হাজার ফোন কল আমরা পেয়েছি এবং একই সাথে ফেসবুকেও যথেষ্ট সাড়া আমরা পেয়েছি। এবং মানে কি ধরনের সাড়া যে পেয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তার কিছু অংশ, একেবারে অল্প কিছু, বলতে গেলে আমরা পুরো অনুষ্ঠানে যদি প্রচার করতে চাই আলী আকবরের কথা তাহলে আজকে সারা রাত পার হয়ে যাবে, যত ফোন কল আমরা পেয়েছি সেগুলো আসলে প্রচার করা সম্ভব না। তার কিছু স্যাম্পল, কিছু অল্প কিছু আমরা প্রচার করব এবং সেগুলোর পরপর আলী আকবর যেই সমস্যাটায় ভুগছিলেন এবং আলী আকবর বলছিলেন যে আমার পিতৃপরিচয় যে জায়গাটা আমার সারা জীবনের জন্য কষ্টের, সেই জায়গারও একটা সমাধান হতে পারে, সেরকম একটা আভাসও আমরা আজকের গত অনুষ্ঠান প্রচার করবার পর আমরা সেটা পেয়েছি, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ফেসবুক পেজটি প্রথমেই বলে নিচ্ছি, যেখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য, এবং আজকে যারা অতিথি হয়ে এখানে এসছেন এবং গল্প করবেন সোহাগ এবং ফাহিম, তাদের জীবনের গল্প বলবেন, তাদের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিও আপনি ওখানে কমেন্টস করলে, স্ট্যাটাসে কমেন্টস করলে আপনি করতে পারবেন এবং সেটা আমরা তাদেরকে জানাবো। তারা যদি উত্তর দেয় অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো বানানে W নেই, অর্থাৎ বানানটা হচ্ছে HELLO8920। চলুন শুনে আসা যাক আলী আকবর সম্পর্কে কে কি বলেছে।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি আফজাল। আমার নাম্বার ভাই, গত সপ্তাহে আমি নিজেই এপিসোডটা শুনলাম ভাই, আমার চোখ দিয়ে পুরো পানি চলে আসছে ভাই। আমি এমনি সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, সারাটা রাত শুধু চিন্তা করছি একটা মানুষের জীবনে কতটুকু কষ্ট থাকতে পারে, একটা লোক বাঁচতে পারে। আমি সেটা আলী ভাইয়ের জীবন কাহিনী শুনে ভাই আমি বুঝছি, আমি তার জীবন কাহিনী শুনে মনে হয়েছে যে ভাই আমার জীবনে আসলে কোনো কষ্ট নেই। এই কাহিনী শোনার আগে আমি মনে করছি হয়তো আমার জীবনে খুব বেশি কষ্ট, আলী ভাইয়ের জন্য আমার জীবনে ভাই কোনো কষ্টই নেই। আমি তার জীবনে সাফল্য কামনা করছি ভাই জন্য।
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আফসানা আহমেদ। আমার ফোন নাম্বার হচ্ছে, গত বুধবার আলী আকবর ভাইয়ের জীবনের গল্পটা শুনে আসলে অনেক খারাপ লেগেছে। আলী আকবর ভাই, আপনাকে বলতে চাচ্ছি শুধু এতটুকু কথাই যে জীবনটাকে আপনি ভালোবাসুন। যারা আপনার মায়ের সাথে অন্যায় করেছে তারা সমাজে মাথা উঁচু করে চলতে পারলে আপনি কোনো অন্যায় না করে কেন চলতে পারবেন না। জীবনটাকে অবশ্যই ভালোবাসবেন, আপনার জন্মটাকে, আপনার জীবনটাকে আপনি ঘৃণা করবেন না, ভালো থাকবেন। আর আমি অবশ্যই প্রার্থনা করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার জন্ম পরিচয় জানা আপনাকে আপনার মনটাকে যাতে ভালোবাসে। ধন্যবাদ।
হিমু বলছিলাম ক্রিকেট থেকে। আলী আকবরের যে করুণ স্টোরি, এটা শুনে খুবই দুঃখ প্রকাশ করতেছি, এবং এটা একটা এমন একটা স্টোরি মানুষের জীবনে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা খুবই করুণ স্টোরি, খুবই মর্মান্তিক। তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই, তবে এটা স্মরণীয় হয়ে থাকবে। আমি যতদূর শুনেছি আর কি, আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে। আর প্লিজ কিবরিয়া ভাইকে রিকোয়েস্ট করতেছি যে আমার অনেক আশা, আমারও কিছু স্টোরি আছে, সেগুলো বলবো।
আসসালামু আলাইকুম, আমি জাকির, মডিউল জেনারেল হসপিটাল থেকে বলছিলাম। আসলে ভাইয়া, আমি আপনার কথা শুনলাম, সবার জীবনে অনেক কষ্ট থাকে, আমরাও তো কষ্টদায়ক মানুষ, কিন্তু আমাদের কষ্ট আপনার চাইতেও একটু কম। এবিসি রেডিওর মাধ্যমে আপনার দুঃখরাজি আমাদের সাথে শেয়ার করছেন, সেটা দেখে আমরাও হয়তো আমাদের যা যা দুঃখ আছে সেটা কিছু কিছু কমে গেছে। কেননা আপনি তো আমাদের চাইতে অনেক দুঃখী, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনার জীবন সুন্দর হোক এবং আপনি আপনার পূর্বের কষ্টগুলো ভুলে যান, ভুলে গিয়ে নতুন জীবন শুরু করেন, এটাই আমাদের কামনা।
আসসালামু আলাইকুম, আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, আমার নাম রুচি। আমি গত সপ্তাহে আলী আকবর ভাইয়ার সব কথা আমি শুনেছি, শোনার পর আমার খুব কষ্ট লাগছে। ওনার তো কেউ নেই, তাও একটি সান্ত্বনা আছে, কিন্তু আমার মা ছোটবেলা হারাইছি, আমার আত্মীয় স্বজন থাকতেও কেউ নেই। ভাই, আমি দুনিয়ার অসুস্থ তিন একটা মেয়ে, আমি আলী আকবর ভাইয়ের সাথে দেখা করতে চাই, আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই। আমি সারা জীবন ওনাকে আমার ভাইয়ের মতো করে পেতে চাই, সারাটা জীবনের জন্য। আমার একটা ভাইও নেই। ভাইয়া, আলী ভাইয়ের সেল নম্বরটা আমার সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন। আমার সেল নাম্বার হচ্ছে, আমি সারা জীবন ওনাকে আমার ভাইয়ের মতো করে পেতে চাই, সারাটা জীবন। পরিচয় নেই তাকে কি হয়েছে, ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি মানুষ, মানুষ হিসেবে সবচেয়ে বড় পরিচয়। ওনার পরিচয় ওনাকে বাঁচতে হবে। আমি ওনাকে ভাইয়ের দৃষ্টিতে দেখি, আমি ওনাকে ভাইয়ের মতো করে পেতে চাই।
নমস্কার, নিজে থেকে আমি রোহিত বলছি। সর্বপ্রথমে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই ভালো লাগে অনুষ্ঠানটা শুনতে। আর যে গত শুক্রবারের যে আলী ভাইয়া ছিল তাকে অনেক ধন্যবাদ দিই, মানে তার মনে এত কষ্টের কথাগুলি সবার সাথে ভাগাভাগি করার জন্য। উনি সামনে এগিয়ে যাক সেই দোয়া করি, তার মনে অনেক কষ্ট, সেই কষ্টগুলি গুছিয়ে যাক সেই দোয়া করি, এতটুকুই বলব। আর এবিসি রেডিওর এই অনুষ্ঠানের সারা দিন সবসময় যেন চলে। এই অনুষ্ঠানটার যে প্রথম আইটেম সং, প্রথমটা অবশ্য ভালো ছিল, কিন্তু এখন যে আইটেম সংটা বাজানো হয় এত ভালো লাগে, মানে বলার মতো না, খুবই ভালো লাগে, বারবার শুনতে ইচ্ছে হয়, আইটেম সংটা খুবই ভালো লাগে।
কিবরিয়া ভাই, আমি রনি বলছি, 14 পর্বের হট সিটে বসেছিলাম। তো আলীর ঘটনাটা শোনার পরে আমি কি বলবো, যে আলীকে উদ্দেশ্য করে একটু কথা বলতে চাই। আলী, তুমি পৃথিবীতে স্বাভাবিক নিয়মে এসেছ, প্রকৃতির নিয়মে এসেছ, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নেই। আমার সাথে আজকে সারা দেশবাসী সহ সারা বিশ্ববাসী তোমার দিকেই, তুমি যে নিষ্পাপ এবং তুমি পৃথিবীতে এসেছো প্রকৃতির নিয়মে, এই কথাটাই বলবে এবং তোমার কোনো দোষ নেই। সুতরাং তুমি পরিচয়ের খোঁজ না করে তুমি নিজের যতটুকু করেছ এবং নিজের পরিচয়ে এগিয়ে যাও, সবাই তোমার পাশে থাকবে। আর আমার কথা বলবো, যেটা আমি যেখানে ওই পরিচয়টা দিতে সবচেয়ে বেশি ঘৃণা করি, আমি জানি না তুমি শুনতে পেয়েছ কিনা সেই 14 পর্বের অনুষ্ঠানটা, তো আমি যেই এটা সবচেয়ে বেশি ঘৃণা করি এবং আর সেই পরিচয়ের খোঁজে তুমি কাঁদছ, তো আমি তোমাকে কান্না করতে নিষেধ করব এবং বলবো যে তুমি এগিয়ে যাও, আর কখনো দুঃখ করবে না। আর তুমি যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, এবিসি স্টুডিওতে আমার নাম্বার আছে এবং তোমার সাথে আমি যোগাযোগ করতে চাই। তুমি সরাসরি, তুমি যেখানে কাজ করো সেখান থেকে আমার দোকান খুব বেশি দূরে না, মাত্র 10 মিনিটের পথ হেঁটে, তো তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিছুই করতে পারবো না, শুধু তোমাকে ভাই বা বন্ধুর পরিচয় দিতে পারবো।
আমি শাহিন বলছি, আমার সেল নাম্বারটি হচ্ছে, বুধবার রাত 11:10 যে আলী আকবর ভাইয়ের যে জীবন কাহিনীটা প্রচার হলো, এটা ইরাদায়ক এবং বেদনাদায়ক একটা কাহিনী। যে কাহিনীটা শুনে আমি স্থির থাকতে পারিনি যে আসলে এটা বর্তমান যুগে হয়, আসলে নাকি নরপশুদের কাজ, এরা সমাজের যে এক সময় কি করবে তারা নিজেরাও ভাবে না।
বুঝতে পারে না। এই সমাজে তখন শান্তি শৃঙ্খলা ফিরে আসবে যখন প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পুরুষ দুটি তাদের সমাজে অবস্থিত মেয়েদেরকে বোনের চোখে দেখে, তাহলে কিন্তু সমাজে এত মানি আজকের যে ধর্ষণ ইত্যাদি এগুলো কিন্তু ঘটে না। বিশেষভাবে কিবরিয়া ভাইকে জানাতে চাই যে উদ্যোগ নিয়েছেন তা সফল হবে, অলরেডি সফল হয়েছে, কারণ কোন একটা অনুষ্ঠানে এত কম সময় এত ব্যাপক প্রসারতা লাভ করতে পারে না, যেটা নাকি হ্যালো 8920 অলরেডি অনেক প্রসারতা লাভ করেছে। তাই এই অনুষ্ঠানে যে জীবন কাহিনীগুলো তুলে ধরা হয় এটা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে এবং এটা থেকে অনেকেই নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। আলী আকবর ভাইয়ের কথাটা না বললেই না, তিনি যা শৈশবের জীবন তার কাটিয়েছে, তিনি আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।
শুভা বলছি টঙ্গী থেকে। আমি আলী আকবর ভাই সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। আসলে ওনার কথা শুনে ওনাকে যে কি বলে সান্ত্বনা দিব তা ভেবে পাচ্ছি না। ওনার জীবনটা অনেক কষ্টের। হ্যাঁ, মানুষের জীবনে আরো অনেক কষ্ট থাকে, কিন্তু তা অতিক্রম করে তো যেতে হয়। ওনার জীবনটা না হয় একটু বেশি কষ্টের। জীবন নামের প্রবাহ মানে এই তরিতে বাইতে বাইতে তিনি হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু ভাইয়া, আপনাকে উদ্দেশ্য করে বলছি, মাঝপথে আপনি এসে থমকে দাঁড়াবেন না। আপনার জীবনের আরো অনেকটুকু পথ পেরিয়ে আছে। সমাজ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালেও থেমে যান না। হ্যাঁ, সমাজে বিচিত্র ধরনের স্বভাবের অনেক মানুষ আছে, কিন্তু সবার মনোভাব তো আর এক নয়। ওই সমস্ত নরপিতা আসলে সম্পর্কে বলতে চাচ্ছি যাদের কারণে আকালেই ঝরে গেল একটি ফুল। হ্যাঁ, তোমরা হয়তো এমন অন্যায় অনেক করো, 1500 টাকা জরিমানা দিয়ে বিজয়ের হাসি হিসেবে বাড়ি ফেরো, কিছুক্ষণ পর আবার হয়তো আরেকটি মেয়ের জীবন নষ্ট করো। কিন্তু হ্যাঁ, সমাজ তোমাদের ঘৃণার চোখে দেখে, কেউ তোমাদের সম্মান করে না, তোমরা পাও না কোনো সহানুভূতি। আমরা তোমাদের অনেক ঘৃণা করি, অনেক ঘৃণা, অনেক ঘৃণা।
সামনে যে বুধবারে আবু বকর আসছে, ওনার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া। একটা শিশুর জন্মের জন্য সে দায়ী না, সে কিভাবে পৃথিবীতে আসলো এর জন্য তার, এটা তার বাবা মার ব্যাপার, সে কিভাবে আসলো এটা তার দায়ী না। সে কেন নিজেকে ছোট করে? বাবু বাবুকে আমি বলবো, আবু বকর অনেক ভালো আছে, একটা ভালো মানুষ হয়ে পৃথিবীতে সে বেঁচে আছে, এটাই অনেক বেশি। কারণ অনেক বাবা মা থাকা সত্ত্বেও অনেকে ভালো থাকে না, অনেকে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আবু বকর তা হয় নাই। আমি ব্যক্তিগত ভাবে আবু বকর সাথে যোগাযোগ করতে চাই। ধন্যবাদ।
গত অনুষ্ঠানের শেষের দিকে এসে আলী আকবরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আলী আকবর, আপনি যেমন কথাগুলো বলছেন, এই কথা বলার পরে যদি সমাজের সাধারণ মানুষ আপনার দিকে দয়াবান দৃষ্টিতে তাকায়, আপনার দিকে যদি ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, আপনি সেটাকে কিভাবে নেবেন? একটা সাধারণ মানুষের চেয়ে যদি আপনার দিকে অন্যভাবে আচরণ করে, একটু এক্সট্রা কেয়ার করে আপনাকে, যেটাকে আমরা বলতে পারি ইংরেজিতে এক্সট্রা কেয়ার, সেটাকে আপনি কিভাবে নেবেন? ও একদম অধীর আগ্রহে যে কথাটা বলেছিল আমি সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করব। আলী আকবর, আপনি বিশ্বাস করবেন না কত হাজার হাজার কল ফোন কল আমরা পেয়েছি এবং সবাই আপনার জন্য দোয়া করেছেন, সবাই আপনার পাশে দাঁড়াতে চেয়েছেন। বিশেষ করে একটি চিঠির কথা না মানে উল্লেখ না করলেই না, চিঠিটা যিনি করেছেন কোন প্রতিষ্ঠান থেকে করেছেন আমি ঠিক প্রতিষ্ঠানের নামটা লিখব না, প্রতিষ্ঠানের প্যাডে তিনি আমাদেরকে লিখেছেন, আমি ছোট্ট করে একটু পড়ে শোনাচ্ছি। উনি হচ্ছেন, ওনার নামটা কামরুজ্জামান। উনি লিখেছেন, কিবরিয়া ভাই আসসালামু আলাইকুম, গত 12/9/2012 তারিখে বুধবার দিবাগত রাতের 11:00 খবর শুনতে গিয়ে খবরের পরপরই 11:10 হ্যালো 8920 নামে আপনার পরিচালনায় একটি হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী দীর্ঘ দুটো থেকে আড়াই ঘন্টার এক বিষযুক্ত স্বর খাওয়া আজন্ম আহত এক পরিচয়হীন মানব বাছার করুণ জীবন কাহিনী শুনে আমি এবং আপনার ভাবি দুজনেই খুব ব্যথিত হয়েছি। ধন্যবাদ এবিসি রেডিও কর্তৃপক্ষকে এবং আপনাদেরকে এমন একটি মানবিক অনুষ্ঠান প্রচার করবার জন্য। শোনার পর থেকে ভীষণ খারাপ লাগছে আমাদের। তো 13/9/2012 তারিখ সকালে আপনার ভাবির কাছ থেকে নাম্বার নিয়ে, মানে আমাদের এবিসি স্টুডিওর নাম্বার কিংবা আমাদের যে 9115668 নাম্বারে ফোন করি এবং মেসেজ দেই, কোন রেসপন্স না পেয়ে আবার রাত 9টার দিকে ওয়েবসাইট থেকে আপনাদের অফিসের নাম্বার নিয়ে ফোন করি এবং ফোনের সহায়তায় আপনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, আপনি সেটা বলেছেন। তো এখানে বলেছেন যে আলী আকবরের অভিভাবক তো একমাত্র আল্লাহ, মানুষের পরিচয় তার সুকর্মে এবং সুন্দর চরিত্রে। আমরা হর হামেশা অনেক গর্হিত কাজ করেও পরের নিষ্পাপ ত্রুটির ছিদ্রান্বেষণ করতে কার্পণ্য করি না। আপনাদের এবং অনুষ্ঠানের ওই ছেলেটির তরফ থেকে যদি কোনো আপত্তি বা দ্বিধা না থাকে, তবে ওর পিতার জায়গায় আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, সে সমাজে মানুষের কাছে বলতে এবং প্রয়োজনে জায়গা মতো লিখতে পারে, আমি কোর্টে হলফনামার মাধ্যমে সে অধিকার ওকে দিতে পারি আপনাদের মাধ্যমে। আমার বাড়ি হচ্ছে, ডিটেল পরিচয় আপনি এখানে দিয়েছেন, এটা করার পরে আমরা আলীর সাথে যোগাযোগ করেছিলাম এবং আলী এবং ওই ভদ্রলোকটির মধ্যে কথোপকথন চলছে এবং আশা করছি যদি ভালো কিছু হয় তাহলে আপনাদেরকে আমরা জানাতে পারব। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের এই অনুষ্ঠানটি, আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং আপনাদের এই অনুষ্ঠান এটাকে এত বেশি আপন করে নেবার জন্য। এবং এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিতে চাই 9115668 হচ্ছে আমাদের নাম্বার, 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য। এখানে ফোন করুন এবং বলতে পারেন জীবনের যে কোনো গল্প, এমন গল্প যেটা হয়তো জীবনে কাউকেই কোনোদিন বলা যায়নি এমন গল্পও হতে পারে। আর ফেসবুকেও আপনি আমাদের ওখানে আপনার গল্প বলে ইচ্ছে করলে এখানে আসতে চাইতে পারেন। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920, ওখানে আপনি আমাদেরকে ইনবক্সে মেসেজ পাঠাতে পারেন এবং ওখানে বলতে পারেন আপনি আসতে চান এবং আপনি গল্প বলতে চান, তবে অবশ্যই আপনার সেল নাম্বারটি উল্লেখ করে দেবেন। আজকে আমরা প্রথম যে অতিথিকে পেয়েছি এবং তার গল্প আমরা শুনবো, একটু কাশির শব্দ বোধহয় একটু শুনতে পাচ্ছেন, সে আমাদের সাথে আছে, তবে তার আগে তার ফোন কলটা একটু শুনে নিই।
আমি মাহফুজুল ইসলাম সোহাগ বলছি ধানমন্ডি থেকে, আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছি। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে, বলেছিলেন যে কেউ যদি আপনাদের ওখানে এসে কথাগুলো শেয়ার করতে চায় তাহলে টোটাল কাহিনীটাকে সারসংক্ষেপে একটু বলে দেওয়ার জন্য। তো আমার কাহিনীটি একটু বিশাল বড়, তো আমি আসতে চাচ্ছি আপনাদের এখানে, যদি আমাকে ইনভাইট করেন তাহলে বোধহয় আমি সবার সাথে কাহিনীটা বিস্তারিতভাবে শেয়ার করতে পারবো। আমার 3-4 মাস আগের কথা, একটা মেয়ের সাথে সোশ্যাল কমিউনিকেশন সাইট থেকে আমার ওর সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে মোটামুটি একটা ভালো পর্যায়ে যায় রিলেশনটা, পরে এক সময় ও আমার কাছ থেকে এমনি এমনিতেই দূরে চলে যায়। তো আমার কাছে খুব খারাপ লাগে, পরে ওকে জিজ্ঞেস করলাম, আমি যখন অনেক সিরিয়াস হচ্ছিলাম তখন ও বল মানে ও একটা আমাকে কিউ দেখালো যে ওর আগে একটা রিলেশন ছিল, পরে বললো যে ব্যাপার না রিলেশন থাকতেই পারে। পরে বললো যে হ্যাঁ ওর সাথে আমার অনেক কিছু হয়েছে, ওর কাছ থেকে আমি এনিহাও ওর যে আগের ছেলের সাথে অ্যাফেয়ার ছিল ওর নাম্বারটা নিয়েছি। ওই ছেলের সাথে আমি কথা বলে দেখি যে ওই ছেলের সাথে অ্যাফেয়ার নষ্ট হয়েছিল কেন, পরে ওই ছেলে বলতেছে ওর আগেও নাকি এক ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। পরে আমার মনে খুব সন্দেহ জাগলো যে মেয়েটিকে আসলে এমন কিনা। তো আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ হয়েছে ঠিক আছে, কিন্তু ওর সাথে আমি ফ্রেন্ডশিপ সম্পর্ক রেখেছি সপ্তাহে একবার বা 3-4 দিন পর পর একবার ফেসবুকে কমিউনিকেশনটা আছে। আমার এক কাজিন দিয়ে আবার তার কাজিনকে ফেসবুক আইডি দেই, আমার কাজিনকে আবার এই সবকিছু বলি যে দোস্ত তুই এইভাবে দেখ মেয়েটা তুই।
একটু আগে বলেছিলাম যে আমাদেরকে এমন একজন ফোন করেছেন এবং বর্তমান যুগে আসলে ফেসবুক কিংবা মুঠোফোন ছাড়া আমরা আমাদের দুনিয়াকে কল্পনা করতে পারি না, আমাদের প্রাত্যহিক জীবনকে আমরা কল্পনা করতে পারি না। তো সোহাগ রয়েছে আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে, সোহাগকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সোহাগ,
হ্যাঁ
নার্ভাস? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নার্ভাস? আপনি একটু স্পিকারটা একটু কাছে নেবেন প্লিজ, মানে আমাদের মাইক্রোফোনটা। ওকে সোহাগ, আমরা আপনার গল্প আজকে শুনবো এবং আশা করছি আপনাকে আমরা আধা ঘন্টার মতো সময় দিতে পারবো, আধা ঘন্টা বা 35 মিনিটের মতো। আমরা প্রথমেই আমাদের শ্রোতাদেরকে একটু বেসিক জিনিসগুলো একটু জানাতে চাই, মানে আপনার বয়সটা যদি আপনি গড় বয়সটা আপনি বলে দিতেন যে আপনার বয়সটা কত।
আমার এজ হচ্ছে 22,
22 মতো আপনার এজ। আপনি পড়াশোনা করছেন নিশ্চয়ই?
পড়াশোনা করছি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আছি, থার্ড ইয়ার ইলেকট্রনিক্স।
আপনি আর ডিটেল বলে দেখা যাবে লোকজন আপনার ক্লাসে গিয়ে বসে আছে, আমার মনে হয় যে বেশি ডিটেল না বলাটাই ভালো। ওকে, আর আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার বাবা মা কি ঢাকাতেই থাকেন অথবা আপনি কোথাও?
আমার হচ্ছে গ্রামের বাড়িতে থাকে, আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে।
ব্রাহ্মণবাড়িয়াতে আপনার গ্রামের বাড়ি, ঠিক আছে। তো চলুন আপনার গল্প আমরা শুনি, কি বিষয়ে বলছেন আপনি আমাদেরকে আজকে?
আমার কাহিনীটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই সোশ্যাল কমিউনিকেশন সাইট থেকে।
কোথা থেকে সোশ্যাল কমিউনিকেশন, মানে আপনি, আপনাকে একটু মানে আমরা বলে নিই লিসনারদেরকে, আমরা আসলে সোশ্যাল কমিউনিকেশন সাইট বলতে ফেসবুকটা আমরা যেভাবে ব্যবহার করি ফেসবুকের নাম আমরা বলতে পারি, কিন্তু আমরা যদি কোন মুঠোফোন কোম্পানির নাম এখানে বলি সেটা নিশ্চয়ই উচিত হবে না, সেটাও হতে পারে, সেক্ষেত্রে আপনি শুধু মুঠোফোন কোম্পানি বলবেন কিন্তু কোন কোন কোম্পানি সেটা আপনি বলবেন।
ওকে, তো এটা হচ্ছে লাস্ট মাদার ডেতে, আমার বিশ্ব মা দিবসে যখন আমি আমার মার কাছে ফোন করি, মার কাছে ফোন করে কথাবার্তা বলে, তো আমি আমার পড়ার টেবিলে বসে কথাটা বলছিলাম মার সাথে। তো মার সাথে কথা বলার শেষ হওয়ার এক পর্যায়ে আমি মোবাইলটা আমার পড়ার টেবিলের বাম পাশে রেখে পড়ার টেবিলে মাথাটা গুঁজে আমি ফিল করছিলাম আর কি আমার মাকে, যেহেতু মা দিবস মাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলাম। তো অনেকক্ষণ পরে আমি যেই যে অপারেটর সিম চালাই সেই অপারেটর থেকে একটা টেক্সট আসে এই ধরনের যে তাদের একটা ই আছে যে ভয়েস আড্ডার মাধ্যমে ওইখানে অনেকের সাথে আড্ডা মারা যায়, তারপরও ওইটা আরো এখন মানে লোয়েস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে এই ধরনের একটা।
কত অফার ছিল মানে কত?
50 পয়সা, মাত্র 50 পয়সা প্রতি মিনিট। হ্যাঁ, রেজিস্ট্রেশন করতে মেবি ওই সময় 10 টাকা লেগেছিল।
আচ্ছা আচ্ছা।
তো আমি আবার সবসময় ছোট সময় থেকে একটু ডিফারেন্ট কিছু চিন্তা ভাবনা করতাম, যে কোনো একটা কাজ সহজ পথে না করে কঠিন পথে করে একটু মজা,
একটু বাঁকা পথে, মানে ডান কানটা চুল করছে সেটা ডান হাতে না করে বাম হাতে উপর দিয়ে চুল কানো,
মানে এটা আমার জাস্ট মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আমি এগুলো করতাম আর কি। পরে ওই সময় হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে যেহেতু এখানে বয়েজ আড্ডাতে একটা এই ধরনের একটা ফেসিলিটি দিচ্ছে, আমি ওখানে রেজিস্ট্রেশন করে আরো অনেক মাকে মাদেরকে উইশ করব। আমি তো আমার মাকে মার সাথে কথা বললাম,
ভাবছিলাম যে মার জন্য কি করা যায় সেজন্য মাকে উইশ করার জন্য আপনি ভয়েস আড্ডা।
হ্যাঁ, যে বাংলাদেশে তো আরো অনেক মা আছে, সবাই তো মা, শুধু আমার মা তো একা মা, আমার মা আমার মা, ঠিক আছে, তো সবার মাও কিন্তু যে কোনো একজন মা। আমি আমার ওই ধরনের একটা ই থেকে ভাবলাম যে এখান থেকে রেজিস্ট্রেশন করে সবারকে আমি মানে অনেকগুলো মাকে আমি ওইখান থেকে উইশ করবো। আমার টার্গেট ছিল যে অন্তত 10টা মাকে আমি উইশ করবো। মোবাইলে টাকা রিচার্জ করলাম, রিচার্জ করার পরে এই রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন করার পরে আমি এখানে আমার ইচ্ছা ছিল যে 30 মা মানে হচ্ছে একটু বেশি এজের হবে, 30+, যেহেতু এখানে আড্ডা মারার জায়গা, আড্ডা মারার জায়গা ছেলে মেয়ে উভয় আছে, তো মেয়ে থাকলে অবশ্যই 30+ মেয়ে থাকতেই পারে। তো ওইখানে এমন ধরনের বলছিল যে 30+ মেয়েদের সাথে কথা বলতে এত প্রেস করুন, 3-6 বলেছিল আমার খেয়াল নেই, তো প্রেস করলাম, একজন একজন ফোন ধরলো, ফোন ধরার পরে আমাকে বলল যে কে বলছেন, কোত্থেকে বলছেন, গ্রামের বাড়ি কোথায়, বাবা মা কি করে, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আর আমি সুন্দর করে প্রশ্নের অ্যান্সার করে যাচ্ছি, করতেই হবে যেহেতু আমি ফোন
করেছি। নাকি সত্য বলেছিলেন?
অবশ্যই সত্য বলেছি, এখানে তো আমি কোন
বদউদ্দেশ্যে আপনি যেমন ঢোকেননি,
আমি অবশ্যই সত্য বলছি, আর এমনি কিন্তু আমি আমার সবসময় সত্য কথা বলার জন্য চেষ্টা করি।
ভেরি গুড, ভেরি গুড।
আর ওই সময় মানে সবকিছু জিজ্ঞেস করছিল, তো আমিও বড় সুন্দর করে বলছি, তো বলার পরে উনি বললো যে আপনি কিসের জন্য ফোন করেছেন আমার কাছে? আমার কাছে বললাম যে আজকে তো বিশ্ব মা দিবস, আমি চাচ্ছি আপনাকে মা হিসাবে উইশ করার জন্য। আমি তো মা হইনি এখনো, তো আপনি আমাকে উইশ করেন? পরে বললাম যে মা হন নাই তো কি হয়েছে, আপকামিং হবেন, ফিউচারে হবেন মা, নাকি মা হওয়ার কোন ইচ্ছা নেই? অবশ্যই আছে, তাহলে উইশ করেন। পরে আমি ওকে উইশ করে দিলাম যে আপনাকে মা দিবসের শুভেচ্ছা। তো উনি আমার ব্যাপারটাকে একটু ইন্টারেস্টিং নিয়ে উনি আমার সাথে আরো কিছুক্ষণ আগ্রহের সাথে কথা বললো। কথা বলার এক পর্যায়ে আমি রেখে দিলাম, কারণ আমার তো টার্গেট 10 মাত্র এক হলো। পরে আবার ওই লাইন কেটে আবার ফোন করলাম, আবার সেম একই কাহিনী, উনি আমাকে একদম ফার্স্ট টু লাস্ট জিজ্ঞেস করছে কোথায় পড়াশোনা করি, নাম কি, ফুল নেম কি, কোথায় মানে ফিউচারে কি, এই ধরনের অনেক কিছু জিজ্ঞেস করছে। তো জিজ্ঞেস করার এক পর্যায়ে উনি বলে আপনি তো বাচ্চা মানুষ, আপনি আমার সাথে প্রেম করার জন্য ফোন করছেন?
একটা মজার জিনিস আমরা জানতে পারছি, আমার কখনো অভিজ্ঞতা নেই, যে কারণে আমার খুব মনোযোগ শুনতে ইচ্ছে হচ্ছে।
পরে আমি বলি যে আজীব তো মানুষ কি প্রেম করার জন্য এই বয়েস আড্ডাতে আসে নাকি, আর সবাই কি প্রেম করে নাকি বয়েস আড্ডাতে, মানে শুধু কি প্রেমের জন্য, আসলে কি আমি নতুন এসেছি, তো আসলে কি বয়েস আড্ডাটা শুধুই প্রেমের জন্য, এই ধরনের যদি কোনো বাধ্যবাধকতা থাকে আপনি আমাকে মানে 100% কনফার্ম করেন, আমি আর বয়েস আড্ডাতে ফোন করবো না, যেহেতু আমার এই মুহূর্তে প্রেম করার ওই ধরনের কোনো ইচ্ছা নেই। পর বললো যে না, তাহলে আপনি কিসের জন্য ফোন করেছেন? বললাম যে আজকে তো বিশ্ব মা দিবস, আপনাকে মা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য আমি আপনাকে ফোন করেছি। পরে বললো যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে উইশ করেন। তো উনিও আবার আমি উইশ করার পর উনি আবার ব্যাপারটা ইন্টারেস্টিং মনে করে উনি আবার আগ্রহের সাথে কথা বললো। তো এরপর আবার আরেকজনের সাথে কথা, ওনার আবার একটা বেবি আছে, উনি বললো যে ওনার বেবিটার জন্য দোয়া করতে, যাতে করে খুব তাড়াতাড়ি বড় হয়ে ওনাকে সরাসরি উইশ করতে পারে।
চমৎকার।
তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব ওনার ছেলেটার জন্য, প্লিজ আপনারা সবাই দোয়া করবেন। আর এরপরে ফোনটা হচ্ছে, আমার টার্গেট ছিল 10টা, কিন্তু এই ফোনটার পরে, 4 নাম্বার ফোনটার পরে আমি আর ফোন করতে পারিনি, এই ফোনটাতে আমার সময় অনেক লেগে গিয়েছিল। তো এটাতে আমি ইয়ে করলাম যে 30+ মেয়েদের সাথে কথা বলার জন্য এত প্রেস করুন, তো প্রেস করলাম, প্রেস করার পরে একজন ধরল, তো যে মেয়েটা ধরল ও আমাকে আর কিছু জিজ্ঞেস করছে না। পরে মনে মনে ভাবলাম তো জিজ্ঞেস করার দরকার কি, কি কি জিজ্ঞেস করা আমার তো জানাই আছে, বলা শুরু করি, সুন্দর করে বলা শুরু করলাম। তো বলার এক পর্যায়ে পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমার তো সবকিছু শুনলেন, এখন আপনি কিসে পড়েন, পড়াশোনা শেষ নাকি এখনো পড়াশোনা করেন? ভাইয়া আমি মাত্র এসএসসি পাস করেছি। আমি কি এসএসসি পাস করেছেন মানে, ওইখানে তো আমি 30+ প্রেস করেছিলাম, আপনার বয়স তো এখানে 30+ দেওয়া ছিল প্রোফাইলে, তো এখন আপনি মাত্র এসএসসি পাস করেছেন? কয় অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে কি ভাইয়া, ওইখানে তো 18 বছরের নিচের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে রেজিস্ট্রেশন করতে দেয় না, যার জন্য আমি এজটা একটু বাড়িয়েছি। আর যেহেতু বাড়িয়েছি ওকে আমি বললাম যে দেখেন আমার তো একটা মিস্টেক হয়ে গেল, আমি তো মাদেরকে উইশ করার জন্য ফোন করেছি, তো এখন তো আপনি মা হতে আরো অনেক দিন বাকি, এখন যদি আপনাকে উইশ করে রাখি সেটা পচে গুলো নষ্ট হয়ে যাবে, এটা আপনাকে করা যাবে না। পরে কথাবার্তা মানে মানে ফ্রেন্ডের মতো কথাবার্তা হলো, উনি পড়াশোনা করছে আমিও পড়াশোনা করছি, বিভিন্ন ধরনের কথাবার্তা। তো কথাবার্তার এক পর্যায়ে সে আমাকে বলে কি, এখানে কিন্তু কথাবার্তার এক পর্যায়ে বলতে অনেকক্ষণ হয়ে গেল, নিয়ার অ্যাবাউট 20 মিনিটস,
20 মিনিটস তার সাথে কথা বলছেন,
20 মিনিট,
10 টাকা খরচ না 50 পয়সা খরচ, ওকে যাই হোক।
পরে ও আমাকে বললো কি, ভাইয়া আপনার সাথে তো কথা বলতে আমার খুব ভালো লাগতেছে, তো আমি চাচ্ছি আপনার সাথে নিয়মিত কথা বলার জন্য। তা আমি নিয়মিত বলতে মানে ভেবেছিলাম যে প্রতিদিন, আমি বললাম যে নিয়মিত মানে নিয়মিত বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কয় সপ্তাহে অন্তত একবার আপনার সাথে আমি কথা বললাম। আমি কো আচ্ছা সপ্তাহে যদি অন্তত একবার হয় তাহলে করতে পারেন, তবে সেটা শুক্রবারে আসর থেকে মাগরিবের ভিতর হতে হবে, কারণ এর বাইরে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি, আর আপনি যদি কথা বলতে ওই টাইমটাতে কথা বলেন। পরে বললো যে আচ্ছা সমস্যা নাই, তো নেক্সট ফ্রাইডে তো আমি আপনার কাছে ফোন করব, তবে এখন তো আমি আমার মা ডাকছে, এখন আমি কথা বলতে পারতেছি না, কিন্তু 20 মিনিটস পরে আবার কথা বলবো আপনার সাথে। আমি আচ্ছা ওকে সমস্যা নেই। পরে ফোনটা রেখে আমি চিন্তা ভাবনা করা শুরু করলাম, জানলাম মাকে উইশ করতে গিয়ে এটা কি
কথা। আচ্ছা আমাকে একটু বলেন তো, আপনি যে বললেন যে 20 মিনিটস পরে আপনার সাথে আবার কথা বলবে, এটা কিভাবে সম্ভব হয়েছিল, কারণ তো আপনি তো কোনো নাম্বারও নেননি তখন।
হ্যাঁ আমি ওনাকে বলেছিলাম যে হাউ ইজ ইট পসিবল, আপনি তো আমার নাম্বারও নেননি আর আমাকেও আপনার নাম্বার দেননি। পরে বললো যে ব্যাপার না, সিস্টেম জানা আছে, এই ব্যাপার এই কথাটা বলে ফোনটা রেখে দিয়েছিল আর কি। পরে আমি আর চিন্তা, পরে যেহেতু আমি বয়সাটাতে নতুন, পরে আমি ভাবলাম যে ইনি হাউ বোধহয় করা যায়।
ও বলতেছে যে আমার একটা সিস্টেম জানা আছে।
হ্যাঁ ওর সিস্টেম জানা আছে। পরে 20 মিনিট পরে আমি এই ফাঁকে চিন্তা করলাম যে কি হলো দত্তুরি, শুধু যে আবার পারমিশনও দিয়ে দিলাম যে হ্যাঁ সপ্তাহে। পরে আমার চিন্তা সমস্যা কি, ফোন নাম্বার তো আর যায় না, পয়সাটা থেকে ডিএক্টিভ হয়ে যাবো। মানে আমি চিন্তা করতেছি যদি নেগেটিভ পর্যায়ে যায় তাহলে আমি পয়সাটা থেকে ডিএক্টিভ হয়ে যাবো।
আচ্ছা তো ফোন করেছিল 20 মিনিট পরে?
হ্যাঁ 20 মিনিট পরে সে আমাকে ফোন করেছিল।
সিস্টেমটা আসলে কি ছিল?
হ্যাঁ পরে বললাম যে কিভাবে, আমার তো নাম্বার তো আপনি নেননি, তো আপনি কিভাবে ফোন করলেন? কয় এখানে আপনি যখন ফোন করেন তখন আমার কাছে একটা আইডি আসে, আমার ফোনে একটা আইডি আসে, আমি ফোন করলে আপনার মোবাইলে যাবে, আমার মোবাইলে এসেছিল। পরে বলো যে এই মাঝখানে 4টা জিরো থাকে, এই 4টা জিরো যদি এডিট করে ডিলিট করে আপনি ই করেন ফোন করেন তাহলে আমার মোবাইলে চলে আসবে, আমি যদি বয়সাডাতে রেজিস্টার্ড কাস্টমার হয়ে থাকি। আমি কো ওয়াও জটিল একটা সিস্টেম,
আমি বুঝিনি, যারা বয়সাডা দেন তারা নিশ্চয়ই এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে গেলেন ওর কাছ থেকে। যাই হোক তারপর
মজার একটা জায়গা, তবে এখানে বিরক্তিকর আছে।
তারপর কি হলো 20 মিনিট পরে ফেরার পর? কি হলো
20 মিনিট পরে? ও ফোন করলো, পরে বললাম যে কিভাবে করবো, বললো যে এইভাবে এইভাবে করলাম। পরে ও বললো কি, ভাইয়া আপনার সাথে তো আমি নিয়মিত কথা বলবো, কিন্তু এই ভয়েসারের যে সিস্টেমটা এখানে দেখা গেছে যে অনেক সময় অনেক মানে ডিস্টার্ব হয়, দেখা গেছে যে লাইনে ডিস্টার্ব করে, আবার ফোন না ঢুকিয়ে বলতেছে যে ফোন ঢুকায়, ওখানে আবার সিস্টেম হচ্ছে ফোন ঢুকলেই টাকা, কোন রিং হলেই টাকা কাটবে। তো এখানে যেহেতু এখানে একটা সমস্যা, তো আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। পরে আমি বললাম যে সমস্যা না, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি আপনার কাছে শুক্রবারে ফোন করব। পরে সে এটাতে রাজি নয়, এট এ টাইম সে মানে অনেক রিকোয়েস্টের পরে আমি ওকে নাম্বারটা দিই, নাম্বারের পরে বলো যে আচ্ছা সমস্যা না আমি আপনাকে নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ ফোন করব। পরে আবার কিছুক্ষণ কথা বলার পরে ও আবার বলতেছে যে ভাইয়া আপনার কি ফেসবুক আইডি আছে? বললাম যে হ্যাঁ ফেসবুক আইডি তো
সবারই আছে।
পরে বলো যে যদি মেল অ্যাড্রেসটা দেওয়া যেত। আমি বললাম যে আচ্ছা সমস্যা নাই, ফোন নাম্বার যেহেতু দিতে পেরেছি মেল অ্যাড্রেস তো কোনো ফ্যাক্টর না, দিলাম মেল অ্যাড্রেস। তো কথাবার্তা মানে বাই বলি শেষ। রাত্রের 12টার দিকে সে ফেসবুকে সবগুলো ছবি দেখে, আমার ছবি টবি দেখে, প্রোফাইল দেখে। তো প্রোফাইলের মধ্যে ওইখানে আবার আমার তো সবকিছু আছে, আমি যেখানে পড়াশোনা করি ওইখানকার অ্যাড্রেস আছে, স্থায়ী ঠিকানা আছে, বর্তমান ঠিকানা আছে, তাছাড়া আমি কবিতা আবৃত্তি করি, ওই ব্যাপারটা ওইখানে ছিল। তো ওই রাত্রের 12টার সময় ফোন করে বললো কি, আমি তোর নাম্বার চিনি না, ফোন বললো কি যে ভাইয়া আমি ইমুক বলছি, আমি ইমুক বলছি, আমি তো আপনার ফেসবুক থেকে আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। তো আমি ওই রিকোয়েস্ট ওই সময় আমি আবার 11:30 থেকে 11:30 আমি অনলাইনে ঢুকেছিলাম, তো দেখে যে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। পরে ওইটা আমি পরিচিত না বিদে আমি ওটা ইগনোর করে
রিজেক্ট করে দিয়েছেন,
রিজেক্ট করে দিয়েছে। পরে ও বলতেছে আমি তো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি ইগনোর করলেন। পরে বললো যে আমি বললাম যে কোনটা, বলে যে এটা। পরে ও আবার রিকোয়েস্ট পাঠায়, রিকোয়েস্ট করে যে প্লিজ অ্যাকসেপ্ট করেন। তো করলাম। তো ও আমাকে বলে যে ভাইয়া আপনার ছবিগুলো তো অনেক সুন্দর, এই মানে বিভিন্ন ধরনের কমেন্ট করা শুরু করে। আবার আবৃত্তি নাকি ওর কাছে খুব প্রিয়, যেটা কিনা আমি আবৃত্তি করি, তো এটা নাকি ওর কাছে অনেক
আবৃত্তির ব্যাপারটাও জানলো কিভাবে? ফেসবুকে,
ফেসবুকে, হ্যাঁ ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে আর কি যে আমি আবৃত্তি করি। পরে ওইখান থেকে সে জানে। তো আমার সবগুলো ব্যাপারে সে খুব
আগ্রহ দেখাচ্ছে,
হ্যাঁ আমার ছবিতে আগ্রহ দেখাচ্ছে, এভরিথিং, আমার বিভিন্ন স্ট্যাটাস দেখা গেছে যে যে স্ট্যাটাসে কেউ একটা লাইকও মারেনি সে সুন্দর করে লাইক মেরে ফোন করে আবার কমেন্ট করা শুরু করছে। তো ভালোই লাগছিল আমার কাছে। পরে হ্যাঁ ভালো। তো পরে ও যেহেতু রিকোয়েস্ট পাঠিয়ে,
সাধারণত যেটা হয় যে আমাদের সোসাইটিতে যে মেয়েদের ব্যাপারে ছেলেরাই অনেক বেশি অ্যাডভান্স হয়,
রাইট,
কিন্তু আপনার ক্ষেত্রে দেখা গেছে উল্টো হয়ে গেছে, মেয়েটাই অ্যাডভান্স হয়ে গেছে,
অনেকটা উল্টো হয়ে গেছে।
এবং এটার জন্য আপনি খুব ভালো লাগছিল আপনার? আমার খুব স্বাভাবিকভাবে ভালো লাগাটাই স্বাভাবিক। জি, তারপর?
তো ভালো লাগছিল। পরে আমি ওর ছবিগুলো দেখি, ছবিগুলো দেখে মেয়ে মাশাল্লাহ সুন্দর, মানে সুন্দর মোটামুটি চলে,
মাশাল্লাহ সুন্দর পড়ার পরে ও যেটা হাসিটা দিয়েছে হাসিটা তো আপনারা দেখতে পাননি, আমি দেখতে পাচ্ছি। ওকে, ইউ আর হ্যাপি?
হ্যাঁ, আসলে
শেষ পর্যন্ত হাসিটা থাকবে কিনা সেটাই প্রশ্ন, দেখা যাক,
সমস্যা নাই, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পরে ওর ছবিগুলো আমি দেখি, সুন্দর। পরে ওকে আমি, ও যেহেতু এতগুলো কমেন্ট করছে, পরে আমি ভাবলাম যে আমিও তো কিছু কমেন্ট না করলে কেমন। পরে বললাম যে হ্যাঁ আপনার ছবিগুলো তো অনেক সুন্দর, আর এখানে কিভাবে বলে রাখি, ও যেহেতু এসএসসি পাস করেছে কিন্তু ওর ছবি টবি না একটু ম্যাচিউর মনে হচ্ছিল যে ভার্সিটিতে পড়াশোনা করে এই ধরনের। পরে আমি বললাম
যে অনেক এরকম লুক থাকে অনেক সময়।
হ্যাঁ, পরে বললাম যে আপনার ওটার সাথে ম্যাচ হচ্ছে না। ওই সময় আমার কাছে একটা ডাউট মনে হচ্ছে যে আমার কাছে ফালদামি করছে নাকি। পরে দেখি যে না, ওইখানে আবার বাজেট আর বিশ্বাস হলো, যেহেতু ফেসবুকে বাদ যে দিয়ে দিয়েছে তো আছে, মানে ঠিকই আছে। তো আমারও ওই সময় আপনার মতো এমন একটা ইয়ে হয়েছিল যে হ্যাঁ অনেকের এমন হয়। পরে ওইখান থেকে ওই দিন এই কমেন্ট ফেসবুক নিয়ে বিভিন্ন কমেন্ট, এরপরের দিন ফোন করলো। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ, সপ্তাহে একবার পারমিশন দিয়েছিলাম, এখন তো রাত্রে 12টার সময় আবার ফোন করলো, আবার আজকেও ফোন করলো। পর আমার কাছেও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল, কথাবার্তা খুব গুছায় গুছায় কথা বলে মেয়েটা, ভয়েসটা অনেক সুন্দর ছিল।
This track was downloaded from fusionbd.com.
তো কথা বলছে ভাল লাগছে, ও ও বিভিন্ন ধরনের কমেন্ট করে, প্রতিনিয়ত কমেন্ট করে, ভাই আমাকে একটা আবৃত্তি শোনান, মাঝে মধ্যে শোনাইতাম, ভালো লাগলে না শোনাতাম না, ভাই একটা গান শোনান। ও আবার মোটামুটি গান ভালো পারতো, ওর ফেভারিট শিল্পী ছিল হাবিব।
মানে আপনাকে গানটা শুনিয়েছে কখনো ফোনে?
মাঝে মধ্যে দুই লান চার লান ওর যে ফেভারিট শিল্পী হাবিব ছিল,
ধরনের শোনা তোমার দিন গেল তোমার পথ চাহিয়া,
না এই ধরনের একটা গান শুনেছিল যে তোমার চোখে আকাশ আমার চাঁদ ওজার পূর্বে,
অনেক সুন্দর একটা গান।
এই ধরনের মানে অনেক সময় অনেক ধরনের ই করতো।
হাবিবের কথা যেহেতু বলেই ফেললেন, আমরা একটু মাঝে একটু বলে দিই, হাবিবের গান শুনতে হলে শুধুমাত্র এবিসি রেডিও শুনতে হবে, কারণ হাবিবে এক বছর শুধুমাত্র এবিসি রেডিওতে গান গাইবে, হাবিব ওয়াদা করেছে আমাদের কাছে এবং হাবিবের ওয়াদাটা আমরা অ্যাকসেপ্ট করেছি আর কি। যাই হোক, বলুন তারপর কি অবস্থা।
তো মাঝে মধ্যে গান শোনাতো, আমিও মাঝে মধ্যে আবৃত্তি শোনাতাম। তো ওর সাথে এইভাবে তিন চার দিন যায়। তো আমি এক পর্যায়ে বুঝি যে সে বোধহয় আমার প্রতি দুর্বল হচ্ছে। আমি এভাবে বলি, মানে বুঝি যে সে মানে আমার আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট এমন ভাবে করতো, মানে একটু এক্সট্রা হয়ে যেত আর কি। তো এই কমেন্টগুলো থেকে বুঝতাম যে বোধহয় আমার প্রতি উইক হচ্ছে।
আচ্ছা আচ্ছা।
পরে আমি মনে মনে ভাবলাম যে উইক হচ্ছে, যাক ব্যাপার না হোক, দেখি আমিও যদি ওর প্রতি উইক হই লস হবে না বোধহয়। মানে এই ধরনের আমি একটা লাভ লসের হিসাব বিকাশ করে মানে ওকে উইক হওয়ার সুযোগ দিলাম।
আচ্ছা আচ্ছা।
ওকে আমি মানে দেখা যাচ্ছে উইক হলে দেখা যাচ্ছে সাধারণত যেটা হয় যে ও আমার প্রতি উইক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কোথায় যেন যায় না, আমি তাকে ই করে দিই,
এক ধরনের পাত্তা দেয়া, মানে সেও উইক হচ্ছে, আমি ওকে সম্মতি না দিয়ে একটু একটু ঠিক আছে আমিও রাজি আছি।
হ্যাঁ হ্যাঁ, মানে আমিও ওকে মানে পাত্তা দিচ্ছি আর কি।
ওকে,
তো পাত্তা দেওয়ার পরে এক সময় আমি বুঝতে পারি যে হ্যাঁ সে আমার প্রতি 100% উইক। তো একদিন রাত্রে ও আমাকে টেক্সট পাঠিয়েছিল যে তোমার ফেভারিট সিঙ্গার কি। পরে বললাম যে ফেভারিট সিঙ্গার অনেকেই আছে। পরে বলল যে তোমার ফেভারিট সংটা কি। পরে বললাম যে ফেভারিট সং হচ্ছে আমার হাবিবের, একজনই আছে এই দুনিয়ায় যাকে নিয়ে এমন স্বপ্ন সাজায়, এই গানটা। পরে ও আমাকে টেক্সট করে যে কে এমন ব্যক্তি যার জন্য একজনই আছে তোমার জন্য পৃথিবীতে, যাকে নিয়ে তোমার মন স্বপ্ন সাজাচ্ছে, কে এমন ব্যক্তিটা।
এই ব্যক্তিটার কথা আমরা জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আছে এবং বিরতির পরপরে আমরা সোহাগকে নিয়ে আরো ফিরে আসছি। গল্পের রিকোয়েশনটা আসলে শেষ দিকে কোথায় যাবে আপনি কোথাও চিন্তা করতে পারবেন না, তবে আপনাকে বলি আপনি আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত থাকতে পারেন সবসময়। 9115668 9115668 হচ্ছে নাম্বার, ফোন করুন, আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, বলুন তারপরে বলুন আপনার কি বলার আছে, এবং অতিথি হয়েও এখানে ইচ্ছে করলে আসতে পারেন আপনার জীবনের গল্প বলতে। আর একই সাথে ফেসবুক পেজটা বলে দিচ্ছে, ওখানে একটি স্ট্যাটাস দেওয়া আছে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সোহাগকে কিংবা সোহাগের গল্প নিয়ে আপনি ওখানে মন্তব্য করতে পারেন। ফেসবুক পেজটা হচ্ছে facebook.com/hello8920. হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920।
যতবার রিচার্জ ততবার বোনাস, গ্রামীণ ফোনের নতুন সংযোগ সহজ প্যাকেজে যতবারই ১৯ টাকা রিচার্জ করবেন ততবারই পাবেন ১৯ টাকার বোনাস, টক টাইম, ১৯টি SMS এবং ১৯ MB ইন্টারনেট, এই তিনটি ফ্রি, সাথে থাকছে ১০ সেকেন্ড পালসে, GB2GB ৫০ পয়সা মিনিট রাত ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এছাড়া ১৫৯ টাকার নতুনই সহজ সংযোগে ১৫০টি SMS এবং ৩০ MB ইন্টারনেট ফ্রি তো আছেই। বিস্তারিত জানতে ভিজিট করুন www.graminphone.com।
আমার গ্রুপ সেরা আছে ক্লাসিক্যাল হিটার এবং বাউন্ডার স্পেশালিস্ট, আমার আছে বিশ্ব সেরা অলরাউন্ডার, ক্লেমন ফ্যান্টাসি ক্রিকেটে জিতবে আমার দল, ক্লেমন ফ্যান্টাসি ক্রিকেট, তারকা ক্রিকেটার স্কোর করবে তোমার জন্য, পছন্দের ক্রিকেট তারকা দিয়ে গড়ে নাও ফ্যান্টাসি টিম, আর টুর্নামেন্ট শেষে জিতে নাও স্যামসাং গ্যালাক্সি S3, নেটবুক, ডিজিটাল ক্যামেরা সহ দুর্দান্ত সব পুরস্কার, এছাড়াও থাকছে উইকলি সারপ্রাইজেস। রেজিস্ট্রেশন করতে ভিজিট করো ClemonSports.com অথবা ক্লেমন লিখে SMS করো 993 ফোন নম্বরে।
It's magical when you can feel more.
ভালোবাসার সব গান আর কথা নিয়ে প্রতি শুক্র থেকে সোম রাত ৯টার খবরের পর
Durex Love Hour।
যত সাজানো গল্পে
ওয়ারফেজের নতুন অ্যালবাম সত্য শুনুন শুধুমাত্র বাংলা লিংক মিউজিক স্টেশন 585 শুনতে ডায়াল করুন 585 দিন বদলের চেষ্টায় বাংলা লিংক
হ্যালো 8920 এই অনুষ্ঠানটি হচ্ছে জীবনের গল্প বলার অনুষ্ঠান। এখানে কোন ধরনের কাকতালীয় কিংবা কোন ধরনের ফিকশন কিংবা কোন ধরনের শুধুমাত্র আনন্দ, বেদনা, ব্যথা, ভালোবাসা এসব গল্প প্রচার করা হয় না। আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ধরনের গল্প নিয়ে আমরা এখানে থাকি এবং আমাদের মূল প্ল্যাটফর্মটাই হচ্ছে, মূল থিমটাই হচ্ছে জীবনের গল্প। জীবনের যে কোনো গল্প আপনি এখানে এসে বলতে পারেন আমাদেরকে। আজকে আমাদের সাথে আছে সোহাগ। সোহাগ, একটু আগে যেটা শুনছিলাম যে আপনার সাথে একটু ইন্টিমেসি হলো এবং আপনিও ইন্টিমেসি হওয়ার একটা সুযোগ দিলেন, মানে একটা অন্তরঙ্গ হওয়ার একটা সুযোগ আপনি দিচ্ছিলেন, চলুন সামনের দিকে যাই।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সে আমাকে টেক্সট করেছিল যে আমার ফেভারিট গানটাকে আমি যখন বলেছি তো ও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করো যে কে সে ব্যক্তি এই ধরনের। পরে আমি ওকে বললাম আমি যেহেতু 100% শিওর যে ও আমার প্রতি টোটালি উইক, এই কারণে আমি আর এই কথাটা বলতে ই করি নাই। পরে আমি বললাম যে আপনি তুমি ওই সময় থেকে তুমি করে বলা হয়ে গিয়েছিল, যেহেতু আমি ও আমাকে বলছে যে আমি তো আপনার চেয়ে অনেক জুনিয়র, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। পরে ওকে আমি তুমি করে বলে ওই সময় ও আমাকে আপনি করে বলে। পরে ওকে আমি ওই সময় বলেছিলাম যে হ্যাঁ আমার কে আছে সেটা তো তুমি জানো, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, নিজের কাছে প্রশ্ন করে জেনে নাও। পরে ও বললো যে না আমি জানি না, তো আপনি একটু নামটা বলে দেন তাহলে আমি ব্যাপারটা ই করতে পারবো। পরে বলছি না তুমি জানো নামটা, তুমি একটু একটু নিজেকে প্রশ্ন করে অ্যান্সারটা নিয়ে নাও। পরে না সে জানে না, আমি বললাম যে হ্যাঁ জানো। এইভাবে অনেকক্ষণ পেরাপেরির পরে ওকে এক সময় বললাম যে চোখটা বন্ধ করে 30 সেকেন্ড জাস্ট থিঙ্ক করো যে আমার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে, আমার ছবিগুলো দেখেছো কখন, মানে এই ধরনের কিছু কথা বলে আমি ওকে বললাম যে জাস্ট 30 সেকেন্ড চোখ বন্ধ করে তারপর চোখ খুলে তারপর আমাকে একটা টেক্সট পাঠাও। পরে বলে আচ্ছা। তো পরে একটু পরে টেক্সট পাঠালো, কই কিছুই তো দেখতে পারলাম না, সবকিছু অন্ধকার। পরে আমি বললাম যে না তুমি দেখতে পেরেছো, তুমি মিথ্যা কথা বলতেছো আমার সাথে,
আপনি ওভার কনফিডেন্ট তার ব্যাপারে।
হ্যাঁ, তারপরও আমি সেই আবার ইয়ার মধ্যে চলে গেলাম, না তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি দেখেছো, অবশ্যই দেখেছো। পরে অনেক পেরাপিরির পরে এক পর্যায়ে সে আমাকে বলে আচ্ছা সমস্যা নাই, দেখি আমি দেখতে পারি কিনা, 20 মিনিট পরে আমি তোমাকে জানাচ্ছি, আপনাকে জানাচ্ছি। পরে 20 মিনিট পরে সে আমাকে একটা মানে তিনটা টেক্সটের মাধ্যমে সে আমাকে প্রপোজ করে, মানে আই লাভ ইউ বলে
তিনটা টেক্সট, প্রথমে আই তারপরে লাভ তারপরে ইউ,
তিনটা টেক্সটের মাধ্যমে সে আমাকে আই লাভ ইউ বলে। পরে আমি ওকে টেক্সট করলাম যে দেখো তুমি আমাকে আই লাভ ইউ বলেছো, আই লাভ ইউর অর্থটা তো অ্যাকচুয়ালি এত সোজা না, তুমি আমাকে কখনো দেখো নাই। এখানে বলে রাখি অ্যাকচুয়ালি কিন্তু আই লাভ ইউ আমি তার মুখ দিয়ে বলিয়েছি,
আদায় করেছে।
পরে ওকে আমি জিজ্ঞাসা করি, আই লাভ ইউ বলাটা এত সহজ, তুমি আমাকে দেখো নাই, জানো নাই, তাছাড়া আমার সম্বন্ধে তুমি এমন যে তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, মাত্র তিন কি চার দিনের পরিচয়, তুমি আমাকে আই লাভ ইউ বলে দিলে। পরে বলো যে আই লাভ ইউর জন্য দেখা করতে হয় না, চেহারা দিয়ে আই লাভ ইউ হয় না, আর তোমাকে যতটুকু দেখেছি যথেষ্ট, আমি তোমার কথাবার্তা শুনে মানুষের মন বুঝতে হলে তার সাথে আধা ঘন্টা কথা বলাই যথেষ্ট, আমি তোমার সাথে আধা ঘন্টার বেশি কথা বলেছি, সুতরাং আমি তোমাকে খুব ভালো করে চিনেছি। আমি খুব এসএসসি পাশ করেছো, কিন্তু এদিক দিয়ে তো আবার ভালোই।
আপনি বোধহয় তাকে একটু পাত্তা দিতেন না, আমরা মানে আপনার গল্পের শেষের দিকে আমরা আসতে চাই, আমি কিছু শর্টকাট কিছু কোশ্চেন করতে চাই, আমার মনে হয় সেটাই বরং ভালো হবে। আপনি কি মেয়েটার সাথে কখনো দেখা করেছিলেন?
হ্যাঁ, এরপরে আমি ওর সাথে দেখা করে, ও আমাকে ইনভাইট করেছিল দেখা করার, আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ তুমি আমাকে আই লাভ ইউ বলেছো, তো আমি তোমাকে আই লাভ ইউ টু তখনই বলবো যখন আমি তোমার সাথে দেখা করবো, তো এখন তো আমি ব্যস্ত, পড়াশোনা নিয়ে একটু প্রেশারের মধ্যে আছি, আমি ব্যস্ত, আমি তোমার সাথে এখন দেখা করতে পারতেছি না, যখন তোমার সাথে আমি দেখা করবো তখন আমি তোমাকে আই লাভ ইউ টু বলা যায় কিনা। পরে ও বললো কি ইয়া করতে ভালোবাসতে কি চেহারা দেখতে হয় নাকি, হ্যাঁ, পরে আমি ওকে বললাম কি দেখো এত ন্যাকামি জাকামি আমি বুঝি না যে তোমার জন্য সুসাইড করবো, তোমার জন্য এই করবো, রাত দিন বসে থাকবো, তোমার চেহারা লাগবে না, তুমি বেঁচে থাকলে হবে, এই ধরনের ন্যাকামি জাকামি আমি বুঝি না, আমার যদি কাউকে ভালোবাসতে হয় তার চেহারা আমার লাগবেই, কারণ আমি আমার চেহারা ছাড়া হবে না।
আচ্ছা, আপনি যে তাকে দেখা করতে গিয়েছিলেন, আপনি দেখা করতে কোথাও গিয়েছিলেন তার জন্য?
হ্যাঁ, সে আমাকে একটা লোকেশন বলে, এমন একটা লোকেশন বলে তার বাড়ির পাশে, তো আমরা তো আর জানি না সেটার ব্যাপারে, ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওখান থেকে তোমাদের বাড়ি কতটুকু দূরে, ও আমাকে বলেছিল যে ওইখান থেকে যেতে প্রায় 20 মিনিট লাগে, তুমি ওইখানে আসো, তুমি ওইখানে আসলে এর মধ্যে আই লাভ ইউ বলার পরে সে এমনি এমনিতে আমাকে তুমি বলা শুরু করে।
ওকে,
এটা আমার পারমিশন,
আমি আপনাকে আই লাভ ইউ আপনি আপনি করে বলা যায় না, খুব স্বাভাবিক।
পরে ওই যে লোকেশনটা বলে সেই লোকেশনে আমি গিয়েছিলাম, সেখানে আমার ফ্রেন্ড নিয়ে গিয়েছিলাম শরীফকে, শরীফ আমার সাথে পড়াশোনা করে, আমার ফ্রেন্ড নাজমুলকে ইনভাইট করেছিলাম, সে অসুস্থ ছিল যার জন্য সে যেতে পারেনি, আমার ফ্রেন্ড শরীফকে নিয়ে গিয়েছিলাম। তো ও অনেক ব্যস্ত ছিল, ব্যস্ত থাকার পর আমি যখন এই স্ট্রিটে বললাম যে এইভাবে, ও খুব ইন্টারেস্টেড, অনেক কিছু লস করেও সে আমার সাথে গেল। যারপর ওর সাথে দেখা করার কথা ছিল হচ্ছে 11টার সময়, তো আমরা ওইখানে প্রায় 10টার সময় আমরা ওইখানে পৌঁছে গেলাম। পরে পরে ও বললো কি কয় দেখো হঠাৎ করে তো আমার বুবু দাদিমা অসুস্থ হয়ে গেছে, তো তাকে টেক কেয়ার করতে হবে, তো আমি বোধহয় তোমার ফোনটা ঠিক মতো রিসিভ করতে পারবো না, তো সমস্যা নেই, তার জন্য তুমি হেজিটেশন ফিল করো না, তুমি ফোন করে রেখো, এরপরে যখন আমি ফোনটা হাতে নিব তখন যখন তোমার ফোন দেখবো তখন আমি তোমাকে ফোন করবো।
আমরা গল্পের সংক্ষিপ্ত করে বলি, কারণ শেষের দিকে এগুলো আরো বেশি সময় দিতে হবে, সেটা হচ্ছে যে আপনার সাথে প্রথমবার কিছু দেখা করেছিল?
হ্যাঁ, দেখা করে নাই,
অজুহাত দেখে সে,
হ্যাঁ, বিভিন্ন অজুহাত গুলো ছিল এই ধরনের যে 11টার সময় দেখা করবে, 11টার সময় ফোন করে বলা যায় 12টার সময়, 12টার সময় ফোন করে 2টার সময় 3টার পরে ফোন বন্ধ ছিল। এরপরে ভাবলাম যেহেতু অসুস্থ দাদি, মনে হয় কোন সিরিয়াস অসুস্থ, আমরা একটু ওয়েট করি দেখি ফোন খুলি কিনা, ফোন খুলে ফোন করে কিনা, পরে যারা ফোন করে 6টা পর্যন্ত ওয়েট করে আমরা চলে আসি।
ওকে,
বাসা আসার পর রাত্রে ফোন করে ও আমাকে একটা অজুহাত দেখিয়েছিল যে দেখো, আমিও বিভিন্ন ধরনের কথা বলছিল, পরে আমি ও বললো কি দেখো আমি তো যখন রেডি হয়ে বের হচ্ছি তোমার সাথে দেখা করবো, তখন আমি বাথরুমে ঢুকেছিলাম, বুঝছো, বাথরুমে ঢুকার পরে আর বের হওয়ার সময় দেখি যে বাথরুম লক হয়ে গেছে, আর তো বাথরুম খুলে না, ফানি মনে হচ্ছে। পরে আমি আর ওকে বুঝতে দেই নাই যে ব্যাপারটা আমি নেই না, আমি ওকে পজিটিভ যে বুঝেছি, ও যেভাবে বুঝেছে আমি ওইভাবে বুঝেছি, সাপোর্ট করেছি। পরে ওকে নাকি রাত্রে 10টার সময় আব্বু আম্মু কোথেকে জেনে এসেছিল, বাসায় ছিল না, আব্বু আম্মু এসে ইয়ে করেছিল। পরে এরপরে ও আমাকে আবার এরপরে আর সে ইনভাইট করে না আমাকে দেখার জন্য, তো এরপরে আমি ওকে রিকোয়েস্ট করি যে হ্যাঁ দেখা করার দরকার, দেখা করবো। তো আমার ওই ধরনের ওই সময় একটা ইয়া ছিল যে দেখা নাও করতে পারে, এবারও তবুও যাই, দেখি কি করে। যাওয়ার পরে ওই সময় ওর সাথে দেখা হয়, দেখা হওয়ার পরে এর আগে বলি নাই, দেখা হওয়ার আগে ও আমাকে প্রায় সময় বলতো যে দেখো সোহাগ তোমাকে আমি ঠকাতে পারবো না। পরে আমি বললাম যে আমাকে ঠকাবে কেন, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে আমাকে ঠকাবে শুধু কেন ঠকাবে?
সেটাই, কংগ্রেচুলেশন।
পরে আমি বললাম যে কেন ঠকাবে, আমি কারোর সাথে অপরাধ করলে? তাহলে
আপনার কিন্তু টাইমের দিক থেকে আমরা আজকে ঠকিয়ে দিতে পারি, কারণ গল্প দ্রুত শেষ করেন বলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, 12টার মধ্যে আমাদের প্রথম গল্পটা শেষ করতে হবে।
তারপর ওকে মানে ঠকাঠকি নিয়ে কথা হলো, তারপরে দেখা হওয়ার পরে যখন আবার বাড়িতে বাসায় ব্যাক করলাম, তো এক পর্যায়ে বললো কি যে ও আমাকে বললো যে কি তোমার আই লাভ ইউ টু বলবা না কি করবা, অন্তত ইগনোর তো করবা, কিছু একটা বলো। পরে আমি বললাম যে আচ্ছা, না এই কথাটা বলার আগে সে আমাকে বলেছিল যে আমি তোমাকে ঠকাতে, আবার বলেছিল যে আমি তো তোমাকে ঠকাতে পারবো না, সোহাগ তুমি না কাজ করো, তুমি আমার চেয়ে খুব ভালো একটা মেয়ে পাবা, মানে আমাকে অপশন অন্য অপশন দেখায়। ওই সময় আমার মনে একটা হয়তো এরপরে আমি আই লাভ ইউ টু বলাটা মানে ই রাখি,
পরে
ওকে আমি বললাম যে হ্যাঁ, ও এক পর্যায়ে বলে যে আমি তোমাকে ঠকাতে পারবো না, তুমি অন্য আমি তোমাকে ঠকাতে পারবো না, আমি যে তোমাকে আই লাভ ইউ বলেছি সেটা আমি উজ্জ করে নিলাম, তুমি আমাকে আই লাভ ইউ টু বলার দরকার নেই, তুমি আমার চেয়ে অনেক অনেক ভালো মেয়ে পাবো। পরে আমি বললাম যে কেন, পরে আমি বললাম যে কেন, এটা তো সম্ভব, এটা সম্ভব না, আমি অনেক ভিতরে ঢুকে গেছি, আমি ওকে মানে আমার আর্টিফিশিয়াল কিছু এক্সপ্রেশন দেখাচ্ছি আর কি। পরে ও বলতেছে যে ওর নাকি একটা ছেলের সাথে রিলেশন আছে। পরে আমি বললাম যে থাকতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট, ওটা কোনো ব্যাপার না।
আমার কাছে কেন জানি মনে হয় যে ওই মুহূর্তে আপনার প্রতি যদি সিম্প্যাথি তার থেকে থাকে বা আপনি যদি তাকে সিম্প্যাথি দেখিয়ে রাখেন বা লাভ থাকে, তাহলে সেটাকে সে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে যাতে আপনি দ্রুত তাকে আইলাম বলেন।
পরে ও আমাকে বলে কি যে ওর একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। পরে বললাম যে থাকতেই পারে। পরে ও এক পর্যায়ে বলে আমি যখন এটাকে পজিটিভলি না, সেটা তো এক পর্যায়ে সে বলে সে আমার হাত ধরে ছিল, বললাম যে হাত ধরতেই পারে। এটাকে যখন পজিটিভলি নিচ্ছি, দুই দিন পরে সে আবার বলে যে সে আমাকে লিপ কিস করেছিল।
আপনি শেষ পর্যন্ত কি প্রমাণ করেছেন?
শেষ পর্যন্ত প্রমাণ করলাম আমার যখন ওই ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, আমি আমার ইয়া করতে হবে যে কেন অ্যাফেয়ারটা নষ্ট হয়েছে। পরে ওর কাছ থেকে এনে হওয়া আমি ওই ছেলের নাম্বারটা নেই, ওই ছেলের সাথে আমি আবার ফ্রেন্ডশিপ করি। ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার পর ওকে আমি জিজ্ঞেস করি যে ভাইয়া আপনার সাথে তো এইবার, ওর এর আগে ওর সাথে অনেক কথা হয়েছে, যেহেতু সময় কম আমি সংক্ষেপে করছি। পরে ওকে বলতেছে ভাইয়া ওর সাথে যে আপনার রিলেশন ছিল, রিলেশনটা ব্রেকআপ হলো কেন? ভাইয়া আমার তো ওর সাথে রিলেশনটা খুব বহুদূর গড়িয়েছিল, কিন্তু এক পর্যায়ে গিয়ে শুনি যে ওর সাথে আগে একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, আগে একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল ওর আগে, তার মানে আমার আগের আগের আগে, ওর একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, ইভেন শুধু অ্যাফেয়ার না অনেক কিছু। তো ও আমাকে ওই ছেলের ইয়ার সময় বলেছিল যে ওই লিপ পিস না আরো অনেক কিছু, আমি যখন লিপ পিসটা পজিটিভলি নিচ্ছি সে বললো যে লিপ পিস না আরো অনেক কিছু।
ওকে 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 গট ইট। আপনি মনে হয় যে এই লিপ কিস টিপ কিস এগুলো দিকে পরে আমরা যাই। আমি একটু জিনিস একটা জানতে, আপনি কি নিজে হাতে কোনো চাক্ষুষ কোনো প্রমাণ পেয়েছিলেন?
হ্যাঁ, আমি চাক্ষুষ প্রমাণ পেয়েছি, সেটা হচ্ছে এইভাবে আমার ই হয়েছিল, আমার ইয়া ছিল যে আগে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করেছে, তার মানে আমার মনে হয় সে প্রফেশনালি এই ধরনের, তো আমার ওকেই করতে হবে। তো এর ফাঁকে আমি আমার কাজিনকে ওর ফেসবুক আইডিটা দিয়ে বলেছিলাম, আমার কাজিন হচ্ছে মজিবুল্লাহ, ঢাকা সরি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ে। তো ওকে আমি বলেছিলাম যে ভাইয়া তুই দেখতো এইভাবে তো এই কাহিনীটা হচ্ছে, তুই একটু ওর সাথে দেখতো লিঙ্ক লাগাতে পারস কিনা। ওর সাথে কমিউনিকেশনের এক সপ্তাহ পরে ওকে অবশ্য আই লাভ ইউ বলে। পরে আমার কাছে ব্যাপারটা ডাউট মনে হচ্ছে, তো ভাবলাম যে ওর লাইফের সমস্ত হিস্ট্রি আমার কালেক্ট করতে হবে। আধুনিক যুগ প্রেম করলে সরাসরি সেটা কপি পেস্ট হয়ে ফেসবুকে চলে যায়। তো আমি ভাবলাম যে ওর ফেসবুক আইডিটা যদি আমি এনিহাও নিতে পারি, তাহলে আমার মনে হয় তার সমস্ত ইনফরমেশন গুলো আমি পাবো। পরে আমি ইয়ে করলাম, তো এনিহাও আমি ওর ফেসবুক আইডিটা মানে আমি টেম্পোরারি নষ্ট করে দিই। নষ্ট করে দেওয়ার পরে ও জানে যে আমি
নষ্ট কিভাবে করেন, এটাও বলে দিলাম।
হ্যাঁ, নষ্টটা এইভাবে করি, ফেসবুকে যদি রং পাসওয়ার্ড দিয়ে, মেইল অ্যাড্রেস দিয়ে, রং পাসওয়ার্ড দিয়ে কয়েকবার অনেকবার ট্রাই করা হয়, তাহলে সেটা টেম্পোরারি এটা ইয়ে করে দেওয়া হয়, সেটা মোবাইল দিয়ে লগ ইন করতে একটু সমস্যা হয়, একটা প্রাইভেসি চায়। তো আমার ইয়া ছিল যে সে এই ধরনের হলে সে ঠিক করতে পারবে না, সে আমাকেই বলবে যে সব তুমি এটা ঠিক করে যাও, কারণ সে জানে যে আমি ইন্টারনেট সম্বন্ধে একটু
একটু ভালো জানি।
যে কথা সেই কাজ আমি সেম কাজটাই করে দিলাম। সে আমাকে ফোন করে বলে যে সুহাগ আমার তো ফেসবুক আইডি এভাবে নষ্ট হয়ে গেল। পরে আমি বললাম যে সমস্যা নেই, তোমার পাসওয়ার্ডটা আমাকে দাও, আমি তোমাকে এটা ঠিক করে দেবো। প্রথমে সে পাসওয়ার্ড আমাকে দিতে চায়নি, তো এক পর্যায়ে তার আইডি দেওয়ার ইয়ে করে ঠিক করে দেওয়ার জন্য আমার চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়েছে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে সে আমি যাতে খুব আমি ওকে বলেছি যে এটা ঠিক করতে নিয়ার অ্যাবাউট 3 আওয়ার্স লাগবে।
এবং আপনি যেভাবে ওটা ম্যানেজ করেছেন, আমার প্রশ্নটা হচ্ছে আপনি ফেসবুকে ঢোকার পরে আপনি কি দেখলেন?
ফেসবুকে ঢোকার পরে আমি খুব দ্রুত আমি আপনাকে একটা প্রমাণও দেখিয়েছি, একটা মেসেজ
থেকে বলবো।
আর এখান থেকে আমি দেখা গেছে যে ওই সময় আমার আমার কাজিন যে ছেলেটার সাথে অ্যাফেয়ার ছিল, ওই ছেলে আর ওই ছেলের আগের এইগুলা সব সহ টোটাল 11টা ছেলের সাথে ওর অ্যাফেয়ার ছিল, স্টিল নাও 3টার সাথে আমার মনে হয় চলছে স্টিল নাও।
ওকে, বাকি গল্পটুকু না বললেও চলবে। আমি শুধু এটা আজকে সোহাগকে দিয়ে কোন একটা মেয়ের গল্প বুঝিয়েছি, আমি মনে হয় কোন একটা মেয়ে নিয়ে আসলো একটা ছেলের এরকম চিত্র পাওয়া যাবে। আমরা শুধু গল্পের এবং সোহাগকে আমি বলেছিলাম যে সেন্ড মি সাম ডকুমেন্টস, আমাকে কিছু ডকুমেন্টস পাঠান। ও আমাকে মেইল করেছিল এবং আমি ডকুমেন্টসগুলো আমার গল্পের স্বার্থে এবং আমার গল্পের প্রমাণের স্বার্থে আমি গল্পের ডকুমেন্টসগুলো আমি দেখেছি এবং ও যেটা বলেছে সেটা আসলে খুব সংক্ষিপ্ত করে আমরা উপস্থাপন করেছি, কারণ আজকের মূল গল্পে আমরা চলে যাব। আজকের গল্পে আজকে হ্যালো 8920টা পুরোটাই ভার্চুয়াল জগৎ নিয়ে। আমরা জানি যে আমাদের ভার্চুয়াল জগৎটা আমাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। ও আজকে ওর গল্পটাকে খুব সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করেছে, খুবই সামারিটা বলা যেতে পারে, কারণ গল্পটা আসলে অনেক বড় ছিল। আমরা মূল গল্পে যাব রাত 12টার সংবাদের পরপর। আর ও যে সেন্ড বা যে টেক্সটের কথাগুলো বললো সে টেক্সটগুলো আমাকে দেখিয়েছে, সেগুলো আসলে পড়ে শোনানোর মতো না। আমরা আসলে একটা কথাই বারবার বলতে চাই, ও অনেক ওয়াইজ ছিল, অনেক বেশি পরিমাণে কি বলা যেতে পারে, নিজের সম্পর্কে অনেক বেশি চিন্তা করেছে, প্রথম থেকেই সন্দেহের চোখে দেখেছে যে আসলে এই সম্পর্কটাকে এভাবে নেওয়া যায় কিনা, লাইফে সিরিয়াসলি নেওয়া যায় কিনা, যে কারণে হয়তো ওকে অনেক বেশি কষ্ট দেয়নি। কিন্তু আমরা দ্বিতীয় যে গল্পটাতে যাব, সেই রকম ঘটনা আমাদের সমাজ জীবনে অসংখ্য ঘটছে এবং এই জগৎগুলো যে আমাদের জীবনটাকে অনেক সময় নষ্টও করে দিতে পারে তার একটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখার চেষ্টা করব রাত 12টার সংবাদের পরপর। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পরের গল্প নিয়ে আসবে ফাহিম। কিছু বলতে চান সোহাগ? এক লাইন
আমি সর্বশেষ কিছু বলতে চাই যে আধুনিক যুগে আমাদের মোবাইল আর ফেসবুক এমন একটা ই হয়ে দাঁড়িয়েছে যে এটা ভালোর কাজেও ব্যবহার হয়, খারাপের কাজেও ব্যবহার হয়। তো আমি শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমি ছেলে বিদায় মেয়েদের ইয়াটা আমাদের চোখে পড়েছে, মেয়েদের ক্ষেত্রে আবার ছেলেদের এমন চোখে পড়ে। তো ছেলে মেয়ে সবাইকেই বলবো, প্লিজ আপনারা সবাই ফেসবুক মোবাইল এগুলাতে এফআইআর থেকে বিরত থাকুন, আর যদি করারই থাকে খুব ভালো করে জেনে ইয়ে করেন আর এগুলাকে ইউটিলাইজ করেন। আর মেয়েদের
সময় নেই আমাদের হাতে, আমাদের রাত 12টার সংবাদে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, এবং আমাদের শ্রোতারা আসলে গল্প শিখে তারপরে জেনে যেটা শুনলেন সেটা থেকে আসলে সিদ্ধান্ত নিয়ে নেবেন। অনেক ধন্যবাদ, আমরা 12টার সংবাদের পরপর দ্বিতীয় অতিথিকে নিয়ে ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সংবাদের পরপর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিপ্রিয়া আপনার সঙ্গে আছি আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। এই সময়টাতে যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে নিতে চাই। হ্যালো 8920 হচ্ছে আপনার কথা বলার অনুষ্ঠান, আপনার জীবনের গল্প নিয়ে আমরা প্রতিটা পর্ব সাজিয়ে থাকি। হ্যালো 8920 17তম পর্বে পাড়া দিয়েছে আজকে, এবং আপনাদের পার্টিসিপেশন কিংবা আপনাদের অংশগ্রহণ না থাকলে আসলে আমরা সামনের দিকে যেতে পারব না, এবং আশা করছি আপনারা সেই সহযোগিতা আমাদের সবসময় করবেন। আপনি এখানে আপনার জীবনের কথা, আপনার মনের কথা আপনি একেবারে মন খুলে বলতে পারেন, লাখো শ্রোতাকে জানাতে পারেন আপনার জীবনের নানা অভিজ্ঞতার গল্প। সেজন্য দিন রাত 24 ঘন্টা একটি ফোন নাম্বার খোলা রয়েছে, যে নাম্বারটি আমরা বলি এবং বলি যে আপনার মোবাইলে সেভ করে রাখুন, আপনার সবচেয়ে কাছের বন্ধু মনে করে। কারণ মনে করি আমরা যে যাকে আসলে মনের কথাগুলো মন খুলে বলা যায় এবং যে খুব মনোযোগ দিয়ে শুনবে সেই আসলে কাছের বন্ধুদের মধ্যে অন্যতম। তো ফোন নাম্বারটা হচ্ছে 9115668, আবারও বলছি 9115668, এটা হচ্ছে ফোন নাম্বার। আর প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে ছিলেন একজন অতিথি সোহাগ। সোহাগ তার জীবনের গল্প আসলে অনেক বড়, খুব ছোট্ট করে তাকে বলতে হয়েছে, যেজন্য অনেক কাটছাট করতে হয়েছে আমাদের। সে আমাদেরকে একটা লেসন দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে ভার্চুয়াল জগতে আমরা যে সম্পর্কই তৈরি করি না কেন, বিশ্বাস অনেক বড় একটা ব্যাপার সম্পর্কের ক্ষেত্রে। তো আমরা যেন একটু দেখে শুনে বুঝে তারপরে বিশ্বাস করি, কারণ অনেক সময় ঘরের মধ্যে থেকে সবচেয়ে কাছের মানুষটিকে অনেক সময় চেনা যায় না, আর এখানে তো অনেক দূরে একজন মানুষ রয়েছেন, তাকে আসলে আপনারা অবিশ্বাস করবো ঠিক তা না, তাকে বিশ্বাস করার ক্ষেত্রে যেন আমরা একটু চিন্তা ভাবনা করে বিশ্বাস করি আর কি। যাই হোক, আমাদের ফেসবুক পেজটাতে আপনি যুক্ত করতে পারবেন নিজেকে, এবং সেখানে আপনি আমাদের অনুষ্ঠান নিয়ে কোনো মন্তব্য চাইলে মন্তব্য করতে পারেন, এবং গেস্টে যদি কোনো প্রশ্ন করবার থাকে সেটাও আপনি করতে পারেন। আমাদের ফেসবুকটা হচ্ছে, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে, ফেসবুক পেজের ঠিকানা facebook.com/hello8920। আমি আবার বলছি facebook.com/hello8920। hello8920 এর বানানের W নেই, HELLO8920। আচ্ছা, এবার এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের মন্তব্য আসে এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা আসে, সেগুলো আমরা একটু শুনব। শোনার পরপরই আজকের অনুষ্ঠানের মূল যিনি অতিথি ফাহিম, আমরা তার কাছে ফিরে যাব। চলুন শুনে নেওয়া যাক।
আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা সাভার আশুলিয়া জামগড়া সেন্টার ফিল্ড থেকে। আমি একটা মেয়েকে বিয়ে করি, যে দীর্ঘ 3 বছর আমার সাথে সংসার করে, সংসার করার পর সে আমাকে ছেড়ে এখন অন্য পথে চলে গেছে। সে মাঝখানে অনেক কিছু কালাপ করছে, আমার মান সম্মান সব নিয়ে সে সিনিমিনি খেলছে। তারপরে আমি তাকে চেষ্টা করছি বোঝাতে, কিন্তু সে বোঝে নাই। এখন সে অন্য ঘরের ঘর নেই। আমি আমার এই জীবনের বৃত্তান্ত কি আপনাদের অনুষ্ঠানে সরাসরি এসে বলতে চাই, শেয়ার করতে চাই। কোন ভয় যেহেতু ওনার মধ্যে, ওনার মনের মধ্যে অনেক দুঃখ, উনি শেয়ার করছে আমাদের সবার সাথে, আমি ওই রকম ভাবে শেয়ার করতে চাই। আশা করি আমাকে আপনারা ডাকবেন। আমার সেল নম্বরটি হলো, প্লিজ প্লিজ প্রিয়া ভাই আমাকে সুযোগ দিবেন।
আমার নাম মোহনাও, আমার মোবাইল নাম্বারটি হলো, ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো লাগে, তাই না? তোমাদের গল্প শুনতে আমার খুব ভালো লাগে জানো। আমি সবকিছু কিছু হারানোর পর আমি আমি কিছু না পাওয়ার আগে আমার সবকিছু হারিয়ে গেছে জানো। আমি পাওয়ার সাতটা বলতাম না, হারানোর কষ্টটাই বেশি। একটা মেয়ে করতে পারে বলো তো, একটা মেয়ের বলে থাকি যে নির্যাতিত হয় না আমাদের সরকার আইন করছে, তো আসলে কিন্তু ঘরে ঘরে তাকিয়ে দেখো ভাইয়া, প্রত্যেকটা মেয়ে শিখতে পারবে আমার কাছ থেকে। আমি বলতে পারি না, কারণ আমি শ্বশুর বাড়িতে আছি, সেই জন্য বলতে পারি না। যদি কখনো সম্ভব হয় তোমাদের সাথে যোগাযোগ করো, আমাকে একটু স্মরণ করো।
আমার নাম আশিক হাসান টুটুল, আমার সেল নাম্বারটি, আমি একজনকে ভালোবেসেছিলাম, অনেক ভালোবেসেছিলাম, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, যাকে নিয়ে আমি গর্বাদার স্বপ্ন দেখতাম, ওর জন্য আমাকে অনেক কাঁদতে হয়েছে। ভালোবাসার জন্য ওর জন্য বলবো না, কেননা ও তো কোনো দোষ করে নাই, ওকে তো আমি ভালোবেসেছিলাম। আমি বলবো ভালোবাসার জন্য আমি অনেক কষ্ট করেছি, এমনকি আজ পর্যন্ত যে ঘটনা হয়নি কারো জীবনে ভালোবাসার জন্য, সেই ঘটনাও আমার জীবনে হয়েছে। ওর জন্য আমি প্রায় এক রাত, পুরো এক রাত আমি ওর জন্য কবরের ভিতরে শুয়েছিলাম, কবরের ভিতরে থেকেছিলাম। কবরের ভিতরে থাকাটা, জীবিত হয়ে কবরের ভিতরে ভিতরে মৃতের মতো থাকাটা আমার কষ্ট হয়নি, কারণ ভালোবাসার জন্য এই কষ্টটা করতে পেরে আমি অনেক অনেক গর্বিত। আপনাদের আদিশ রেডিওতে যদি আমাকে সুযোগ দেন তাহলে আমার পুরো হিস্ট্রিটা আমি আপনাদেরকে বলতে পারি, এবং হয়তো বা আমার মনে কষ্টটা একটু হালকা হবে।
সালামু আলাইকুম, আমার নাম নাহার, আমি জীবনের কথা বলতে চাচ্ছি। জীবনের কথা আমি কখনো কারোর সাথে শেয়ার করিনি, আমার ভালো কোনো বন্ধুও নেই, সবসময় মার সাথে শেয়ার করি। জীবনে এমন কিছু অনেক ঘটনা আছে আমি নিজেই মাঝে মাঝে ভেবে কাছে থেকে, আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, আমার কোনো স্বপ্ন নেই, শুধু আমি আপনাদের কাছে আমার জীবনের কথা বলে শেয়ার করতে চাচ্ছি। এই পৃথিবীর মানুষের কাছে বলার কোনো ইচ্ছা আমার নেই, শুধুমাত্র কিবরিয়া ভাইয়ের কাছে, তাকে আমার অনেক পছন্দ, অনেক ইস। আমি কেন কেন মাঝে মাঝে ফিল করি যে সে মনে হয় বুঝতে পারে মানুষের জীবন, জীবন কিভাবে চলে, জীবনের কথা জাস্ট ওনার কাছেই আমার বলতে ইচ্ছে করে যে আমি আমার জীবনের কথা ওনার সাথে শেয়ার করবো। এটাই, উনি যদি আমাকে সুযোগ করে দেয় তাহলে আমি ওনার কাছে আমার জীবনের কথা বলবো, আমি কিভাবে এখনো বেঁচে আছি। এটাই, থ্যাংক।
আমার নাম নাসির, আমি আপনাদের অনুষ্ঠানে যোগ দিতে চাই। আমি প্ল্যাটফর্মে বসে আমি সবাইকে জানাতে চাই আমার জীবনের ঘটনা। আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সে মেয়েটাকে আমার ইংরেজ বড় ভাইয়াও ভালোবাসে এবং অন্য আরেকটা ছেলেও ভালোবাসে। দীর্ঘ প্রেমের কাহিনী আমার জীবনটা। আমি ও থেকে গান কবিতা এগুলো লেখালেখি করি। 08920 মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্লিজ কিবরিয়া ভাই আমাকে সুযোগ করে দিবেন।
আমার নাম মোহাম্মদ মুক্তার হুসাইন, ডিপুর গাজীপুর, মোবাইল নাম্বার এবিসি রেডিওতে আসতে চাই। আমার জীবনের দুঃখ কষ্ট বলতে চাই, মনে হয় তার বেশিদিন আমি বাঁচবো না, আমার যে গল্পগুলো সে গল্পগুলো আমি বাবার সাথে শেয়ার করতে চাই। ভালোবাসার একটা গল্প, বছর একটা মেয়ের সাথে ভালোবাসতাম, সে এখন অনেক দূরে চলে গেছে, খুব কষ্ট দি, মনে হয় এতটা কষ্ট পেয়েছি যে কষ্টের জন্য ভালোভাবে লেখাপড়া করতে পারছি না, কিছু করতে পারছি না, কিছু ভালো লাগতেছে না, মনে হয় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে আর খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবো। তবে মৃত্যুর আগে কিছু স্বপ্ন ছিল আর সেই স্বপ্নগুলো পূরণ হলো না, তাই এবিসি রেডিওতে আসতে চাই, সবার সাথে আমার এই দুঃখের কষ্টের কথাগুলো বলতে চাই, সবার সামনে শেয়ার করে মৃত্যুর আগে এই স্বপ্নটা যেন আমার সত্যি হয় সেটা আমি এবিসি রেডিওকে বিনীতভাবে অনুরোধ করছি, তারা যেন সামনে সপ্তাহে আমাকে উপস্থিত হয়ে নেয়।
আমি মোহাম্মদ জামালুল ইসলাম, কিবরিয়া ভাই তোমাকে আমি অনেকদিন থেকে শুনে আসছি, তুমি যখন ক্যাফে আড্ডা দিতাম তখন 3 বছরের উপর তোমাকে শুনেছি, তোমাকে অসম্ভব রকম পছন্দ আমার, সবচেয়ে ভালো লাগে তুমি প্রত্যেকটা SMS এ খুব সুন্দর করে ব্যাখ্যা দিতা, এটা আমার কাছে খুব দারুণ লাগতো। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো, আমি তোমাকে 3 বছর শুনেছি ঠিক, কখনো একটা SMS করিনি। আসলে SMS করা আর শোনার ভিতরে কিছুটা ডিফারেন্স থাকতে পারে, কিন্তু আমি যেটা ভাবতাম যে SMS করতে চাইলেও হয়তো করতাম না, কেন করতাম না সেটাও জানি না, তবে আমি শুনতাম। দেখা গেলো যে তখন তো শুক্রবার শনিবার হতো, তো আমি আসলে একজন পরিশ্রমিক ছেলে, ওই অর্থে আমার খুব কষ্ট হতো রাত জাগতে, প্রায় প্রোগ্রামটা শেষ হতে 2টা বাজলেও আমি যেন খুব অধীর আগ্রহে শুনতাম। তারপরে যখন এই ক্যাফে যখন এটা শেষ হতে যাবে তখন খুব কষ্ট পেয়েছিলাম, এটার পরবর্তীতে কি ভালো কিছু পাবো, কিন্তু আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ পরবর্তীতে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে। তা আমি হ্যালো 8920 শুনে আসছি, এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই, তো সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হলো এই যে আমি 3 বছর একটা মেসেজ করিনি, কিন্তু আজকে আমি ফোন করার সাহস আমার দিতে, তুমি যেটা কথা দিয়েছিলে যে হ্যাঁ এর চেয়ে ভালো কিছু হবে
অবশ্যই ভালো কিছু উপহার দিয়েছ। তো হ্যালো 820 কে আমি যেটা বলবো, যারা লিসনার আছে, গত বুধবারে যে ইটা হয়েছে সেদিন একটা ভয়েস শুনেছিলাম, সেটা হলো যে কেন আমাকে ডাকা হচ্ছে না। আসল কথা হলো যে আমাদেরকে বুঝতে হবে অনেক শ্রোতা অনেক লিসনার আছে যার কারণে হয়তো অবশ্যই অপেক্ষা করতে হবে, কোনো না কোনো একদিন অবশ্যই যেতে হবে। তো কিপডিয়া দাদা আমি যেটা বলবো সেটা হলো যে আমার একটা ইচ্ছা আছে, আর আমার নাম্বারটা হচ্ছে,
হ্যালো কিপ্রিয়া ভাই, আমি আশিক বলছি নারিন্দা থেকে। আমার মোবাইল নাম্বার হচ্ছে, ভাই আমার লাইফের এমন কিছু ঘটনা আছে যে আমি আপনাদের অন এয়ার এসে শেয়ার করতে চাই। আমি আমার লাইফে যেভাবে প্রতারিত হয়েছি, আমি চাই না যে এরকম ভাবে এদেশের কোনো ছেলে প্রতারিত হোক। আমি জানি ভাই আমার এই ঘটনাটা শুনলে এদেশের অনেক মানুষ এই ঘটনা থেকে তাদের জীবনে একটা শিক্ষা নিতে পারবে, ইভেন তারা এটাও জেনে যাবে কিভাবে একটা মানুষ এত কষ্ট থেকে থাকতে পারে। আমাকে একটা বার সুযোগ দেন, আমার কথাগুলো আপনারা একটা বার শুনেন, এতে আপনার হাতে ধরে অনুরোধ থাকবে। আমি এর আগেও একবার ফোন করেছিলাম আপনাদের, আমাকে কোনো রেসপন্স করা হয়নি, কিন্তু ভাই প্লিজ আমি আর কোনো মাধ্যম পাচ্ছি না আপনার সাথে কমিউনিকেশন করার, তো আমি এই নম্বরে বারবার কল করছি, প্লিজ একটা বার সুযোগ দেন, দেখুন একটা বার আমার কথাগুলো শুনুন, আমার আর কিছু বলার নেই।
হ্যালো কিপ্রিয়া ভাইয়া, আমি রেডিও নিয়মিত একটা ভক্ত, আমি সবসময় শুনি, প্লিজ আমি ফেসবুকে কিংবা ইন্টারনেটে যোগাযোগ করার জন্য কোনো আমার কোনো সুযোগ নাই, তাই আমি এখানে বলতেছি যে আমি 13 আগস্ট এবিসি রেডিও গেস্ট আলিয়াদের সাথে একটু সরাসরি যোগাযোগ করতে চাচ্ছি, প্লিজ 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 আমাকে এই কাজটা করে দিয়েন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা চাইব।
আমি আইন পেশার সাথে জড়িত, আমার সেল নাম্বারটা হচ্ছে, প্লিজ আমার নামটা প্রচার করবেন না, আমি আপনাদের অনুষ্ঠান মোটামুটি ভাবে শুনি, আমার একটা পার্সোনাল মর্মান্তিক ঘটনা আছে আমার জীবনে, আমি চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে কোনো আহাজারি বা কোনো কিছু পাওয়ার জন্য না, আমার অভিজ্ঞতাটা, আমার জীবনের চরম অভিজ্ঞতা সেটা শেয়ার করতে চাই, এবং যারা লিসেনার থাকেন অনারেবল সকল লিসেনার দিকে আমি কিছু অ্যাডভাইস করতে চাই অন দি ল পয়েন্ট, ফ্রম দি ল পয়েন্ট।
This track was downloaded from FusionBD.com.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ হয়ে ফোন করে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এবং যারা এখানে আসতে চেয়েছেন তাদের সবাইকে আমরা আপনার শ্রদ্ধার চোখে দেখছি, এবং অবশ্যই বলছি কোনো না একটা কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব, এবং এই হট সিট বলুন আর বলুন আমাদের অতিথির জায়গা আছে সেটটাতে, এখন আমাদের দ্বিতীয় অতিথি বসে আছেন, সেখানে আপনি বসে আপনার জীবনের গল্প শোনাতে পারবেন। নাহার আপনি ফোন করেছিলেন, নাহার সহ আমি সবাইকে বলতে চাই যারা ফোন করছেন এখানে, অনেকেই মনে করেন যে ফোন করার পর নাম্বারটি এখানে অটোমেটিক্যালি এনলিস্ট হয়ে যাবে, ব্যাপারটা আসলে ওরকম না। ফোন করার পর আপনি অবশ্যই আপনার নাম বলার পর স্পষ্ট করে আপনার সেল নাম্বারটি বলবেন, এবং সেই সেল নাম্বারটি বলবেন যেটা আপনার সাথে সবসময় থাকে এবং আপনার সাথে ফোন করলে আপনাকে পাওয়া যায়, ঠিক আছে? অনেকেই বলেন যে এই যে ফোন করেছি এই নাম্বারটা, ওটা বললে অনেক সময় হয়তো আমরা আমাদের নাম্বার ওঠে না এবং সে কারণে আপনাদের সাথে যোগাযোগ করা হয় না, সুতরাং ফোন করলে অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন। ফোন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 9115668 অর্থাৎ 9115668। আর যারা ফেসবুকে রয়েছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের দ্বিতীয় অতিথির গল্প শোনার জন্য, কেউ কেউ তো খেপে গিয়েছেন যে কেন গল্প শুরু হচ্ছে না আজীব, কেন গল্প শুরু হচ্ছে না, আমরা গল্প শুরু করবো এবং আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো তার জীবনের গল্প। আমাদের ফেসবুক পেজটা আমি আরেকবার বলে দিচ্ছি, আরজে কিবরিয়া নামে আছে ওটা, ওটাও আপনি যেভাবে যাবেন সেটা হচ্ছে facebook.com/hello8920। আর আজকে এই ফেসবুকের একটা বিশেষ মাহাত্ম আছে আমাদের এই অতিথির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের এই অতিথিকে আমরা মূলত আমাদের এই বেস্টি থেকেই আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদেরকে ইনবক্স একটা টেক্সট পাঠিয়েছিলেন এবং সেই টেক্সট থেকে আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করি তার ফোন নাম্বারের মাধ্যমে, এবং তার কথা আমরা শুনি এবং তাকে আমরা আমন্ত্রণ জানাই। facebook.com/hello8920 একটা স্ট্যাটাসও দেওয়া আছে, ইচ্ছে করলে আপনি আমাদের অতিথিকে প্রশ্ন করতে পারবেন ওখানে। আর হ্যালো 8920 মানেটা হচ্ছে HELLO 8920। ফাহিম আজকে আমাদের অতিথি, ফাহিম প্রথমে বলেন যে আপনি, আপনার কেমন লাগছে মানে এখানে আসার পরে?
আসতে পেরে খুবই ভালো লাগছে, মানে এক কথায় প্রাউড ফিল না করলে হয় না।
আচ্ছা, না প্রাউড ফিল করার কিছু নাই, আসলে আমার মনে হয় যেটা যে আমি আসলে গর্ববোধ করতে পারি, কারণ আপনারা এসে যেভাবে আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্পটা এখানে বলে যান, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা শ্রোতারাই গর্ববোধ করি মানে এত বড় জায়গাটা দেবার জন্য। নিঃসন্দেহে আমরা একটু বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনার বয়সটা, মানে এক্সাক্ট বয়সটা না, আপনি যদি একটু গড় বয়সটা বলেন যে আপনার বয়স কত, আমাদের শ্রোতাদের বোঝার জন্য।
24-5
পড়বে। ওকে, আর আপনি কি পড়াশোনা করছেন কোথাও?
না, পড়াশোনা কমপ্লিট।
পড়াশোনা কমপ্লিট, ওকে। আপনি জব করছেন কোথাও?
রবি কোম্পানিতে জব করছি।
ওকে, ভেরি গুড। আর আমরা আমাদের গল্পের স্বার্থে আমরা কোম্পানির নাম ব্যবহার করি না, এবং আমরা গল্পের স্বার্থে এমন কোন প্রতিষ্ঠান কিংবা যার নাকি আঁকি নিয়ে গল্প করছি তার নামটা ব্যবহার করি না। আপনি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই কোন ছদ্মনাম ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো চলুন আমরা আপনার গল্পে যাই এবং শুরু করতে চাই। আপনি ভালো লাগা মন্দ লাগা যে কোনো জায়গা থেকে, আপনি যেখান থেকে শুরু করতে চান কোনো সমস্যা নেই।
শিওর, এবং আমি প্রথমেই মানে আমাদের লিসেনারকে কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার জীবনে যে ঘটে যাওয়া দিনগুলো ছিল এবং আমি যতটুকু এখান থেকে পারফরমেন্স নিতে পেরেছি, মানে কোনো কিছু মানে জানতে পেরেছি, এটাই আমি আপনাদের এখানে শেয়ার করতে এসেছি। এবং এক কথায় আমি এটাই বলতে চাচ্ছি যে আমি যে ঘটনাটা বলতে এসেছি এখানে সেটা হচ্ছে লাভ স্টোরি একটা। আমার জীবনে ঘটে যাওয়া 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আমার যতটুকু আছে, আমি মনে করি জীবনের প্রত্যেকটা চলার পথে মানুষের শিক্ষার কিছু থাকে। তো আমার জীবনে আমি কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছি এবং আমার লিসেনাররা যদি এখান থেকে কোনো ভালো কিছু শিখতে পারেন অবশ্যই চেষ্টা করবেন।
সেটা আমরা অনুষ্ঠানে সবসময় বলি আমাদের শ্রোতাদেরকে, আমরা কোনো অ্যাডভাইস করি না, আপনি কি শিখবেন কি শিখবেন না সেটা একবারে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার গল্পটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনতে চাই, এটুকু আপনাকে আমরা বলে দিতে পারি। চলুন শুরু করুন।
প্রথম থেকেই আমি বলছি, আমার জীবনের স্ট্যাটাস থেকেই আমি অনেক ছোটবেলা মাদ্রাসায় পড়াশোনা করি, সেখান থেকে হাফিজি কমপ্লিট করি।
হাফিজি কমপ্লিট, কোরআনের হাফিজ আপনি?
জি, আল্লাহর রহমতে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার জানা ছিল না। আমি আপনাকে অনেক কিছু ইনকোয়ারি করেছি কিন্তু এটা আমার জানা ছিল না, আপনি কোরআনের হাফেজ। আচ্ছা, ফাহিম হচ্ছেন কোরআনের হাফেজ, এটা নিশ্চয়ই অনেক পাওয়ারফুল করার মতো। চলুন,
দেন আমি জেনারেল পড়াশোনা করি, আর জেনারেল লাইনে আমার চলে আসার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থতা মানে অসুস্থ ছিলাম।
কি ধরনের অসুখ ছিল?
আমার লিভারের সমস্যা ছিল।
ওকে,
কারণ হচ্ছে সেখানে খুব কেয়ারিং এর ব্যাপারটা ছিল না। আর
খুব কষ্ট করে পড়াশোনা করতে হয় আমি
শুনেছি, মানে বলতে গেলে হাফিজি যেটা আর কি, সেটা
খুবই কষ্ট করে,
কষ্টের জন্য।
আমার ছোটবেলাতে এরকম আমার বাবা মা ভর্তি করে দিয়েছিল, 10 দিনের মতো ছিলাম ওখানে।
তাহলে নিশ্চয়ই ফিল করতে পারছি।
আচ্ছা আচ্ছা,
তো যাই হোক, সেখান থেকে চলে আসা আমার জেনারেল লাইনে, এবং এটা আমার মায়ের সম্মতি ছিল, কারণ মানে ওইখানে শরীর নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা কথা ছিল আর কি। তো জেনারেল লাইনে পড়াশোনা করি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ডিগ্রি কমপ্লিট করি, এখন যে কোনো একটা কর্পোরেট কোম্পানিতে আছি, জব করছি। আর আমার জীবনে যে ঘটনাটা আমি আপনাদের এখানে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে 2010-এর এপ্রিলের একটা ঘটনা।
জি প্লিজ।
2010-এর এপ্রিলের খুব দিনটা পুরোপুরি মনে নেই আমার, যদিও আমি সেখান থেকে মানে যে কোনো একটা দিন আর কি। তার আগে আমার জীবনের মানে একটা কোন ঘটনা থেকে এখানে আসা সেটা আমি বলে নিচ্ছি, যে আমার পূর্বের একটা অভ্যেস ছিল যে কথা বলা ফোনে। এটার কারণটা বলে নিচ্ছি যে আমার বাস্তব মানে আমার বাবা চায় না যে আমি কোনো ছেলের সাথে চলাফেরা করি, কারণ এলাকা চলাফেরা করলে নষ্ট হয়ে যেতে পারে এরকম একটা।
আচ্ছা, মানে কোনো বন্ধু থাকুক আপনার, সেটা
বন্ধু থাকুক সেটা আমার বাবা চায় না,
চাইতো না,
এরকম একটা ব্যাপার ছিল আর কি।
এবং আপনি কোম্পানির জন্য ফোনে কথা বলতেন?
হ্যাঁ হ্যাঁ, রাইট।
ওকে,
তো অবসর টাইমটা এভাবে পাস করতাম। এক সময় দেখা যেত যে কথা বলতাম অনেকের সাথে, এবার সে আমার ছেলে বন্ধু হোক আর মেয়ে বন্ধু হোক, এরকম একটা কিছু। আর আমার জীবনে মানে আমি ফোনের ব্যাপারে, আমি ফোন কলের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে আমি সবচেয়ে বেশি ডিসলাইক করি মানে ঘৃণা করি যেটাকে, সেটা হচ্ছে কেউ মিস কল দিয়ে ফোনটা অফ করে রাখা, বা মিস কল দেওয়ার পরে যখন কল ব্যাক করা হয় তখন ফোনটা কেটে দেওয়া।
এটা
তো এরকম কিছু নাম্বার আমার কাছে ছিল যেগুলো এরকম মানে করতো আর কি। তো একদিন রাতে আমি রাত বারোটার দিকে আমি সেই নাম্বারগুলো ট্রাই করি, যে নাম্বারটা ওপেন ছিল সেই নাম্বারটা রেখে দিয়েছি যে নেক্সট, যে এত রাতে কাউকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। দেন আমি যে নাম্বারগুলো অফ ছিল, সুইচ অফ ছিল, সেগুলো আমি ডিলিট করে দিই সেই রাতেই। তো একটা নাম্বারে কল ঢুকে যায়, মানে অনেকগুলো নাম্বারে কল ঢুকে, সেটা তো আমি খেয়াল করতে পারি না। যাই হোক, তারপর দিন রাত 11টার দিকে, হ্যাঁ 11টা হবে আর কি, 11টার দিকে আমার সেই পার্সোনাল নাম্বারে একটা মিস কল আসে। তো নাম্বারটা যে কোনো একটা কর্পোরেট কোম্পানি ছিল, যা হোক সেই নাম্বারে আমার যখন মিস কল আসে আমি সাথে সাথে মিস কল দিই।
আপনিও মিস কল দেন?
আমিও মিস কল দিই।
আচ্ছা,
কারণ সেটা আমার পরিচিত নাম্বার, এই জন্যই দিই, না হলে আমি সরাসরি কল ব্যাক করতাম।
জি,
তো এমনিতেই দোষটা আমি করা। আর মূল ব্যাপারটা ছিল যে আমার বাবা ছিল আমার পাশে,
সে কারণে আপনি ফোনে কথা বলতে পারেননি,
ডাইরেক্ট কল মানে কল ব্যাকটা করিনি। তো মিস কল আসে, এভাবে সে আমাকে মিস কল দিচ্ছে, আমি মিস কল দিচ্ছি, এভাবে চারটা পাঁচটা হবে আর কি মেবি। তো তখন আমি তাকে কল দিই, যখন তার চার পাঁচটা মিস কল চলে আসছে এবং আমি তাকে মিস কল দিয়েছি এরকম, তো দেন আমি তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমাকে বলছে যে আপনি কে বলছেন,
ফার্স্ট কল ছিল যে আপনি কে বলছেন, খুব স্বাভাবিক, সেটাই বলবে
স্বাভাবিক। তো আমি বললাম আসলে আপনার কাছ থেকে আমি প্রথম মিস কলটা পেয়ে আপনাকে মিস কল দিই, তো আপনি কে বলছেন কাইন্ডলি যদি বলতেন আর কি। তো তখন শুনতে পাচ্ছি একটা মেয়ের ভয়েস আর কি, মেয়েই বলছে আমাকে এই কথাটা। তো আমি সরাসরি তাকে বলতেছি যে আচ্ছা আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন, এটা আমাকে
একটু বলেন,
একটু বলেন। তো সে বলছে আমি ঢাকা থেকে বলছি, তার নামটা বলে আমাকে, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না
প্লিজ।
তো তার নামটা বলাতে আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে, কি করা হয়? বললো যে এসএসসি পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট এখনো মানে আউট হয়নি এখনো। তো বললাম ঠিক আছে ভালো। আর তখন থেকে আমার, আমি অবশ্য কারোর সাথে তুমি করে কথাটা বলি না,
সবাইকে আপনি করে বলেন।
হ্যাঁ, তো তার সাথে কেন যেন সেদিনই আমি প্রথম কথা থেকেই আমি তুমি করে কথাটা বলি,
এটা কি ন্যাচারালি চলে আসছিল?
ন্যাচারালি চলে আসছিল। তো আমি তুমি করে বলতেছিলাম যে আপনি কে বলছেন, মানে প্রথম থেকে কথা এইভাবেই। তো আমাকে এসে বলতেছে আপনি আমাকে মিস কল দিবেন না বা আমাকে কখনো কল করবেন না। আমি বললাম যে আসলে আপনার নাম্বারটা আমার কাছে এমনিতেই চলে আসেনি, এটা আমার কাছে অনেকদিন আগেই ছিল, কিন্তু আপনি কে বলছেন, হয়তো কোনো কোনো একভাবে আমাকে বিরক্ত করছেন যার জন্য আপনার নাম্বারটা আমার কাছে ছিল, দেন আমি আপনাকে এইভাবে ট্রাই করি, আমার সবকিছু আমি খুলে বলে দিই আর কি সত্যি কথা। তো সে বলছে যে কিভাবে গেছে সেটা আমি বলতে পারবো না, আর আমার মনে হয় ওর ছোট ভাই আছে আর কি, হয়তো বা ও দিতে পারে এরকম কিছু। আমি বললাম একে মানে বয়স যদি তার চার পাঁচ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এগারোটা ডিজিটের মোবাইল নাম্বার ডায়াল করতে পারবে না।
আচ্ছা, অজুহাত দেখিয়েছে,
অজুহাত দেখিয়েছে। আমি বললাম না আমি তোমাকে সবসময় কল দিব যদি তুমি আমাকে বারণ করো, যেভাবে যখন আমাকে বারণ করবো তখন আমি তোমাকে কল দিয়ে যাব। তো তোমাকে যেটা করতে হবে যে আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। তো এইভাবে দুই তিন দিন আমাকে এইভাবে বলতেছে যে ভাই আমাকে কল দিবেন না, কিন্তু কথা বলতে বলতে এক কথায় অনেক কথাই হয়, ঠিক আছে। তো তৃতীয় দিন সে আমাকে বলতেছে যে ভাই আমাকে আর কল দিবেন না, একই মানে কথাই ছিল তার। তো নেক্সট আমি সেদিন বিকেলে, বিকেল সেটা আমার এক্সাক্ট মনে আছে আর কি, পাঁচটা বাজে, তখন আমাকে বলছে যে আপনি আমাকে কল দিবেন না। আমি বললাম ওকে ফাইন, আমি আপনাকে কল দিব না, তখন আপনি করে বলছি যে ঠিক আছে আমি আপনাকে ডিস্টার্ব করেছি, হয়তো এই কয়েকটা দিন আপনাকে তুমি করে বলা এটা আসলে আমার উচিত হয়নি, আর সরি, এটা বলে আমি কলটা কেটে দিই। তো তার কিছুক্ষণ পরে আমি বাসা থেকে বের হয়ে যাই, বের হওয়ার পরে সে নাম্বার থেকে একটা ডাইরেক্ট কল আসে। তো ডাইরেক্ট কল আসাতে সে না, যার সাথে আমি কথা বলেছিলাম, তার ফ্রেন্ড আমাকে ফোন দেয়। সে বলতেছে যে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে।
ওই মেয়েটাই বলছে যে আপনার সাথে?
ওই মেয়েটা না, ওর বান্ধবী।
ওকে, ওর বান্ধবী বলছে এবং আপনি সেটা জানেন না যে ওর বান্ধবী?
না, আমি ভয়েসটা বুঝে ফেলেছিলাম, কারণ তিন দিনে কিন্তু অনেক কথাই হয়েছে, কিন্তু তার একটাই ডায়লগ ছিল, একটা কথা ছিল যে আমাকে ফোন করবেন না, দেন আমি সেটাকে মেনে নিই যে ঠিক আছে আমি কথা বলবো না। তো ওর বান্ধবী আমাকে যখন বলে তখন আমি বুঝতে পারি যে এটা ও না। আমি তখন তার সাথে, সে আমাকে যেভাবে বলেছিল যে ফোন দিবেন না, আমি অ্যাটলিস্ট বিরক্ত হই তো কলটা কেটে দিচ্ছিলাম। তো তাকে বললাম যে ঠিক আছে আপনি আমাকে কল দিবেন না, আমি আপনার সাথে এই ব্যাপারে আর মানে নেক্সট কোনো
কথা বলবো না।
তো ঠিক আছে, সে এভাবে রাগ করে অভিমান করে কেটে দেয় আর কি তার বান্ধবী। তো আমাকে আবারও সে নাম্বার থেকে ফোন দেয়, আমি তারপরে কলগুলো কেটে দিই। তো তারপর দিন আমাকে সে নাম্বার থেকে মেসেজ করে, মানে সেটা হবে সকাল আটটা সাড়ে আটটা হবে, তখন আমাকে মেসেজ করে যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আর আমি জানি যে আপনি হয়তো গতকালকে অনেক কষ্ট মানে পেয়েছেন, তার জন্য এরকম একটা কিছু হয়েছে। তো তারপর আমি তার সাথে কমিউনিকেশন করি না, সে বিকেলে অসংখ্য ফোন দিচ্ছিল। তো তার ফোনটা, ফোন কলটা রিসিভ করি, রিসিভ করার পরে বলতেছে আসলে ভুল হয়ে গেছে, তো এটা আমার ভুল হয়ে গেছে, আমি সরি। তো আমি মেনে নিলাম ঠিক আছে ওকে ফাইন। আর তবে গত মানে যে তিন দিন তার সাথে আমার কথা হয়েছিল আগে, তার মধ্যে একটা জিনিস দেখতাম যে সে যে কথাটা বলতো যে সে ঢাকার বাহিরে যে কোনো একটা জেলায় থাকে আর কি, যে কোনো একটা বিভাগে, তো তার কথাগুলো প্রত্যেকটাই ট্রু ছিল, কখনো মিথ্যে বলতো না এরকম আমার মনে হতো আর কি। এদিকটা আমার তার মানে যাই হোক, তার এই জিনিসটা আমার কাছে ভালো লাগতো। তো কিছুদিন তার সাথে আমার এভাবে কথা হয়। তো আমি তাকে সবসময় বলি যে দেখেন আমার তখন আবার তুমি করে বলি, সেও আমাকে তুমি করে বলে, আমি ফ্রেন্ডশিপটা অ্যাকসেপ্ট করে নেই তার মানে কথাগুলো চিন্তা করে যে ঠিক আছে ফ্রেন্ড থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। আর ফ্রেন্ড থেকে অন্য কিছু,
আপনি তার সম্পর্কে তখন কতটুকু জানার চেষ্টা করেছিলেন, সে কিসে পড়ে বা কোথায় থাকে?
হ্যাঁ, যে এর আগের তিন দিনে আমার সবকিছু জানা হয়ে গেছে মোটামুটি।
কিরকম আমাদেরকে একটু আইডিয়া দেবেন যে মানে নামটা না বললেন কোথায় পড়ে?
নামটা বললাম না, সেটা হচ্ছে তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল,
বরিশাল
সেখানেই থাকে এবং তখন সে এসএসসি পরীক্ষা দেয় সেখান থেকেই।
আপনার সাথে তার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল?
বয়সের ডিফারেন্স ছিল পাঁচ বছরের মতো।
পাঁচ বছরের মতো, ওকে ঠিক আছে। তো সামনের দিকে যাই,
তো আমি কিন্তু তাকে এইসব কিছু বলতাম না, সে আমাকে জিজ্ঞেস করতো যে আপনি আপনার ভয়েস শুনে মনে হচ্ছে এরকম এরকম, মানে সে অনেক কিছু আইডিয়া করে সেই মুহূর্তে। আর তার মধ্যে খুব বেশি একটা জিনিস দেখতাম যে সে খুব প্রশংসা করত যে আপনার কথা বলা ভালো লাগে বা আপনার।
আপনি তার কখনো প্রশংসা করেছেন?
না, আমি তার প্রশংসা আমি করি নাই। আর তখন থেকেই মানে যখন তার সাথে আমার ফ্রেন্ডশিপটা মোটামুটি হয়ে যায় তখন থেকে তার মধ্যে আমি উইকনেসটা খুব বেশি মানে তার সেটার আভাসটা আমি খুব বেশি পেতাম।
মানে প্রথম থেকেই আপনার দিকে মানে অনেক বেশি উইক ছিল কিন্তু আপনি ততটা ছিলেন না।
হ্যাঁ, এবং তার কথা হচ্ছে আমি জীবনে কারোর সাথে কথা বলিনি, আর আমার ফ্যামিলি যখন জানবে এই জিনিসটা তখন এটা অনেক সমস্যা হবে, এই জন্য আমি আপনার সাথে কথা বলতে চাইনি, মানে তখন তুমি করেই বলে আর কি, তোমার সাথে কথা বলতে চাইনি এই জন্যই। তো মানে ওর কথা হচ্ছে যে ফার্স্ট একটা ছেলের সাথে যদি কথা বলে থাকি তাহলে তোমার সাথে, এবং তার মানে ভাষায় আমি সেরকমই বুঝতে পারি আর কি। তো এভাবে কিছুদিন যায়, তো তারপরে যেটা মানে ভালোবাসার যেসব ডাক থাকে মানে প্রপোজালের আগেই সে আমাকে সেইভাবে মানে
ভালোবাসার ডাক, ভালোবাসার ডাক
বলে যেটা বলে আর কি,
জান, তারপর আর কি কিছু বলে,
জান জানু জানটু অনেক কিছু বলে,
জান জানু জানটু জানটু। ওকে
আচ্ছা ঠিক আছে,
বলে না ময়না তিতলি পাখিটা কি সব
আপনাকে
ডাকা শুরু করেছে লাভ প্রপোজের আগে? ভেরি গুড, কংগ্রেচুলেশন।
সেটা হচ্ছে, সেটা হচ্ছে পনেরো দিনের মাথায় আর কি। তা আমি জিনিসটা বুঝতে পেরে তাকে আমি বলতাম যে আসলে দেখো তোমার সাথে আমার আসলে সেরকম কোনো কিছুই না, তুমি আমাকে দেখো না, আমি তোমাকে দেখিনি, আসলে এই জিনিসটা এভাবে আমরা মানে ফ্রেন্ডশিপের দিকেও হলো এইভাবে অগ্রসর হওয়াটা ঠিক হবে না।
আচ্ছা,
তোর মূল কথা হচ্ছে না এটা কোনো সমস্যা না, ফ্রেন্ড তো ফ্রেন্ডই, আর ফ্রেন্ড যে মানে যে কেউ হতে পারে, আর তোমাকে আমার ভালো লাগছে বলে ফ্রেন্ডশিপ, আর তুমি আমি ওকে মাঝে মাঝে বলতাম যে দেখো ফ্রেন্ডশিপ যদিও মনে করো যে না এটা ঠিক হচ্ছে না তাহলে সরে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো তাকে আমি এই ধরনের কিছু অপশনাল দিয়ে রাখতাম সবসময়। তো যখন মোটামুটি বিশ পঁচিশ দিন পার হয়ে যায় তখন আমার এক বড় ভাই জাহাঙ্গীর ভাই আর কি, আমার এলাকার বড় ভাই, তো সে আমাকে তার সাথে আমি এই জিনিসটা শেয়ার করতাম যে এরকম একটা মেয়ে খুব ভালো মানে সত্যি কথা বলে সবসময়, তো তার মধ্যে আমি এরকম উইকনেস দেখছি। সে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তার মধ্যে থেকে তার কথাটা তুমি বের করো যেভাবে হোক, এতটুকু তোমাকে বললাম যে তুমি তার কথাটা তুমি বের করবা।
আচ্ছা আচ্ছা,
তো আমি বললাম একদিন রাতে তার কাছ থেকে আমি সময় নিই যে তুমি আমাকে কিছু সময় দিবা। সেদিনও ঘাবড়ে যায় আসলে আমি কি আবার ওর সাথে মানে যদিও রিলেশন না তো এই ফ্রেন্ডশিপটাকেই কি বলে যে ব্রেকআপ করি কিনা, এটাকে নষ্ট করে দিই কিনা, তো এটা তার ভয় ছিল। তো অনেক ভয়ে ভয়ে আমাকে কল দেয় আর কি রাতে।
আচ্ছা আচ্ছা,
তো কল দেওয়ার পরে আমি দেন কলটা কেটে তাকে কল ব্যাক করি, ব্যাক করার পরে আমি বলতেছি দেখো যে তোমার সাথে আমার যেসব কথাবার্তা হয় এবং তোমার কাছ থেকে আমি যেসব শুনতে পাই এগুলো আসলে মানে নর্মালি ফ্রেন্ডলি আচরণ হয় না,
ওকে
তার মধ্যে পড়ে না, আর তোমার সাথে আজকে আমি শেষ কথা বলতে চাই। শেষ কথাটা হইতে পারে হয়তো এর থেকে সামনে আগানো যেতে পারে বা এখানে স্টপ যে কোনো একটা কিছু হবে। তো এইভাবে কিছুক্ষণ কথা বলতে বলতে ও সরাসরি লাভ প্রপোজ করে, আই লাভ ইউ।
ওকে,
আর আমার একটা কথা বলেছিলাম যে আমি ফ্রেন্ডশিপটা আমি খুব বেশি পছন্দ করতাম আর ফোনে এই কমিউনিকেশনটা আমি চালিয়ে যেতাম আর কি। তো আমি কিন্তু ওরে আমি আমার জীবনের সবকিছুই আগে শেয়ার করি যে এরকম এরকম আমি কিন্তু অনেকের সাথে কথা বলি, এটা কিন্তু অবশ্য একটা জিনিস যে ওর সাথে যখন আমি কথা বলা শুরু করি তখন আমার কথা বলার ইচ্ছাটা খুব একটা ছিল না,
ওকে
যে এখন থেকে মেয়েদের সাথে খুব একটা কথা বলবো না বা রং নাম্বারে কোনো নাম্বারে কথা বলবো না। তো তারপরও সে আমাকে যখন প্রপোজ করে আমি ফান করে ফানি ভাবে আমি বললাম ওকে, সেটাকে অ্যাকসেপ্ট করি, আমি বললাম ওকে আই লাভ ইউ টু।
ওকে,
দেন আমাকে সে অনেক কিছুই মানে বিয়ের প্রসঙ্গে চলে যায় সরাসরি যে আসলে বিয়ের পরে মানে এরকম একসাথে থাকাই সেই এভাবে, আর তারপরে এভাবে মানে রোমান্টিক যত কথা আছে সে এইসব কথা বলছে।
ওকে,
আমি বললাম আচ্ছা ঠিক আছে। সে রাতেই আমি তাকে বলছি যে তুমি এখনো চিন্তা করে দেখো যে কোনো ভুল করে ফেললে কিনা। তো বললো না আমি ভুল করি নাই, তুমি আমাকে বলাইছো। আমি বললাম না আমি তোমাকে তো বলাই নাই, তুমি নিজের স্বেচ্ছায় বলেছো। তো বলতেছে যা হোক যেটা হয়েছে এটাই ফাইন, আমি কাউকে কখনো ভালোবাসার কথা বলিনি, আজ তোমাকে বলেছি আর এটা আমি মানে মনে জায়গা দিয়ে দিয়েছি, এটাই এটাই ডান। ওকে আমি এভাবেই অগ্রসর হই আর কি, অগ্রসর বলতে আমার মনের দিক থেকে আমি কিন্তু আগাই না, আমি ওকে তারপর দিন যেদিন এই মানে যে রাতে এই ঘটনাটা ঘটে আমাকে প্রপোজ করে তারপরের দিনই আমি ওকে বলি, পরের রাতে রাতে আমাদের কথাটা বেশি হতো। এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি যে ওর সাথে আমার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় চোদ্দ থেকে ষোলো ঘন্টা মানে মিনিমাম টাইম এভাবে কথা হতো, মানে এক কথায় হিউজ। তো এরকম কথা হতো, এটা প্রথম দিকে একটু কম হতো কারণ প্রথম দিকে ওর ফোন ছিল না, সেলফোন ছিল না, পরে লুকিয়ে সেলফোন কিনে আমার জন্যই, এবং আমি যে সিম ইউজ করি সেই ম্যাচিং করে সিম নেয় সে, মানে একই কর্পোরেট লাইন। তো তারপরে ওর সাথে এইভাবে কথাবার্তা হয়, তারপর দিন আমি ওকে বলি যে দেখো মানে আজও কিন্তু ভাবার সময় আছে, এখনো খুব বেশি কিছু না, গতকালকে জাস্ট একটা কথা বলেছ আর আজকে মানে 24 আওয়ার্স পার না হতে আমি তোমাকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখি যে তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখিনি, এখান থেকে আমরা মনে হয় দূরে সরে যেতে পারি, একটা ওয়ে আছে ভালো। তো সে বলে না এটা কোনোদিন সম্ভব না, এবং সেই মানে সেদিনই অনেক কান্নাকাটি করে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে, এখানে আর বেশি কিছু বলা যাবে না। তো তার মধ্যে আমি একদিন মাদারীপুর যাই, মাদারীপুর যাই যে কোনো একটা কাজে আমার, তো সেখান থেকে ওকে আমি ফোন দিই যে আমি কিন্তু মাদারীপুর আসছি, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে কিনা। বললো না এটা সম্ভব না। আমি বললাম কেন সম্ভব না, কারণ আজকে তো তুমি মানে আমার দিক থেকেও খুব একটা বেশি না হলে, আমি ওকে সবসময় বলতাম যে আমি কিন্তু খুব একটা ভালোবাসি তোমাকে সেটা আমি বলবো না, তুমি বলতেছো ঠিক আছে এটা আমি মেনে নিচ্ছি, তো তুমি আমাকে দেখো আমি এটাই চাই, দরকার হয় তুমি দূর থেকে দেখে চলে যাও বা মানে তুমি যেন আমাকে দেখতে পারো এটাই যেন হয়। তো বলে না আমি তোমাকে দেখতে পারবো না, দেখা হবে না, কারণ আমাকে দেখলে তোমার ভালো নাও লাগতে পারে। এবং আরেকটা জিনিস বলতো যে ওর একটু ফ্যাট ছিল আর কি, এবং হাইটটা তুলনামূলক অনেক বেশি, সেটা আমি বলছি যে মেয়ে মানে মেয়ে হিসাবে হাইটটা অনেক বেশি, 5 ফিট 5 ইঞ্চি লং ছে। তো এগুলো আমাকে বলতো, তো তখন থেকে আমি তাকে ইয়ে করতাম যে না আসলে মনে হয় আগানোটা ঠিক হবে না। তো যেদিন মাদারীপুর যাই সেদিন ওকে আমি বলি যে আসো তুমি, তো আমাকে পরে বলতেছে যে সেদিন ও যে কোনো ভাবে এটাকে অনেক কিছু বুঝিয়ে রিজেক্ট করে, দেন আমাকে বাসায় গিয়ে বলতেছে দেখো তোমার সাথে আমি দেখা করিনি এই জন্য যে আমার যে ফ্রেন্ডটা ছিল আমার সাথে ও একটু বেশি পণ্ডিত এই ব্যাপারে, তো আমাকে বলছিল যে দূর থেকে আমি তোমাকে যেন দেখে চলে আসি, তুমি যেন না দেখতে পাও আমাকে। তো এই জিনিসটা আমি তোমাকে তোমার সাথে করতে চাইনি, কারণ আমি তোমাকে মানে যেহেতু মনে জায়গা দিয়ে দিয়েছি আর আমি তোমাকে ঠকাইতে চাই না, সবসময় একটা কথা ছিল যে আমি তোমাকে ঠকাইতে চাই না, এই জন্য আমি এই কাজটা করলাম। তো এই জিনিসগুলো এবং সবসময় ও আমাকে খুব বেশি কেয়ার করত, এই কেয়ারিং গুলো আমার কাছে খুব বেশি ভালো লাগতো। তো এভাবে এভাবেই যাচ্ছে কথাবার্তা, ঠিক মানে যেটা হতো দিনের সর্বোচ্চ সময়টাই ওর সাথে আমার পার করতাম আর কি। তো প্রতি মাসে আমি মানে খুব সংক্ষেপে বলতে চাচ্ছি যে প্রতিটা মাসেই একই জিনিস হতো, যে ওকে আমি বলতাম যে তুমি আমাকে আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমার জন্য এখনো অপশন আছে, বেশি ইমোশন না হও এটাই আমি চাই। কিন্তু ওকে আমি যতটুকু কষ্ট দিতাম যখন আমি বলতাম যে তুমি আমার কাছ থেকে সরে যাও, এটা ওর এটা একটা কষ্ট হওয়ারই কথা স্বাভাবিক, তো এই কষ্টটাই ওর মধ্যে আরো বেশি ইমোশনটা কাজ করে। যতবার ওকে আমি বলি ব্রেকআপ করার কথা ততবারই ও আরো বেশি ইমোশন হয় আমার প্রতি, এবং এক কথায় ওর আমার কাছ থেকে গান আমি আবার গানটা গাইতাম বেশি, তো এই গান শোনার জন্য ও বেশি ফান ছিল এক কথায়, যে প্রতিদিন একটা গান না শুনলে সে আর ফোন রাখবে না, বা এক কথায় ছন্দ লিখতে পছন্দ করতাম। তো এই জিনিসগুলো ও জানতো, জানানোটা আমি আসলে জানি যে আমার মধ্যে কি আছে, আমি আগে মাদ্রাসায় পড়াশোনা করেছি বাট আমার মধ্যে এই প্রতিভাগুলো আছে সেটা আমি বলে দিচ্ছি, এবং ও আমাকে বলতো যে তুমি কি হুজুর টাইপের নাকি। আমি বললাম না আসলে দেখো সেই জিনিসগুলো সেই কালচারাল গুলো ধরে রাখলেই এনাফ, যে হুজুরের লেভাসে চলতে হবে সেটা ঠিক না। তো আমি এভাবে চলাফেরা করি, সবকিছু ওকে ভেঙে বলি, আর এভাবে মোটামুটি অনেকদিন পার হয়ে যায়। তো ওকে আমি বলি যে আসলে তোমার সাথে আমার দেখা করাটা ফরজ এই মুহূর্তে, তো বলে ওর কথা হচ্ছে যে না রিসেন্ট আমি দেখা করব না এবং এখানে দেখা করার মতো কোনো প্লেস নাই। তো ওদের বান্ধবীরা মিলে ওরা প্ল্যান করে যে আমার সাথে দেখা করবে, তো কিভাবে দেখা করবে ওদের ওইখানে একটা জায়গার কথা, একটা যে কোনো একটা জায়গা সিলেক্ট করে রাখে, ও আমাকে বলতো যে এখন দেখো যে তুমি আসতে পারো এরকম একটা জায়গায়, এখানে কোনো সমস্যা হবে না। আর এটা অবশ্যই আমি মানি যে একটা গ্রাম এলাকায় মেয়ে ছেলে দেখা করাটা আসলে আমি মনে করি অনেক টাফ।
ওকে,
কারণ টাফটা হচ্ছে সেখানকার মুরব্বী যারাই আছে। আর তাছাড়া আমার জীবনে মানে আমার বাস্তব জীবনে আমি নিজে দেখেছি বা আমার বন্ধু বান্ধবের মধ্যে ঘটে গেছে এরকম অনেক কিছুই আছে যে মেয়েদের সাথে দেখা করতে যাওয়ার পরে অনেক রকম চিটিং এ পড়তে হয়েছে। তো এই জিনিসগুলোকে আমি আগেই বলতাম যে আসলে এগুলো আমার পক্ষে সম্ভব না। আর দেখো তুমি মানে ওকে আমার একটা কথাই, আমার সবসময় আমার একটা মেসেজ ওর প্রতি থাকতোই যে তুমি আমাকে দেখো না, তুমি আমার কাছ থেকে সরে যাও। তো আমাকে বিভিন্নভাবে ইমোশন করার চেষ্টা করতো, বা যখন আমি ওর ফোন রিসিভ করতাম না তখন সারা রাত কান্নাকাটি। এরকমও হয়েছে যে রাত চারটা পর্যন্ত মানে ফজরের আজান দিতে বাকি সে পর্যন্ত কান্নাকাটি করছে যে না তোমার সাথে আমার রিলেশন রাখতে হবে, প্লিজ আমি না হলে অন্য কিছু করব, বা কোনো আমাকে থ্রেট করতো এক কথায় যে আমি সুইসাইড করবো এসেই। তো ওকে আমি বলতাম যে আসলে দেখো মানুষ মানে মানুষ বাঁচে তার নিজের জন্য না, তার ফ্যামিলি পরিবারের জন্যই, যারা তোমাকে লালন পালন করছে তাদেরকে মানে তাদের দিকে না থাকাই এটা কোনো পরামর্শই হতে পারে না।
ওকে,
এবং ও আমাকে তার মধ্য দিয়ে আমাকে বিয়ের কথা বলতো খুব বেশি, যে আমাকে বিয়ে করে ফেলো বা আমি চলে আসি এইভাবে। মানে ওর প্ল্যানিং ছিল যে ও পলায় চলে আসবে, তো ওকে আমি মানে ওর ফ্যামিলির দিক থেকে বোঝানোর চেষ্টা করতাম সবসময়। তো এভাবে অনেকদিন পার হয়ে যায়। একদিন ওকে আমি অনেক মানে এটা একটা রোজার মধ্যে হবে, ওকে আমি অনেক অনেক রিকোয়েস্ট করতে 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 ও আমাকে একটা ছবি দিতে রাজি হয়, ওর একটা পিকচার।
ওকে,
তো যখন আমাকে একটা পিকচার দেওয়ার কথায় রাজি হয় তখন জিজ্ঞেস করলো যে কিভাবে দিব।
আচ্ছা, আমরা বাকি গল্পে একটু পরে আসতে চাই, তার আগে আমাদের সংবাদটা শুনে নিতে হবে। সংবাদের পরপরে আমরা ফিরে আসছি হ্যালো 8920 তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, আপনারা শুনছেন এবিসি রেডিও। সংবাদের পরপরে আমরা ফিরে আসবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন। হ্যালো 8920 চলছে, কিপ্রি আপনার সঙ্গে আছে এবং আমাদের দ্বিতীয় ঘন্টার অতিথি ফাহিম আমাদের সঙ্গে রয়েছেন। এবং যারা বিভিন্ন রকমের মন্তব্য করছেন ফেসবুকে, সে গল্প সে প্রশ্নগুলো এবং আপনাদের বিভিন্ন রকমের মন্তব্যগুলো নিয়ে আমরা ফাহিমের কাছে যাব একটু পরে। তবে তার আগে আমরা আরও একবার মনে করিয়ে দিই, হ্যালো 8920 17তম পর্ব আপনারা শুনছেন এবং এই 17তম পর্বে আমরা দুজনকে অতিথি করে নিয়ে এসেছি। সেই দুজন মূলত ভার্চুয়াল জগতে তাদের জীবনের অনেকখানি অনেক বড় একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই অভিজ্ঞতাটুকুই আজকে আমাদের সাথে ভাগাভাগি করছেন। আমরা অনুষ্ঠান শেষে সবসময় বলে থাকি যে এই গল্প আপনাকে মূলত কোন লেসন দেবার জন্য না, কিংবা কোন আপনি গল্প থেকে কি নিলেন, শুধুই বিনোদন নিলেন কিংবা কোন লেসন নিলেন কিংবা কোন যেটাই নেন না কেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার গল্প আপনি এখানে শেয়ার করতে পারেন, আপনি যেখানেই থাকুন না কেন, দেশের বাইরে থেকে কিংবা দেশের ভেতরে থেকে যেখান থেকে হোক না কেন, শুনতে পেলে আমাদেরকে শেয়ার করতে পারেন 9115668 আবার বলছি 9115668 হচ্ছে আমাদের নাম্বার। ফোন করতে পারেন, নাম বলুন, সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন এবং বলুন আপনার কি বলার আছে। আর এছাড়া ফেসবুক যে পেজটি রয়েছে www.facebook.com/hello8920, সেখানে আপনি আপনার কথাগুলো বা মন্তব্যগুলো আপনি দিতে পারেন এবং সেটা আমরা অতিথিকে ফেস করাবো এবং অতিথিকে প্রশ্নগুলো করব। ঠিক আছে, আচ্ছা ফাহিম আপনি রয়েছেন আমার সাথে এই মুহূর্তে। আপনার সম্পর্কে ফেসবুকে আমরা অসংখ্য অসংখ্য মন্তব্য পাচ্ছি এবং তার মধ্যে বেশিরভাগ লোকই অনেক খেপে গিয়েছে আপনার উপরে, খেপে গিয়েছে। আপনি বিব্রত হওয়ার কোন কারণ নেই, আমার মনে হয় রিল্যাক্স, টেক ইট ভেরি রিল্যাক্স। কারণটা হচ্ছে তারা একই গল্প বারবার লোকজনের কাছে শুনতে চায় না। রেডিও যারা শোনেন তারা কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক না কেন, আপনাকে শুনেছে অন্য যে কোনো একটা রেডিও স্টেশনে, আপনাকে শুনেছে এবং আপনার গল্প শুনেছে। শোনার পরেও তারা যখন এখানে এসছে হ্যালো 8920 তখন তারা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে আপনার উপরে, বিভিন্ন রকমের কথা এখানে লিখছে যে একই গল্প কেন শোনাচ্ছ, বারবার কেন আসছো, তুমি আসলে কি প্রমাণ করতে চাও। তো আপনার কি বলার আছে লিসেনার থেকে?
আমার এখানে একটা কথাই আছে যে আমি যে মেসেজটা মূল আমার মেসেজ ছিল সেটা আমি যে কোনো একটা অনুষ্ঠানে আমি যাই আর কি, যে কোনো একটা চ্যানেলে, তো সেখানে আমার মানে মূল কথাটাই আমি প্রকাশ করতে পারি।
কেন পারেননি?
সেখানে আসলে বলার মতো কোনো ইয়ে ছিল না,
সুযোগ
একটা ব্যাপার ছিল আর কি, সেটা আমি বলতে পারিনি। এবং আমি মনে করি যে ভুল থাকে মানুষেরই, তো সেই ভুলটা যে শুধু তারই হবে বা সেই ভুলটা যে শুধু আমার হবে তা না, আমারও ভুল ছিল, সেই জিনিসগুলাই আমি মানে সেখানে বলতে পারিনি, মেসেজটা আমি তাদেরকে দিতে পারিনি।
ওকে, আপনি ব্যাপার বলছেন যেটা যে আপনি যে গল্পটা বলেছেন সেটা একরৈখিক ছিল, আপনার জায়গা থেকে ব্যাপারটা একরকম ছিল, কিন্তু বলার পরে আপনি একটা অনুভব করেছেন যে না, শুধুমাত্র দোষ তার দিলেই হয় না, তো সেখানে আপনারও কিছুটা ছিল এবং সেটা আপনি স্বীকার করতে চান, তাই তো? ব্যাপারটা তো এরকমই। ঠিক আছে, আপনি যে গল্পগুলো বলেছেন যেটা শ্রোতারা শুনেছে কোন একটা রেডিও স্টেশনে, আমরা বিশ্বাস করি সেই শ্রোতারাও আমাদের সঙ্গে থাকবেন এবং যারা শুনেননি তারাও একটু শুনে নিল আপনার কাছ থেকে। তো যে বিষয়গুলো আপনি বলেছেন ইতিমধ্যে সেগুলো আমরা একটু স্কিপ করে যাব এবং অল্প অল্প করে জানানোর চেষ্টা করব, কিন্তু যে বিষয়গুলো আপনি বলেননি এবং কথার অন্তরালের যে কথাগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু বেশি কনসেন্ট্রেশন দিই। তো যে জায়গাগুলোতে আপনি ছিলেন সে জায়গাটাতে আমরা একটু যাই।
তখন ছিলাম হচ্ছে ছবি দেওয়ার একটা মানে আদান প্রদানের ব্যাপারে, তো আমাকে একটা ছবি দেওয়া হয়, ছবিটা হচ্ছে এমনি ধোলাই করা একটা ছবি ছিল। তো ছবিটা দেখে তার এজটা খুব বেশি মানে ম্যাচিউর লাগছিল, যে আমার মনে হচ্ছিল যে যে আমাকে বলেছে যে এসএসসি পরীক্ষা দিয়েছে মাত্র, ইন্টার ফার্স্ট ইয়ার এখনো ভর্তি হয়নি, তো সেই মুহূর্তে ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করতেছে, জাস্ট ভর্তি হলো আর কি। তো সেটা আসলে তার সাথে সেরকম যাচ্ছিল না, তো আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে ব্যাপারটা কি, বললো যে আমি আসলে ছবিটা তোমাকে দিতেই চাইনি, তো অনেক কান্নাকাটি করি রাতে, দেন আমি তারপর দিন স্টুডিও থেকে ছবিটা তুলে তোমাকে পাঠাই। আর এই জিনিসটা আমাকে মানে পুরোপুরি কনফার্ম করে দেয়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এটা হতেই পারে স্বাভাবিক, সারা রাত কান্না করলে ফেস ভারী হতে পারে, এরকমই হতে পারে স্বাভাবিক। তো এইভাবে কথা বলি আমরা কিছুদিন, তো কিছুদিন বলতে অনেকদিন কথাবার্তা হয়, তার সাথে নেক্সট একবার দেখা হয়ে যায় আর কি। প্রথম একবার দেখা সেটা হচ্ছে সে আমাকে অনেক রিকোয়েস্ট করে দেখা করার জন্য, কিন্তু আমি দেখা করি না। আমার কথা হচ্ছে যে যদি দেখা করি সেটা সারপ্রাইজ হবে, তার জীবনে সবচেয়ে বড় একটাই আমার কথা মানে আমার কাছে বলতো যে আমার জীবনে সবচেয়ে বড় চাওয়া মানে চাওয়া হচ্ছে যে তোমাকে আমি একবার দেখব, তোমাকে আমি আমার বুকে জড়াই নিব, এরকম একটা কথা ছিল তার। ঠিক আছে, তো আমার ইচ্ছেই ছিল যে তাকে কোনোদিন সারপ্রাইজ করব, তার ওইখানে গিয়ে আমি তাকে সারপ্রাইজ করব, এটাই মানে খুব ইমোশনালি আর কি। তো দেন তার কাছে চলে যাই, দেখা করি। প্রথম দেখাতে সে আমাকে যে জিনিসগুলো বলে, আর দেখা করার আগে আমি তাকে বলতাম যে দেখো তুমি হয়তো আমাকে দেখে পছন্দ নাও করতে পারো, বা আমার দিক থেকে আমি না বলছি না, কারণ সেই মুহূর্তে আমিও এই ভালোবাসা আসক্ত হয়ে যাই মোটামুটি। তো আমি তাকে বলি যে হয়তোবা আমি তোমার হয়তোবা না আমি তোমার জীবন থেকে সরবো না, যেহেতু তোমাকে ভালোবেসেই ফেলেছি, কিন্তু তুমি আমার জীবন থেকে সরে যেতে পারো, এরকম হতে পারে যেটা আমি মনে করি, তো এই জন্য সরে যাও, সরে যাওয়াটা বেটার, এরকম আমি অসংখ্যবার বলেছি। কিন্তু যখন সরে যায়নি তখন একটা মানুষের প্রতি মায়া লাগতেই পারে, তো সেই জিনিসটা আমার মধ্যে কাজ করেছে এবং আমার নিজের ভুল, যেটা যেটা আমি মনে করি যে আমার লিসেনার যারা শুনছে আমাকে তারা হয়তো জানে না যে আমি তাকে বারবারই বলতাম যে আমার কাছ থেকে চলে যাও, অবশ্য এটা কষ্টের একটা ব্যাপার, তো এই জিনিসটা আমি করতাম কেননা তার ভালোর জন্য, যে হয়তো একটা সময় সে খুব একটা শক হবে বা তার কাছে খারাপ লাগবে, তো এই জিনিসটা আমি চাইনি। তো দেখা করার পর তার ফিডব্যাক আমি যেটা পেলাম যে না, তোমাকে আমার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে, যেটা আমি কল্পনা করি না তার চেয়েও বেশি, এরকম মানে তার কাছ থেকে আমি ফিডব্যাক পাই। দেন আমি এভাবে মানে রিলেশনটা মোটামুটি এভাবে চালাচ্ছি।
ওকে,
তো কিছুদিন যাওয়ার পরে মানে তার সেই মুহূর্তে মানে তার মানে পার্শ্ববর্তী সময়গুলো আর কি, তার কথাই হচ্ছে যে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, এরকম একটা কিছু। তো তার সাথে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম যে অসংখ্য সময় দিতাম তাকে আমি। তো তার কিছুদিন পরে আমি একটা জবে যাই, নতুন একটা জবে যাই, একটা কর্পোরেট জবে, তো সেখানে আমাকে গুছিয়ে উঠতে সময়ের একটা ব্যাপার আছে এবং ওয়ার্কিং টাইমের চেয়েও বেশি সেখানে সময় দিতে হয়, তো যার জন্য তার সাথে কথাটা আমার সেই মুহূর্তে আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তাকে আমি বলে দিয়েছিলাম যে এটা আমার ওয়ার্কিং টাইম, আর যাওয়া আসার একটা ব্যাপার আছে, তারপরে বাসায় আসা ফ্রেশ এর ব্যাপার আছে, তো এই টাইমটা তোমার সাথে আমি কথা বলবো, রাতের টাইমটা ওকে আমি সিলেক্ট করে দিই। তো এটা মেনে নেয়, কিন্তু তারপর দেখা গেছে সারাদিন কথা বলতো কিন্তু আমার সাথে কথা না বলতে পারে, আমাকে আবার ট্রাই করতো, এরকম একটা জিনিস। তো যাই হোক, ওর এক এভাবে মানে কথাবার্তা, ও আমার সাথে খুব বেশি কান্নাকাটি করতো যে আমাকে এখন আর একবারে সময় দাও না, নাকি আমাকে ভুলে গেছো, নাকি আমাকে ভালোই বাসো না। তো আমি ওকে আবার রাতে এগুলো বুঝাইতাম, সারাদিন আমার সাথেই কথা বলতো, আবার রাতে আমি এগুলো বুঝাইতাম। তারপর দেখা যেত যে ওয়ার্কিং টাইমের মধ্যে যদি একটু প্লেস পেতাম মানে কথা বলার মতো কোনো সময় পেতাম, সে মুহূর্তে তার সাথে আমি কথা বলে নিতাম আর কি। তো এইভাবে দীর্ঘদিন যায়, দীর্ঘদিন যাওয়ার পরে তার কথা হচ্ছে তার মূল একটা মেসেজ ছিল যে আমাকে বিয়ে করতে হবে, রিসেন্ট এটা যেভাবে করো, এবং এখান থেকে তার ইচ্ছেই ছিল যে পালিয়ে গিয়ে বিয়ে করবে, মানে বাসা থেকে বের হয়ে। আমার আমি তাকে বলে দিয়েছি যে আমার বিয়ে করতে মিনিমাম একটা সময় লাগবে, সেটা হচ্ছে আরো চার বছর লাগবে, মানে এটা হচ্ছে 2011 কথা, আমি 2015 কথা তাকে আমি বলে দিই যে তার আগে আমাকে কখনো এই ব্যাপারে বলতে পারবে না। তো তখন মানে তখন কি করতো যে আচ্ছা ঠিক আছে ওকে ওকে, মাঝে মাঝে খুব বেশি যখন ইমোশন হয়ে পড়তো তখন আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে বিয়ে বিয়ে তো আসলে বললেই হয় না, আচ্ছা ঠিক আছে ওকে আমি ফাইন, তোমাকে আমি এক কাজ করব, তুমি ইন্টার পরীক্ষা দাও তারপরে আমি দেখি চিন্তা ভাবনা করব। আর যখন আমি ভালোবাসতে ট্রাই করি মানে যখন মোটামুটি ভালোবাসার মধ্যে জড়াচ্ছি তার মধ্যে আমি একটা জিনিস আমার নিজের ভুলের কথা আমি বলি, ভুল আমি মনে করি যে কাউকে যদি বেশি ভালোবাসা হয় তাহলে তার প্রতি কেয়ারিংটা খুব বেশি থাকবে এবং সে আসলে সে আমাকে ভালোবাসে কিনা সেটা যাচাই বাছাই করবে, আমি এটা মনে করতাম। তো এটা মনে করে আমি তাকে ট্রাই করি, সেটা হচ্ছে আমার নাম্বার থেকে আমি তাকে মানে কল দিই যে ওর ওকে আমি আগেই বলি যে কোনো রং নাম্বার থেকে কখনো কল রিসিভ করবে না, কারণ তোমার সাথে আমার জন্মগতভাবে কোনো রিলেশন না, তোমার সাথে জাস্ট আমার রিলেশনটা হয়েছে ফোন থেকে, ফোন কল থেকে তোমার আমার রিলেশন হতে পারে, যে তুমি আরেকজনের সাথে কথা বলছো সেখান থেকে তোমার রিলেশনটা বিল্ড আপ হতে পারে। তো এটা আমি মনে করি আর এটা আমার জন্য যদি কারোর সাথে কথা বলো সেটা আমার জন্য অনেক বড় জেলাসের হবে আর কি। তো তখন তার কথা হচ্ছে ওকে কখনো কারো ফোন রিসিভ করবে না এবং এটাই আমাকে সবসময় বলে যেত যে এই নাম্বার থেকে ফোন আসছে, এই আমাকে মেসেজ দিয়ে দিত যে এই নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করে, ঠিক আছে এই জিনিসগুলো আমি দেখতাম ওর মধ্যে। তো একদিন আমি ওকে ট্রাই করি আমার একটা নাম্বার থেকে, তো ট্রাই করা মাত্র আমাকে বলতেছে যে আমার মামা ফোন দিছে, অথচ নাম্বারটা আননোন নাম্বার। তো এই কথাটা বলে ফোনটা কেটে সাথে সাথে ও আবার সেই নাম্বারে ব্যাক করে, কিন্তু ওর আমার সাথে ওয়াদাবদ্ধ ছিল, এক কথা এগ্রিমেন্ট ছিল যে কখনো এই কাজটা করবে না।
আচ্ছা,
তো সেদিন আমি বলতেছি আচ্ছা সেই লোকটা তোমার মামা ছিল না, যখন ওকে আমি পরে বলি যে কার সাথে কথা বললা, বললো না আসলে একটা নাম্বার থেকে কল আসছিল তো তাকে ফোন দিয়ে আমি আবার ফোনটা রিসিভ করে কোনো কথাই বলিনি। তো আমি যখন যাকে জিজ্ঞেস করলাম সে বলতেছে না আসলে মনে করছি মামা, আসলে মামা না। বললাম তাহলে এটা করার দরকার ছিল কি?
আচ্ছা,
তো তোমার প্রতি আমার যে বিলিফটা ছিল সেই জিনিসটা তো আজকে নষ্ট করে দিলা, যে আমি এতদিন তোমাকে দৃঢ় বিশ্বাস করে তোমার প্রতি আঘাত ছিলাম এক কথায়, আজকে তুমি সেটাকে স্টপ করে দিলে এখানে যে অন্য একটা অন্য নাম্বারে কল দিচ্ছ। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে সরি ভুল হয়ে গেছে। তো এই জিনিসগুলো আবার মানে এখন ধরে রাখে এক কথায়। তারপরে আবার আরেকটা জিনিস হচ্ছে যে ওকে আমি অন্য নাম্বার থেকে মেসেজ পাঠাই, দেখতাম যে ও আসলে কি করে, দেখতাম যে আমাকে আবার ফিডব্যাক মেসেজগুলো আবার রিপ্লাই করে দিত সেই মেসেজগুলো।
আচ্ছা,
তো এই জিনিসটা এভাবে যায় আর কি। তো এটা হচ্ছে আমার মানে রিলেশন যেটা ছিল।
কতদিন পরে মানে আলটিমেটলি এই এই ঘটনাটা আপনি যেটা এই মুহূর্তে আছেন সেটা কতদিন পরের ঘটনা?
এটা হচ্ছে আপনার দেড় বছর পরের ঘটনা।
দেড় বছর পরে মানে দেড় বছর আগে আপনাদের মধ্যে একটা খুব হারমোনি রিলেশন বলা যেতে পারে, খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু দেড় বছর পরে একটু ফাটল ধরার চেষ্টা করলো বা একটু এদিকে খাওয়ার চেষ্টা করলো।
ফাটল না আসলে
কনফিউশন,
আমি ওকে ইয়ে করতাম যে ট্রাই করে দেখতাম আসলে কতটুকু মানে আসলে অন্য কারোর সাথে কথা বলে কিনা, কারণ ওর সাথে আমার ফোনে পরিচয়।
আচ্ছা, এই কনফেসের জায়গাতে আমি একটু আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে আপনারও কিছু ভুল ছিল এবং যে কথাগুলো আপনি অন্য রেডিওতে বলতে পারেননি, আমি ভুলের জায়গাতে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি কেন তাকে সন্দেহ করতেন, আপনাকে কি সে কখনো সন্দেহ করত?
This track was downloaded from fusionbd.com.
হ্যাঁ, আমাকে সন্দেহ করত, বলতে খুব একটা না মোটামুটি সন্দেহ করত।
কিরকম?
যেমন আমি আমার বাবার বিজনেস দেখাশোনা করি করতাম এক সময়, আর সেই সময় তার সাথে আমার রিলেশন। তো যখন বিভিন্ন মানে ওয়ার্কাররা ফোন করত তখন সেটা দেখে আমাকে বলতো যে তুমি মনে হয় মেয়েদের সাথে কথা বলো, এখনো হয়তো তাদের সাথে কথা বলো কিনা। আমি তাকে বলতাম যে আগে আমি আমার জীবনে আমি যত কিছু করে আসছি এক কথায় আমার ফ্রেন্ড হিসেবে ওকে আমি শেয়ার করতাম, আমি ফ্রেন্ড মনে করতাম, এক কথায় ফ্রেন্ড লাভার যা বলা যায় সবকিছু তাকে আমি মনে করতাম এবং সবকিছুই ফ্রেন্ডলি শেয়ার করতাম। তো ও আমাকে বলতো যে হয়তো কারোর সাথে তুমি কথা বলো, আমি বললাম না আসলে আমি কথা বলি না, সেটা হয়তো তোমার ভুল ধারণা, ঠিক আছে এটাই রিয়েল যে আমি তোমার সাথে কথা বলি, ঠিক আছে। আর যাদের সাথে আগে কথা বলতাম তারা আমাকে ফোন দিত, কিন্তু তা মানে যখন ওকে আমি বলতাম যে দেখো এই মেয়েটা আজকে ফোন দিছে আমাকে, ঠিক আছে, ও আমাকে বলতো যে তুমি এক কাজ করো ওদেরকে ওদের সাথে রাফ বিহেভ করো যেন ওরা সরে যায়, বা ওদের সাথে কনফারেন্স করে দাও আমি ওদেরকে বলে দিই, এরকম যে জিনিসগুলো হলো সেটা করতো।
আর আপনি কি করতেন?
আর আমি করতাম হচ্ছে আননোন নাম্বার থেকে মেসেজ দিয়ে দেখতাম, আননোন নাম্বার থেকে কল দিয়ে দেখতাম যে আসলে কতটুকু। কিন্তু এর মধ্যে একটাই বড় বড় মানে বড় একটা ভুল করে, সেটা হচ্ছে যখন আমি ওকে আননোন নাম্বার থেকে কল দিই তখন সে মামার কথা বলে ফোনটা মানে তাকে আবার ব্যাক করে, অথচ মানে সেই কলটা আমারই দেওয়া ছিল। তো এটা আসলে কোনো ব্যাপার ছিল না, মানে সন্দেহের মানে জিনিসটা আমি এখানে বললাম। আর আমি যে সন্দেহগুলো করতাম এই জিনিসটা আমার মানে উপর এফেক্ট আসে এখন।
সন্দর ব্যাপারটা কিভাবে তৈরি হয়, মানে সন্দর ব্যাপারটা কি জন্য তৈরি হয় যে এটা একটা ভার্চুয়াল জগতে যেহেতু আছি সেহেতু যাচাই করে নেওয়া দরকার?
মানে আমার সন্দেহের কারণ হচ্ছে এটাই যে ভার্চুয়াল জগৎ যেহেতু ফেসবুক থেকেও সম্পর্ক হতে পারে বা ফোন থেকে, মানে কোনোভাবে কোনো কমিউনিকেশন হলে দেখা যাচ্ছে যে মানে ফ্রেন্ডশিপ, মানে আমি মনে করি যে ফ্রেন্ডশিপ থেকেই একটা কিছু হতে পারে, অ্যাফেয়ারে আসতে পারে। আর ও যেখানে পড়াশোনা করতো সেটা হচ্ছে গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তো সেখানে এই ধরনের কোনো ইয়ে ছিল না। আলটিমেটলি তার জন্য মানে কোনো ছেলের সাথে কি বলে যে সম্পর্ক, আর মানে ওর কথা হচ্ছে যে প্রথম জীবনে যদি কোনো ছেলে থাকে সেটাই আমি। তো ওকে আমি বলতাম যে ঠিক আছে আমি তোমাকে মন থেকে ভালোবাসবো যখনই, মানে তখন তো মানে আমাকে যখন তুমি আমাকে ভালোবাসবা এবং আমি যখন বুঝবো যে না তুমি পিওর,
ওকে
তখন আমি তোমাকে ভালোবাসবো। এবং এই জন্যই আমি পরীক্ষাগুলো করতাম এবং ওকে বলতাম মাঝে মাঝে যে দেখো আমি তোমাকে এমন কোনো দিন যেন না হয় যে তোমাকে আমি পরীক্ষা করে দেখলাম এবং সেটা রাইট যে তুমি এটা রং করছো, তখন কিন্তু আমাকে হারাইতে হবে। ও বলতো ঠিক আছে ওকে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত যে কোনো সময়। তো এই জন্য এরকম মানে এরকম হতো। আর আমরা একটা কথাই বলছি যে জন্মগত কোনো রিলেশন ছিল না আমাদের, তাই না? ছিল হচ্ছে ভার্চুয়াল, মানে ফোন থেকেই।
অথবা রিলেশনশিপের আসলে টাইপটাও তো ভিন্ন রকমের। একটা সময় ছিল যখন ধরেন আপনার ফেস টু ফেস দেখা হচ্ছে, আড্ডা দিচ্ছেন, অনেকদিন ধরে চিনছেন ফ্রেন্ডকে, বছরের পর বছর ধরে চিনলেন, তারপর একটা সময় গিয়ে প্রপোজ করা। আর এখানে ব্যাপারটাও ঠিক অন্যরকম থাকে, যে পুরো ব্যাপারটাই তো একটু অন্যরকম, কারণ এই বলের সাথে তো আমরা মোটাই সবাই মোটামুটি পরিচিত, সম্পর্কটাই অতি দ্রুত হয়ে যায়, ভেঙেও যায় অতি দ্রুত। মানে লাভ ইউ বলতেও সময় লাগে না, ভেঙে যেতেও সময় লাগে,
যেতেও সময় লাগে।
যেহেতু আপনি গল্পটা কোন একটা রেডিও স্টেশনে বলে ফেলেছেন এবং আমাদের লিসনাররা যত জানে ব্যাপারটা, যে বিষয়গুলো বলেননি সেগুলোই আমরা যাব এবং সেই বিষয়গুলো বলার জন্য মূলত আপনি এখানে এসেছেন।
হ্যাঁ হ্যাঁ, শিওর।
তো তারপরে কি হলো সামনের দিকে, কিভাবে
সামনের দিকে? আমি ঘটনার, আমি যে ঘটনাগুলো পুরোপুরি বলতে পারিনি সেই ঘটনাই আমি বলি। আর আমার মূল ভুলের কারণগুলো হচ্ছে, ভুল না, আমি ওকে বলে রাখা, ওয়ার্নিং দেওয়ার পরও আমি এই কাজগুলো করতাম আর কি, ওয়ার্নিং দিয়ে রেখেছি যে আমি তোমাকে ট্রাই করবো, সেটাই আমি করেছি। তো মানে পিওরনেসটাই আমি বেশি পেতাম এবং ওর মধ্যে একটা জিনিস মানে প্রথম থেকে বলে আসছি যে ও খুব বেশি ভালোবাসত এবং আমি ওকে বেশি মানে দেখতাম যে আসলে কতটুকু পিওর, এবং তার প্রতি আমি অগ্রসর হতে পা মানে হলে কি আমার ভুল হবে কিনা, এটাই আমি দেখার জন্য এটা করতাম। তো লাস্ট আমাদের দেখা হয় হচ্ছে মানে লাস্টের দিকে, মানে মূল ঘটনায় আমি চলে যাচ্ছি যে লাস্ট আমার দেখা হয় এবার রোজার ঈদের পরে, রোজার ঈদের তৃতীয় দিন, রোজার ঈদের সময় সে আমাকে বলে যে দেখা করার জন্য। তো ঈদের দিনটা আমাকে বলে, তারপরও আমি রাজি হয়ে যাই, ঠিক আছে যেহেতু তুমি বলতেছো আর দেখা করার মতো কোনো ওয়ে নাই, এর আগে যতবার দেখা করছে টুকটাক ভাবে ফ্যামিলির কাছে পুরোপুরি না গেলেও টুকটাক ভাবে চলে গেছে বা নিজের কান পর্যন্ত আসছে যে কেউ রিপোর্টেশন করছে আর কি, ব্যাড কোনো রিপোর্ট আছে। তো আমাকে যখন ও নিজেই বলছে যে আরেকবার দেখা করতে, লাস্ট অনেকদিন ধরে দেখা করি না, এটা হচ্ছে ছয় মাসের কথা আর কি, ছয় মাস ধরে দেখা হয় না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ওকে তাহলে দেখা করব ঈদের দিনই। তো আমাকে বলে না ঈদের দিন, মানে ভেবে দেখে যে ঈদের দিন আসলে বের হতে পারবে কিনা। তো ঈদের দিন বের হতে পারে না, ঈদের পর দিন বের হয়, বের হওয়ার কথা বলে। তো ঈদের পর দিনও সেটা মিস্টেক হয়ে যায়, ঈদের তৃতীয় দিন দেখা করবে, এটা হচ্ছে মূল কথা তার। তো ঈদের তৃতীয় দিন আমি ঢাকা থেকে চলে যাই আর কি তার সাথে দেখা করার জন্য। তো দেখা করে যেদিন মানে দেখা করতে গেলাম একটা চাইনিজ রেস্টুরেন্টে, সেখানে একটা বিয়ের পার্টি চলছিল আর কি। তো বিয়ের পার্টির সময় আউট কোনো কাস্টমার তারা মানে ইয়ে করবে না, আয়োজন করবে না, তাদের জন্য একটা বিয়ের পার্টিতে পুরোটাই তারা ইয়ে করছে আর কি। তো তাদেরকে আমি বলি যে ঠিক আছে, মানে ওদেরকে আমি ফোন দিয়ে বলি, ওরা চারজন বান্ধবী আসে, আমি ওদেরকে বলি যে আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো, এক জায়গায় ওয়েট করো বা কি করবা সেটা বলো। ও বলতেছে না যেহেতু আসছো তো এক পলক হলে দেখে যাবো। তো আমি ওয়েট করি আর আমরা দূরে এক জায়গায় ওয়েট করি, আমরা দুই ফ্রেন্ড যাই আর কি, আমি এবং আমার ফ্রেন্ড ফয়সাল দুজন যাই। তো পাঁচটার দিকে ওরা আসে, সাড়ে তিনটার দিকে আর কি, পাঁচটার দিকে রেস্টুরেন্টটা খালি হয়, ওরা যায় দেন আমরা যাই। আর ওরা একটা টেবিলে বসে, আমরা আরেক টেবিলে বসি, সেখানে দূর থেকে যতটুকু দেখায় এতটুকুই, মানে ওখানে কোনো মানে আমাদের কোনো কমিউনিকেশন হয়নি। তো সেখান থেকে চলে যায় হচ্ছে সন্ধ্যার আগে, কথা হচ্ছে যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে ওদেরকে, সন্ধ্যার আগে মানে জাস্ট পনেরো মিনিটের মতো ছিল, দশ থেকে পনেরো মিনিট চলে গেল। এবং এখানে আমি একটা জিনিস বলি যে প্রত্যেকবার দেখার ক্ষেত্রে আমাকে ঢাকা থেকে ওই পর্যন্ত যেতে হচ্ছে এবং দশ থেকে পনেরো মিনিট দেখার জন্যই আমি তার কাছে ছুটে যেতাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ইয়ে আর কি।
ঠিক আছে, তো এই প্রসঙ্গের পরে আমি একটু আসতে চাই, আমাদের লিসনার আপনার উপর প্রচন্ড রাগ করছেন, আমার মনে হয় আমাদের সত্যটাকে সবসময় ফেস করা উচিত, আমরা সত্যটাকে ফেস করতে চাই, ফাইন ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওকে, ফেসবুক থেকে আমরা কিছু কমেন্টস পড়তে চাই, কারণ আপনি যেহেতু একটা রেডিও স্টেশনে আপনার গল্পটা শেয়ার করেই ফেলেছিলেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু রেডিওটা ঘুরে ফিরে একই ধরনের শ্রোতারা বারবার এটা শোনেন, সো একই ধরনের স্টোরি শুনতে তারা প্রচন্ড খেপে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমরা একটু গল্পগুলো স্টোরিটা ওদের কমেন্টসগুলো পড়ি এবং আপনি ওদেরকে একটু ফেস করেন, আপনাদেরকে বলেন যে আপনি কেন এখানে এসেছেন। ওকে, অনেকেই অনেক বাজে বাজে কথা লিখছেন, আমার মনে হয় একটু সবারই একটু মাথা ঠান্ডা করে ব্যাপারটা একটু শোনা উচিত। লিখেছে ভাই ও তো গল্প বানায়, আপনার সম্পর্কে লিখেছে একজন সজীব আহমেদ, সজীব লিখেছেন ভাই ও তো গল্প বানায়। এক দুই নম্বর লিখেছে হচ্ছে বাদ দেন না প্লিজ। তারপরে আরেকজন লিখেছে প্রমিস রাখতে পারে না কি মেসেজ দিবে আমাদের, ফালতু মেসেজ দরকার নাই। ফাহিম, একটা জিনিস আমি একটু জানতে চাই, গতদিন যখন আপনি গল্পটা বললেন,
জি জি,
কোন একজনের কাছে আপনি গল্পটা বলেছেন বা কেউ একজন শুনেছে, সেম মানুষ যখন এখন শুনছে আপনার গল্পটা, তখন তারা আর সেটাকে, প্রথম দিন নিশ্চয়ই আপনার প্রতি অন্যরকম একটা সিম্প্যাথি ছিল, আপনি সেটা ফোনেও পেয়েছেন, আপনি সেটা বিভিন্নভাবেও পেয়েছেন, যে জ্যাকগুলোতে পেয়েছেন। আজকে যদি আপনি দেখেন এখানে অনেকেই বলেছে ইউ আর ডিসগাস্টিং, তারপরে হচ্ছে ঘেন্না লাগছে, তারপরে লিখেছে আজকের রাতটা মাটি হয়ে গেল, আপনার হাফেজ নিয়েও কথাবার্তা বলেছে, ধরনের কথাবার্তা, এই কথাগুলো আবার অনেকে লিখেছে স্টপ, অনেক ধরনের কথাবার্তা এখানে লিখেছে, আপনি কি বলতে চান তাদের সম্পর্কে?
আমি একটা কথাই বলতে চাই যে সেদিন আমার মানে ফুললি কথা যেটা ছিল সেটা আমি বলতে পারিনি, এবং কেন আজকে এ পর্যন্ত আসাটা,
আপনি কেন বলতে চান, এবং আপনি তো ওয়াদাও করেছিলেন যে আমি আর কোথাও কোনো কিছু বলবো না এগুলো সম্পর্কে, এরকম একটা ওয়াদা,
এরকম ওয়াদা ছিল না। আমি সেদিন যে অনুষ্ঠানে গিয়েছিলাম আর কি, সেখান থেকে আমি তাকে একটা কথা বলেছিলাম, তাকে মানে সে সরি লাউড স্পিকারে ছিল আর কি, তো তাকে আমি বললাম যে আজকে যদি সে আমার জীবন থেকে চলে যায় তাহলে ঠিক আছে আমি এটাকে মেনে নিব।
মানে আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে ওয়াদা করেছিলেন, প্রমিস করেছিলেন এক ধরনের, যে না আমি কখনো আর তোমার সম্পর্কে কোনোদিন কোনো আজে বাজে কথা বা কোথাও কোনো কথা
কোনো
ওয়াদা করেননি। তো আপনি কি বলেছিলেন তখন তাকে?
আমি সেদিন বলেছিলাম যে যদি তুমি আমার জীবন থেকে চলে যাও তাহলে ঠিক আছে আমি এটা মেনে নিব, ঠিক আছে আজকে এখানে যত লিসেনার আছে তাদেরকে আমি এটাই বলবো যে ঠিক আছে আমি চলে গেলাম, আর যদি না যাও তাহলে মানে যদি তুমি আমার কাছে ফিরে আসতে চাও যত ভুল করছো সেটাকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে রাজি আছি।
ওকে, তো তারপরে কি হলো? তারপরে শেষে আপনার সাথে কথা বলেছে কয়েকদিন?
তারপরে আমাকে কয়েকদিন ফোনও দিছে, ফোন মানে বিভিন্ন ইমোশনাল মেসেজ পাঠাইছে যে আমি এখন থাকতে পারতেছি না, আমি বুঝতেছি আমার ভুল হয়ে গেছে, এই ধরনের মেসেজ করতো আর কি।
আচ্ছা,
দেন একদিন ফোন দেয়, তো ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়ে গেছে, আমার মনে হয় যে আমি তোমার কাছে জীবনে এরকম একটা দিন আসবো সেদিন মনে হয় তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি বললাম অ্যাকসেপ্ট করার সেই ধরনের মানে বিয়ে যেটাকে বলে, যে এই জিনিসটা তুমি আমাকে স্বপ্ন দেখাইছো আর আমি সেই স্বপ্নটাকে যখন মাটি দিয়ে দিছি তখন আর আমি বিয়ে নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না।
ওকে,
তো নেক্সট টাইম আমিও তোমার ফোন আশা করি না, ফোন মেসেজ বা মিস কল, যে আমাকে ট্রাই করে দেখলে আমার ফোন খোলা আছে কিনা এগুলোও যেন কখনো না হয়। তো এটাকে সে অ্যাকসেপ্ট করে নেয়।
আপনাদের ব্যাপারটা তো মোটামুটি সবাই জানে এবং আমরাও জানি যে আপনি মেয়েটাকে অনেক বেশি লাভ করতেন এবং লাভ করে যেটা হয়েছে যে আপনি শেষ পর্যন্ত নিজেকে নিজের জায়গা থেকে ঠকেছেন এবং মনে হয়েছে যে আপনি একটা বিরাট বড় প্রতারণার শিকার কিংবা এক ধরনের হিপোক্রেসির শিকার, এবং সেটার পর্যায়ে শেষ পরিণতি বোধহয় ভয়াবহ ছিল, আপনি বোধহয় সুইসাইডও করতে গিয়েছিলেন একটা সময়, রাইট? সে গল্পটাও আমাদের শ্রোতাদের কাছে আপনি বলেছেন কোন একটা সময়। তো আপনার কি মনে হয় না যে এই গল্পটা আপনি একবার একটা রেডিওতে বললেন, বলার পরে আপনি সেম আরেকটা রেডিওতে এসে যখন গল্পটা বলছেন তখন লোকজন এটাকে ভালোভাবে নিবে না বা এটাকে আপনাকে ভালো চোখে দেখবে না, সেই শ্রদ্ধার জায়গাটাই দেখবে না, আপনার কখনো এটা মনে হয়নি?
না, আমার মনে হয়েছে যে আমি এটাই বলতে চাই, মানে আমার মূল কথাটাই ছিল যে আমি সেখানে যে মেসেজ আমার ফুললি যে মেসেজ ছিল সেটা আমি সেখানে বলতে পারিনি, এবং যেই ভুলগুলো আমার ছিল আমার অনেকগুলো ভুলই আমি সেখানে তুলে ধরিনি।
আচ্ছা, আপনার ভুলের জায়গাগুলো আমরা চাই,
ভুলের জায়গাগুলো
শ্রোতা আমি বলবো, আপনারা যারা এখানে ফেসবুকে আছেন আমার মনে হয় যে যেহেতু ভুল মানুষকে মানুষের ভুল বোঝার জন্য সে জায়গাগুলো খুবই জরুরি। একপাক্ষিকভাবে ফাহিম কোন একটা রেডিও স্টেশনে তার নিজের গল্পগুলো বলে গিয়েছে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই, নিঃসন্দেহে সেটা প্রশংসারযোগ্য, সে বলেছে এবং বলার সুযোগ পেয়েছে। এবং একইভাবে ফাহিম সেই বলার পরে আজকের বলার দিনে একটা গ্যাপ পেয়েছে এবং এই গ্যাপের জায়গাটাতে ফাহিম নিজের ভুলগুলো স্বীকার করতে চায় যে না, আমারও কিছু ভুল ছিল তার প্রতি, এবং সেই যে রিলেশনশিপ সেই রিলেশনশিপে আমারও কিছু ভুল ছিল, সেই ভুলের জায়গাটা আমরা স্বীকার করতে চাই। আমার মনে হয় আমাদের সবারই ফাহিমকে সেই সুযোগটা দেওয়া উচিত। ফাহিম প্লিজ, আপনি ভুলের জায়গাতে যান, আপনি আপনার রিলেশনগুলোর পয়েন্ট আউট করুন যে কোন কোন জায়গাগুলোতে আপনি ভুল করেছেন এবং সেই জায়গাটাতে আপনার যদি কিছু বলার থাকে।
আমার ভুল করা আমি প্রথম থেকে বলে আসছিলাম যে ওর সাথে ব্রেকআপ করাটা আমি খুব বেশি করতাম।
কেন করতেন?
কারণ দেখা হয়নি, যেহেতু আমাকে দেখেনি আমি ওকে দেখিনি, এটাই ছিল সবচেয়ে বড় একটা কারণ। কারণ দেখার পরে হয়তো কোনো একটা রিয়াকশন হতে পারে,
বা ওর দিক থেকে হোক আমার দিক থেকে হোক, তো এই জন্য আমি সবসময় দেখা করতে চাইতাম এবং প্রথম অবস্থায় আমার সাথে দেখা করতে চায় না, যার জন্য আমি ওকে অনেকভাবে রিকোয়েস্ট করি। আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল যে ওর সাথে বারবার ব্রেকআপ করতে চাইতাম। এটা
প্রতিদিন
না, দেখা গেছে মাসে একবার বা প্রথম দিকে যেটা হয়েছে যে ওকে দূরে সরানোর জন্য 15-20 দিনের ক্ষেত্রে আমি এরকম করতাম, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে জিনিসটা আমার মধ্যে এটা চলে যায় আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছুদিন এক কথায় আমি জেলাস করাইতাম ওকে, যে 1-2-3 বাংলা লিঙ্কের ক্ষেত্রে একটা জিনিস পাওয়া যায় যে 1-2-3 কল দিয়ে ওয়েটিং রাখা যায়, ঠিক আছে। তো আমি সেটা করতাম যে ওয়েটিং রেখে বলতাম যে আমি কারোর সাথে কথা বলছি, প্লিজ আমার কাছ থেকে সরে যাও, আমি এরকম করতেছি। বললো ঠিক আছে তুমি যাই করো, একমাত্র জীবনে আমি একটা জিনিস মানতে পারবো না, সেটা হচ্ছে তুমি যদি কাউকে পূর্বে বিয়ে করে থাকো তাহলে আমি এটা মানতে পারবো না, তাছাড়া আমি সবকিছু তোমার মেনে নিতে পারবো, ঠিক আছে। আমি বললাম না ঠিক আছে তুমি ধরে নাও, সেটাই প্রথম অবস্থার কথা ছিল এটা। দেন আমি আস্তে আস্তে এগুলা বলে দিছি যে আসলে সেগুলা তোমাকে স্মরণের জন্য করছি আর তোমাকে এখন আমি সত্যিকারে ভালোবাসি।
মানসিক কষ্ট দিতেন আপনি তাকে আপনার মতো করে বা যেভাবেই পারেন আপনি চেষ্টা করতেন তাকে মানসিক কষ্ট দিয়ে,
কষ্ট দিয়ে সরে যাওয়ার জন্য আর কি,
বা তার ভিতরে আপনার যে ফিলিংস আছে সেটা বোঝার চেষ্টা করে, এরকম কি ব্যাপারটা?
এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে যে আসলে কতটুকু যে ওকে সরে যেতে বললে ও সরে যায় কিনা, এরকম ভাবেও কিন্তু অনেকভাবে আমি বলছি যে ঠিক আছে এখন শেষ মুহূর্তে যেগুলো হয়েছে যে 3-4 মাস পরে হঠাৎ একদিন বললাম যে ঠিক আছে তুমি আমার কাছ থেকে সরে যাও, তখন আমি দেখতাম যে আসলে ফিলিংসটা কতটুকু আমার প্রতি এখনো কাজ করছে তার, ঠিক আছে। তবে আমি এটা মনে করি যে মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছে। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে একটা বছর নেক্সট এই শেষ একটা বছর মনে হয় ওর সাথে আমার খুব ভালো কেটেছে, এর মধ্যে আমার কোনো হেরফের ছিল না, প্লাস আমি জব করলেও ওকে আমি সময় দিতাম যথারীতি। আর আমার প্রশ্নটা হচ্ছে এখানে যখন আমি কষ্ট দিতাম তখন আমার কাছ থেকে দূরে সরে যায়নি, আর যখন আমি কষ্ট ছেড়ে যখন ভালোবাসা দেওয়া শুরু করলাম তখন কেন আমার জীবন থেকে চলে যাবে এরকম একটা?
ওর ভালো গুণগুলো কি কি ছিল যেগুলো আপনি অনুষ্ঠানে বলেননি, আপনি ভালো গুণগুলো বলুন।
ওর ভালো গুণগুলো হচ্ছে ওকে যতবারই বলতাম যে তুমি আমার কাছ থেকে সরে যাও, ওর কথা হচ্ছে না, যাকে আমি ভালোবাসছি তাকে আমি ভালোবাসতে চাই এবং এই অধিকারটা তুমি অন্তত দিও, অন্তত তোমার পায়ের নিচে হলেও আমি তোমার জায়গা পাইতে চাই, তোমার কাছে আমি থাকতে চাই তোমার পায়ের নিচে হলেও।
ওটা ও সবসময় আপনাকে বলতো এবং আপনার কাছে অধিকারটা ছিল। এই যে একটা অনুষ্ঠানে আপনি আপনার গল্পটা বললেন, বলার পরে আপনি সবকিছু বললেন, বলার পরে আমি প্রশ্নটা আপনাকে আবারও করতে চাই, হঠাৎ করে খুব স্বল্প সময় আপনার মধ্যে এক ধরনের বোধোদয় তৈরি হয়েছে যে না আমি ভুল করেছি এবং আমার জায়গাটা থেকে ওর যে ভালো জিনিসগুলো ছিল সেটা স্বীকার করা উচিত এবং আমার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমার ভুলগুলো স্বীকার করা উচিত, এই বোধোদয়টা আপনার কেন হলো?
এইটা হলো এই জন্যই যে আজকে লাখো লিসনার হয়তো তাকে ধিক্কার দিচ্ছে যে মেয়েটা এই কাজটা করছে এটা ঠিক হয়নি, বা বিভিন্ন কমেন্ট করতে পারে মনে মনে যেটা হয়তো মেসেজ করা হয়নি বা মেসেজ আমরা জানতে পারিনি, এই জিনিসটা হতে পারে। তো একাই আমি মনে করি যে সে আমার জীবন থেকে চলে গেল, তার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আর ক্ষতি বলতে কি, মানুষের ধিক্কাটা যখন আরেকটা মানুষের প্রতি থাকে তখন হয়তো একটা অভিশপ্ত জীবন তার নিজের জীবনে মনে হতে পারে, তো এই জন্যই আমি এটা চাইছি যে সে তার জীবনের সে যেটা মনে করছে যে তার জীবনে এক কথা লাভগুরুর কথাটা সে জানে, যেকোনো একটা অনুষ্ঠানে আর কি।
আচ্ছা, আমরা কোনো জিনিস এখানে মেনশন করতে চাই না, জাস্ট গো টু ভেরিস নরমালি, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে গো, নো প্রবলেম,
যেকোনো একটা অনুষ্ঠানের কথা জানে আর কি।
ওকে, যাই হোক,
তো জানার পরে আমাকে জিনিসগুলো জানায়, মেসেজ করে যে আমার জীবন অনেক বড় ক্ষতি করলা, মানুষের কাছে অনেক ধিক্কার করেলা। আসলে ব্যাপারটা আমি যখন গুছায় বলতে নিয়েছিলাম তখন সময়টা প্রায় শেষের দিকে চলে আসে,
যেটা আমাদের আজকে প্রথম অতিথির ক্ষেত্রে হয়েছে,
যেরকমই হয়েছিল যে আমার ঘটনাটা আমার নিজের ভুলগুলো আমি তুলে ধরতে পারিনি, অথচ সে আমার জীবন থেকে চলে গেল আমি তার ক্ষতি চাই নাই, কিন্তু সে অনেক মানুষের ধিক্কার পেয়েছে, আমি চাইনি সে এই এই জায়গাটা তার জন্য হোক।
সেকেন্ড ঘটনাটা করতে গিয়ে যে আপনি যে এখন শত শত মানুষের এই যে ফেসবুকে যে আপনাকে অনেক বাজে বাজে ভাবে আপনাকে যে গালি দিচ্ছে এবং বাজে বাজে যে কথাগুলো বলছে এগুলো শুনতে আপনার কেমন লাগবে? ইভেন আপনি ফেসবুকে তো যাবেনও কালকে বোধহয়, আপনার জন্য আমি কমেন্টসগুলো ডিলিট করবো না, আপনার জন্য কমেন্টসগুলো থাকবে, প্রায় 500-700 মতো এখানে কমেন্টস পড়েছে। আপনি যখন এগুলো দেখবেন যে একের পর এক লোকজন আপনাকে গালি দিচ্ছে যে আপনি একটা জায়গা থেকে কেন একটা জায়গায় এসছেন, আপনাকে পচা বলছে, অনেক কিছু বলছে যেগুলো অনেক বলা যায় না, এগুলো পড়ে এগুলো জানার পর বা এই জিনিসগুলো জানার পর আপনার ফিলিংসটা কেমন হচ্ছে?
আমার মনে হয় যে আমি আমার ভুলটা স্বীকার করতে এখানে এসেছি, হয়তো লিসনাররা এর পূর্বে একটা ঘটনা শুনেছে এবং আজকে যদি আবার শুনে হয়তো তাদের কাছে বোর লাগতেছে যে একই ঘটনা দুইদিন দুইটা অনুষ্ঠানে যদি আমরা শুনি সেক্ষেত্রে খারাপ লাগতে পারে, সেই জিনিসটাই তাদের মধ্যে খারাপ হতে পারে। তাছাড়া আর আমি চাই, ঠিক আছে, আমি যাকে ভালোবেসে আসছি এখনো আমার মনে তার জায়গা আছে, কিন্তু হয়তো তার সাথে আমার রিলেশনটা নেই, তো আমি মনে করি যে তাকে যে যতটুকু সে অবশ্যই কষ্ট পেয়েছে সেই কষ্টটা যদি আমি আজকে পেয়ে থাকি তাহলে ঠিক আছে, হ্যাপি। এই ব্যাপারটা অন্তত
অসাধারণ বলেছেন ফাহিম, অসাধারণ বলেছেন, যে কষ্টটা আসলে জীবনের কোন একটা কোন সময় কোন একটা মানুষ প্রিয় ছিল, এবং যে মানুষটাকে আমরা যদি যত কিছুই হোক না কেন একজন মানুষকে যদি আমরা লাভ করি, সেই মানুষটার প্রতি যখন ঘেন্না জন্মায় বা সেই মানুষটার প্রতি যখন আমাদের কষ্টটা জন্মায়, সেটাও কিন্তু তীব্র আকারে হয়। লাভটা যেরকম তীব্র থাকে, ঘেন্নাটাও ঠিক ওরকম তীব্র হয়, এবং ওই সময়টা মাথাটা কোনোভাবেই কাজ করে না। তো গল্প যখন কেউ বলেন, আমিও যখন বলি বা যারা শুনছেন তারাও যখন বলবেন তাদের জীবনের গল্প, সেটা কিন্তু নিজেকে সেভ করেই বলা হয়, সবসময়ই তাই বলা হয়। আমি আপনাকে কংগ্রেচুলেট করতে চাই, অভিনন্দন জানাতে চাই যে আপনি যখন বলেছেন আপনার গল্পটা, তখন সেটা একপাক্ষিকই ছিল। আপনি আপনার মতো করে বলেছেন, হাজার লাখো মানুষ আপনার প্রতি সিম্প্যাথি জানিয়েছে। আজকে আপনি আপনার রিয়েল ফিচারটা তুলে ধরলেন যে আপনি যে গল্পটা বলেছেন সে গল্পের পেছনেও অনেক বড় একটা গল্প আছে, কারণ এক হাতে কখনো তালি বাজে না। আপনারও অনেক ফল্ট ছিল এবং আপনার সেই ফল্টগুলো আপনি আজকে জনসমক্ষে প্রকাশ করলেন, এবং সেটা জানার পরে লোকজন আপনাকে যেভাবে ধিক্কারটা দিচ্ছে, এটা দিয়ে আপনি নিশ্চয়ই ফেস করতে পেরেছেন যে ওই মেয়েটাকে যখন এইভাবে ধিক্কারটা দিত তখন তার কেমন লাগত। জীবনের গল্প আসলে সবসময় এরকম রিয়েল ফেসটাই ফেস করতে চায়। এবং আমরা হ্যালোইন 920 শেষ করব, তবে তার আগে আরো কিছু কমেন্টস আপনি যদি অনুমতি দেন, আপনার সম্পর্কে আছে, আপনি যদি অনুমতি দেন আমরা ফেসবুক থেকে কিছু কমেন্টস আপনার জন্য পড়তে পারি। আপনার খারাপ লাগবে না তো?
না, খারাপ লাগবে না, কারণ
ওকে। আমাদেরকে লিখেছে তানভিন আল হাসান, লিখেছে উফ দিস ইজ টু মাচ। তারপরে দেখি আপনাকে লিখেছে যে মানে কোন একটা ওকে। তারপরে ফাহিম, তুই কত চাপা ছাড়বি বাই জাতীয় কথাবার্তা, সব ভুল আপনার, গেট আউট ফ্রম এবিসি স্টুডিও। তারপরে অনেক স্টুপিড বলেও কথা বলেছে ফাহিমের কারণে, শুধু শুধু কিবরিয়া ভাইয়ের বদনাম হচ্ছে না। আমার কেন, আমার কোনো বদনাম হচ্ছে না বা আমার কোনো সুনামও হচ্ছে না। আই এম জাস্ট হিয়ার টু সে রিয়েল ফিচারটা আসলে কি, ঠিক আছে? অনেকে লিখেছেন জুবাইদ আলী, স্টপ 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 স্টপ। তারপরে লাভ এত সস্তা, ব্রেকআপও সস্তা, জিপ। তারপরে আরো অনেক কথাবার্তা লিখেছে। এই যে মানুষগুলো যারা এখানে লিখেছে, তারা জাস্ট এক সপ্তাহ আগে আপনার প্রতি অনেক অনেক বড় রকমের সিম্প্যাথি ছিল, আর আজকে দুটো জিনিস থেকে বঞ্চিত হয়েছে। এক নম্বর হচ্ছে তাদের এন্টারটেইনিং, এটা তো নিশ্চয়ই আপনি বোঝেন, কারণ তারা আজকে নতুন একটা গল্প এখানে আশা করেছিল। এক, দুই নম্বর হচ্ছে আপনি যে ফেসটা নিয়ে তাদের কাছে জায়গা করে নিয়েছিলেন সে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা ছিল, সেটা আজকে ব্রেকডাউন হয়েছে, এবং দুটোই অনেক রিয়েল। এই রিয়েলটা থেকে তারা মানে খুব সহজভাবে নিতে পারছেন আজকের এই রাতটা থেকে।
তাহলে আমি আরেকটা কথাও এখানে বলছি, যে মাঝখানে যেদিন আমি বলেছিলাম যে কথা হয়েছিল, সেদিন আমাকে ওই অনুষ্ঠানের কথা বললো যে এটা আমি খুবই হার্ড হয়েছে আমার জন্য যে কাজটা করেছো। আমি বললাম আসলে এরকম আমি করতে চাইনি, আমি যতটুকু বলতে চাইছি মানে তোমার প্রশংসাটাও আমি যেখানে করতে চাইছি সেখানে আমি করতে পারিনি।
ওকে,
তো এটা আমার ভুল ছিল। তো আমার জীবনে যদি কোনোদিন কোনো একটা ওয়ে থাকে তাহলে আমি এটার শুধরানোর চেষ্টা করবো, এটা আমার জীবন দিয়ে হলো। এই কথাটা কিন্তু আমি সেদিন তাকে কথা দিয়েছিলাম, হ্যাঁ প্রমিস করেছিলাম। আজকে মনে হয় যে আজকে সেই কথাটা উপরওয়ালা রেখেছে, এই জন্য আমি উপরওয়ালার কাছে লাখো শুকরিয়া করছি।
আমি একটা ছোট্ট গল্প এখানে একটু বলতে চাই আমাদের শ্রোতাদেরকে। আমরা আপনাদেরকে বারবারই বলছি যে আমরা জীবনের গল্প বলি, কিন্তু এমন কিছু দয়া করে করবেন না, প্রত্যেকটা জিনিসের একটা সাইড ইফেক্ট থাকে। আমরা এরকমও শুনেছি কোন একটি অনুষ্ঠানে গিয়ে বা কোথাও গিয়ে জীবনের গল্প বলেছে, খুব বেশি ইন্সপায়ার্ড হয়ে অনুপ্রাণিত হয়ে, এবং বলার পর তাকে ঘর সংসার ছাড়তে হয়েছে, নিজের হাজবেন্ডের কাছ থেকে দূরে যেতে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, এবং তিনি মাঝে মাঝেই ফোন করেন আমাদের এখানে, আমাদের হ্যালো 920 ফোন করেছেন, তার জীবনের গল্প বলেছেন, এবং তিনি প্রচন্ড একা এবং মাঝে মাঝে চিন্তা করেন তিনি সুইসাইড করবেন। আমার কথা হচ্ছে আপনি একদিনের জন্য এখানে হিরো হতে আসেন না, বা আপনি আদৌ হবেন না ফাহিম, আপনাকে চেনেও না লোকজন, আপনার ফেস তো কেউ দেখেনি, আপনি নিশ্চয়ই এখানে হিরো হতে আসেননি, বা আপনি আপনি সেলিব্রিটি হয়ে যাবেন না, কালকে রাস্তায় দাঁড়ালি নিশ্চয়ই লোকজন আপনার অটোগ্রাফ নেবে না। কেন আসেন? আসেন এই কারণে, দুটো জায়গা থেকে। এক, লাখো মানুষের কাছে নিজের জীবনের অনুভূতিগুলো শেয়ার করতে চাই, আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে মন খুলে মনের কথা বলতে চাই, মন খুলে মনের কথাটা বলতে চাই। এই জায়গাটা থেকে আসলে কেউ সেলিব্রিটি হয় না, সুতরাং এখানে মিথ্যা বলার কোন সুযোগ নেই। তবে স্বাভাবিকভাবেই গল্প বলার টেন্ডেন্সি যখন থাকে এগুলোর ছোটখাটো ইন্সপিরেশন হয়। যেমন আমাকে যখন ফাহিম ফোন করেছে তখন আমি ফাহিমের কাছ থেকে মোবাইলের রেকর্ডগুলো শুনেছি, ফাহিমের কাছ থেকে অফিসে আসার পরও আমি রেকর্ডগুলো শুনেছি। কিন্তু গল্প যখন আমরা বলি তখন গল্পের একটা একপাক্ষিক দিক থাকে, কারণ আমি যখন আমার জীবনের গল্প বলবো তখন কিন্তু সেটা আমার মতো করেই সেটা সাজাব, তাই তো? এবং তারপরে যেটা হয়, সেই গল্পের যিনি অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস থাকেন তাকে যখন ফেস করা যায় তখন তার কাছে গল্পটা আরেক রকম। তো আমি যখন আমার জীবনের গল্প বলছি সেটা যদি একশোতে একশো সত্য বলতে পারি, তাহলে নিশ্চয়ই সেটার মধ্যে অন্তত 40%, অন্তত 20% কিংবা 60% কিছু না কিছু হলেও এমন কিছু থাকবে যেখানে আমার নিজের দোষ খুঁজে পাওয়া যাবে। সেটা যে আপনি খুব স্বল্প সময়ে উপলব্ধি করতে পেরেছেন এবং সেটা আপনি যত বিগ প্ল্যাটফর্মে গিয়ে একটা মিথ্যা কথা বলেছিলেন বা কিছু বলেছিলেন, যতটুকু বলেছিলেন, নিজেকে বলেছিলেন বা তাকে হাইলাইট করেননি, সেটা আপনি আর একটা বিগ প্ল্যাটফর্মে এসে আপনি নিজেকে ওই একইভাবে উপস্থাপন করতে পেরেছেন, নিজের দোষগুলো স্বীকার করতে পেরেছেন, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটাকে আমাদের শ্রোতারা কিভাবে নেবে আমি জানি না, তবে আমার জায়গা থেকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এই পর্যায়ে এসে আপনি যার সম্পর্কে এই গল্পগুলো করেছেন ভার্চুয়াল জগতের, তাকে আপনার কি বলার আছে?
তাকে আসলে একটা জিনিস বলার আছে যে সে যে কষ্টটা পেয়েছিল এবং তাকে যে আমি কথাটা দিয়েছিলাম যে মানে নিজের জীবন দিয়ে হলো এই জিনিসটাকে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় আজকে সে হ্যাপি, যদি আমার সাথে কথা না হোক, তার মনের ইচ্ছা ছিল না, সে আমাকে বলছে যে না থাক, এর কোন প্রয়োজন হবে না, যা হয়েছে হয়েছে। তো আজকে সেই তার প্রতি মানে লিসনারদের যে ঘৃণাটা ছিল সেটা যদি আমার প্রতি আসে আমি মনে করবো হ্যাপি এবং সেও হ্যাপি। তো তার ভালোটাই আমি চাই, আমি সবসময় তার ভালোটাই, তাকে নেক্সট মানে শেষ পর্যন্ত আমি তার ভালোটাই চাওয়ার জন্য আমি তাকে বারবার বুঝাইছি যে আমি তোমার ভালোর জন্য আমি এটা করতে চাচ্ছি। তার ভালোটাই আমি সবসময় চেয়ে আসছি এবং এখনো চাচ্ছি, যদি এর দ্বারা তার ভালো হয়ে থাকে, এর দ্বারা মানে তার ফ্যামিলির দিক থেকে হোক বা তার মনের দিকে শান্তি পেয়ে থাকে, তাহলে এটাই মানে এটাই আমি চাই এবং আমি মনে হয় যে এখানে সাকসেস হতে পেরেছি।
ওই মেয়েটা যদি জীবনে কখনো ফিরে এসে আপনাকে বলে যে চলো ভুল করেছো, ভুল তো স্বীকার করেছো, একটা অনুষ্ঠানে গিয়ে ভুল করেছো আর একটা অনুষ্ঠানে গিয়ে ভুল স্বীকার করেছো, ভুল স্বীকার করার পরে তুমি যে সত্য যে মানুষটা, সেই মানুষটাকে তো আমি পেয়েছি, তো এই মানুষটা যদি আপনার জীবনে ফিরে আসতে চায় আপনি কি করবেন?
আমি কি করব, আসলে তাকে ভুলে গিয়েই আমি একটা অন্যায় করেছিলাম, সেটা হচ্ছে সুইসাইডের চেষ্টা করেছিলাম, যেটা তাকে ভুলে যাওয়া এবং আজকে
সুইসাইডটা কিভাবে করতে চেয়েছিলাম সেটা কি আমাদের লিসনাররা জানে?
কিভাবে করতে চেয়েছিলাম মোটামুটি কিছুটা জানে।
ওকে,
যদি তখন
সেভ করেছে আপনাকে পরবর্তীতে
আমার ফ্রেন্ড ফয়সাল।
ওকে, তো ঠিক আছে, তারপর আপনি কি বলতে চাচ্ছিলেন তাকে ভুলে গিয়ে?
তো তাকে যেহেতু ভুলে গেছি আমি মনে করি সেও আমাকে ভুলে গেছে এবং যেই ধরনের মানে আমার সাথে লাস্ট যে কাজগুলো করেছে এবং আমার মনে হয় না যে এই জিনিসগুলো থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে।
মানে একটা দাগ থেকে গেছে?
না, দাগের কথা বলছি না, দাগ থেকে মানুষ মুছে মানে দাগটা মুছানো যায়, খুব কষ্ট হলেও সেটা মুছে।
একটা জায়গাতে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, সেটা হচ্ছে আপনি লাস্ট অনুষ্ঠানে যেটা বলেছিলেন যে আর কোনো কোথাও কোনো কিছু হবে না, লাউড স্পিকার নিয়ে তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি তোমাকে কখনো বিরক্ত করবো না, এটা তো কথাবার্তা ছিল। যেহেতু আপনি আজকের অনুষ্ঠানে এসে এটা স্বীকার করলেন যে ভুল শুধুমাত্র একপাক্ষিক ছিল না, ভুল আপনারও ছিল এবং তারও কিছু ভুল ছিল, কিন্তু লাভ তো ছিল, দুজনের জায়গাতেই ভালোবাসাটা ছিল, তাই তো? সেই ভালোবাসার জায়গা থেকে যদি কখনো এরকম মুখোমুখি হয় আপনি নিশ্চয়ই আপনার সেই জায়গাটা থেকে তাকে পেতে চাইবেন এবং সেও নিশ্চয়ই তার জায়গা থেকে আপনাকে পেতে চাইবে। এই পাওয়ার ব্যাপারটা কি দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি দুজন দুজনের কাছে আসার একটা সম্ভাবনা থাকবে? আপনার দিক থেকে ব্যাপারটা কেমন?
আমার দিক থেকে মনে হয়, মনের দিক থেকে আমি একটা কথা বলি যে মনের দিক থেকে এখনো আমি তাকে ভালোবাসি এবং এখনো তাকে আমি চাই। আর আমার এক কথায় আমার লিসনারদের কাছে আমি একটা কথায় অনেক বড় একটা ওয়াদা করেছি এবং লাখো লিসনারের কাছে করেছি, তো সেটা আমি ধরে রাখতে চাই যে তার কাছে আমি কখনোই, সে আজকে আমার কাছ থেকে মুক্তি যদি চেয়ে থাকে সবার সামনে, তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিব এবং মুক্তি দিয়ে দিয়েছি, এটাই আমি মনে করি।
চেয়েছিল আপনার কাছ থেকে?
জি।
এই ওয়াদাটা আপনি কেন করেছেন?
ওয়াদাটা করেছি, আজ আমি সেখানে যাওয়াতে আসলে কোনো কিছু আশা করে না, যে যদি তারপরও তার ভুলটা সে বুঝতে পারে যে শেষ কয়টা দিন মানে প্রায় মাসখানেক আমার সাথে যে অন্যায়গুলো করেছে, যদিও আমার অন্যায় ছিল না সেই মুহূর্তে, তাকে এত ভালোবাসা দেওয়ার পরও সে যে কাজগুলো আমার সাথে করেছে, তো এই জিনিসটা সে যদি ভুলটা বুঝে আমার কাছে আবার আসতে পারে, আমি তাকে এই শেষ একটা চান্স দিয়েছিলাম এবং এই সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আমি তার সাথে আমি কথা
বলি। আমার কথা হচ্ছে লাখো মানুষের কাছে আপনি যে ওয়াদাটা করলেন এবং সেই লাখো মানুষের সামনেই আপনি যখন ভালোবাসার খাতিরে দাঁড়াতে ভয় পাচ্ছেন না, কারণটা হচ্ছে আপনি লাখো মানুষের কাছে ওয়াদা করলেন এই পার্সপেক্টিভ থেকে যে তারা জানলো যে এখানে মেটার ফল্টের আপনার ফল্টের চেয়ে অনেক 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 বেশি, কিন্তু আপনার কোনো ফল্টই ছিল না। আজকের অনুষ্ঠানের পর জানছে যে না, ফল্ট আপনারও অনেক বেশি ছিল, আপনিও অনেক ফল্ট করেছেন এবং সে জায়গা থেকে আপনি নিজেকে কনফেস করেছেন যে না, আমার ফল্ট ছিল এবং আমি সেটা স্বীকার করছি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে। তাহলে লাখো জনতার সামনে দাঁড়িয়ে যদি আপনি ভালোবাসাকে মাথায় রেখে, ভালোবাসা মনের মধ্যে নিয়ে যদি এত বড় একটা বিপদ নিতে পারেন,
জি,
তাহলে সেই ভালোবাসা যদি আপনার মনের মধ্যে জেগে ওঠে তার জন্য, সেই ভালোবাসাটা নিয়ে কি আপনি তার কাছে ফিরে যেতে পারেন না? আজকে তো আপনাকে সবাই গালি দিচ্ছে না, আজকে আপনাকে সবাই গালি দিচ্ছে এখানে, দেখেন ফেসবুকে আপনি ভয় বড় রকমের গালি এবং যেগুলো আমরা মোটামুটি উচ্চারণই করতে পারবো না, সম্ভব না, লোকাল লেভেলে উচ্চারণ করতে পারবো না, যারা আপনাকে জাস্ট এক সপ্তাহ আগে এত এত বেশি পছন্দ করত, আপনার জন্য দোয়া করেছে, আপনার জন্য যোগাযোগ করতে চেয়েছে, আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চেয়েছে, আজকে আপনি সত্য নিয়ে আপনি এবিসির স্টুডিওতে, একদম ভয়াবহ রকমের সত্য, চরম সত্য, সত্যই আপনার শক্তি, আপনার পাশে আর কেউ নেই এই মুহূর্তে, আমিও নেই, সেই সত্য আপনার, সেই সত্যকে ফেস করতে দিয়েছে আপনার লাভ, আপনার ভালোবাসা, ঠিক তো? সেই শক্তিটা নিয়ে যার জন্য আপনার এই লাভ, আপনার দিক থেকে কি মনে হয় না যে যদি সে আপনাকে আবার আপনার মতো করে চায়, ভালোবাসতে চায়, তাহলে তার কাছে ফিরে যাওয়া উচিত? সত্য তো সেটাই বলে, আপনি কি মনে করেন?
উচিত আমিও মনে করি, এবং আমার মন এখনো কাঁদে, আমার আমি তাকে এখনো ভালোবাসি, তো আমার মনে হয় না যে সে কোনোদিন আমার কাছে ফিরে আসবে। আর যদি কোনোদিন,
আপনার জায়গাটা,
আমার কথা এটা যে
আপনি লাখো শ্রোতাকে মাথা থেকে ঝেড়ে ফেলেন, লাখো শ্রোতা এই মুহূর্তে কেউ আপনার
সাথে চাই, তাহলে আমি,
তার জন্যই তো আপনি এখানে স্টুডিওতে এসেছেন। লাখো শ্রোতার যদি সিম্প্যাথি আপনার মাথার মধ্যে কাজ করত, তাহলে আপনি সেকেন্ড টাইম আসতেন না কেবিসিতে, কারণ আপনি জানেন এক সপ্তাহের ব্যবধানে একটা রেডিওতে গিয়ে সেম ঘটনা বলতে গেলে
জানতাম
এক্স্যাক্টলি, এবং আপনাকে যে কোনো ভাবেই হোক এই ধরনের এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে, আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি এখানে এসছেন আপনার শুধুমাত্র ভালোবাসাটাকে শক্তি করে, তাই তো? লাখো শ্রোতার কথা আপনার মাথার মধ্যে নেই, তার মানে আপনার হার্ট যেটা বলছে, আপনার লাভ যেটা বলছে, আপনি সেটাকে ফেস করেন। কিবরিয়ার কথা ভুলে যান, লাখো শ্রোতার কথা ভুলে যান, কে কি আপনাকে বলছে সেটা জাস্ট লিভ অল দিস, আপনি জাস্ট আপনার মনের কথাটা আমাকে বলেন।
আমার মনের কথা এটাই বলি যে ওকে আমি এখনো ভালোবাসি অনেক, এবং এখন প্রত্যেকটা মুহূর্ত আমার খুবই কষ্টের কাটে, কারণ মাঝখানে এরকম সিচুয়েশন গেল যে আমি 7-8 দিন একটা না খেয়ে আছি, আমার পেট বলছে যে মানে আমি ক্ষুধার্ত, কিন্তু আমি কখনো খাবারের সামনে আমি যেতে পারিনি, এরকম একটা সিচুয়েশন ছিল, এবং এখনো সেটা আমার মধ্যে কাজ করতেছে। মানে সামনের দিনটা আমি কিভাবে দেখব, মাঝখানে আমি যে ডিসিশনগুলো নিয়েছিলাম যে সুইসাইড করা এই সেই, তো সেই জিনিসটা যখন আমার মধ্যে এখনো কাজ করে, আর আমার একটা ইচ্ছেই ছিল যে আমি নেক্সট কোনো প্রোগ্রামে যদি কোনোদিন পারি, যদি ফেভার করে আর কি, তাহলে এই আমার নিজের ভুল যেগুলো ছিল, যদিও আমি আমার ভুল একটাই ছিল যে ওকে আমি মানে সন্দেহের চোখে দেখতাম, এবং মানে কি বলে যে ব্রেকআপটা আমি চাইতাম খুব বেশি, এটাই আমার মধ্যে ভুল ছিল, এটা আমি প্রকাশ করতে পারি নাই, এবং সেই জিনিসটা আমি প্রকাশ করতে এসেছি, এবং সেই যার মানে যার সাথে আমার অ্যাফেয়ার ছিল সে নিজেও এই কথা বলেছে যে তুমি যে আমার কাছ থেকে চলে যেতে চাইতে এই জিনিসটা তো কখনো বলো নাই। আমি তাকে বললাম যে আসলে আমার বলার মতো সেই সুযোগটা ছিল না, আর আমার জীবন দিয়ে হলো আমি চেষ্টা করবো এই মানে সেই দিনটা আমি অপেক্ষা করতেছি, আর আজকে আমার মনে হয় যে এটা আমার জন্য আরো বেশি ভালো হলো।
তার মানে আপনি লাস্টে একটা কথা বলতে চান যে যদি আপনার দিল চায় আপনার দিক থেকে তাকে গ্রহণ করতে আপনার কোন সমস্যা নেই।
জি
চলুন আজকের অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করি। আমরা অনুষ্ঠানটা শেষ করার আগে সেই সব শ্রোতাকে ধন্যবাদ জানাতে চাই যারা অনেকক্ষণ অনেক রাগ নিয়ে, অনেক কষ্ট নিয়ে, অনেক অনেক পরিমাণের মানে এক ধরনের শ্লাঘা নিয়ে আমাদের সাথে ছিলেন। সেই জন্য আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান ফাহিম এখানে অতিথি হয়েছিল, ফাহিম কি গল্প করেছে আপনারা সেটা শুনেছেন, আজকের অনুষ্ঠানে ফাহিম কনফেস করেছে নিজেকে এবং করার পরে কি বলেছে সেটা আপনারা শুনেছেন। আজকের অনুষ্ঠানে একটা মূল উদ্দেশ্য ছিল, আমাদের শ্রোতা যারা হ্যালো IN920 নিয়মিত শোনেন তাদের জন্য একটা মূল উদ্দেশ্য ছিল এই অনুষ্ঠানটার। আমরা মোটামুটি ভার্চুয়াল জগৎকে এখানে উপস্থাপন করেছি, সেটাতে একটা অনেক ধরনের দূরত্ব তৈরি হয়, অনেক ধরনের কনফিউশন তৈরি হয়, এবং সেটাতে সন্দেহের ব্যাপার প্রথম থেকেই থাকে, এবং শেষ পর্যন্ত গিয়া সেটা কখনো কখনো আবিষ্কারও হয় এবং সেটা সম্পর্কে অনেকখানি কলুষিত করে দেয়। কিন্তু লাভ যদি মনের মধ্যে সেটার উৎপত্তি হয়ে যায় এবং সত্যি সত্যিই যদি আপনি কাউকে লাভ করে ফেলেন, যত সমস্যাই থাকুক না কেন, যত ধরনের সমস্যাই থাকুক না কেন, সেটা কখনোই এরকম হবে না যে আপনি সেই মানুষটাকে আর লাভ করবেন না। সেই মানুষটাকে আপনি, হ্যাঁ হয়তো আপনার অ্যাটিটিউডগুলো চেঞ্জ হয়ে যাবে সেই মানুষগুলোর ক্ষেত্রে, কিন্তু আপনি সেই মানুষটাকে কখনোই কাছে পেতে চাইবেন না। ব্যাপারটা আসলে এরকম না, লাভটা আসলেই অনেক 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 জটিল একটা বিষয়, এত কথা বলার কিছু নেই। কিন্তু যারা আজকে ফাহিমকে দ্বিতীয় চরিত্রে দেখেছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যেই ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড আছে। হ্যাঁ, আমরা যখন গল্প বলি আমরা নিজেদের মতো করে বলি, এবং সেই গল্প বলার মধ্যে আমরা নিজেদেরকেই সবসময় হিরো বানাই, কিন্তু সেই হিরোর পেছনেও অনেক জিরোর গল্প থাকে। সেই জিরোর গল্পগুলো নিয়ে ফেস করা, সেই হিরোকে সত্যের সামনে দাঁড় করাতে যে মানুষগুলো পারেন, তারা আমাদের কাছে অনেক বড় মাপের মানুষ। আমি ফাহিমকে ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাতে চাই, সে কোন রেডিওতে কি গল্প বলেছে কি করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে আজকে সত্যের মুখোমুখি হয়েছে, এবং সে এই কয়েকদিন অনুভব করতে পেরেছে যে তাকে আপনারা ভালোবেসে ওই মেয়েটার প্রতি যে পরিমাণ শ্লাঘা দিয়েছিলেন, যে পরিমাণ ঘেন্না দিয়েছিলেন, সেটা মূলত তাকেই কষ্ট দিয়েছে, তার লাভকে কষ্ট দিয়েছে, এবং যে কারণে সে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে নিজেকে ফেস করেছে, এবং সেই কষ্টগুলো নিয়েই সে ফিরে যাচ্ছে। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আবারও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, Hello 8920 হচ্ছে জীবনের কথা বলে, এবং জীবন সবসময় সত্য, সুতরাং জীবনের গল্প বলতে পারেন আপনি এখানে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। এখানে ফোন করুন, ফোন করার পর আপনার নাম বলুন, নাম বলার পর আপনার সেল নম্বরটি স্পষ্ট করে বলুন এবং বলার পর জীবনের সত্য ঘটনাটি অকপটে স্বীকার করুন, কারণ এখানে অনেকেই ভয়াবহ রকমের সত্য ঘটনা স্বীকার করে যায়। সুতরাং সত্য বলার জন্য এই প্ল্যাটফর্মটি অনেক বেশি খোলা রয়েছে, আসুন সত্য কথা বলুন এবং আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিখতে চাই। আমাদের ফেসবুক পেজটিকে আরেকবার মনে করিয়ে দিই, আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920, এবং hello8920 বানানটা হচ্ছে HELLO8920। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
Our life together is so precious. Together we have grown. We have grown. Although our love is still special, let's take a chance and fly away
This track was downloaded from FusionBD.com.